This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হচ্ছে আরো একটি আনকোরা এপিসোড। মঞ্চ আলোকিত হয়েছে যাহা বলিব সত্য বলিব, এবং আজকে সত্যের আসনে বসবেন আরো একজন অতিথি। পুরো টিম হাজির হয়ে গিয়েছি। রয়েছে আপনার সঙ্গে আমি আরজে কিবরিয়া, এবং আরজে কিবরিয়ার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রথমেই আমরা জানতে চাই কে রয়েছে আজকে আমাদের সঙ্গে জীবনের অপ্রিয় সত্যগুলো, ভুলগুলো, অপরাধগুলো নিয়ে আরজে সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব।
আমাদের আজকের অতিথি আরিফ, বিশ একুশ বছরের এক ছেলে, কিন্তু দেখলে মনে হবে সদ্য কৈশোরে পা রেখেছে। ছোটবেলার মতো চঞ্চলতার ছাপ চেহারায় এখনো স্পষ্ট। আমরা জানি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আরিফ এখানে এসেছে তার ভুলগুলো স্বীকার করতে, কিন্তু এই মানুষটির মধ্যেও রয়েছে অনেক ভালো দিক, সেই দিকগুলোই তুলে ধরছে আপনাদের সামনে। ছোটবেলা থেকেই আরিফ বেশ চঞ্চল স্বভাবের ছিলেন, কিন্তু কখনো কারোর সঙ্গে ঝগড়া করতেন না। সে ক্রিকেট খেলতে খুবই ভালোবাসে। ছোট বোনের সঙ্গে রয়েছে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যদিও মাকে একটু ভয় পান, কিন্তু মনে মনে অনেক ভালোবাসেন, শুধু মুখে প্রকাশ করতে পারেন না। আরিফের কাছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তার বাবা। আরিফ মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। তার চারপাশে যে মানুষগুলো কষ্টে থাকেন চেষ্টা করেন নিজের সাধ্য মতো সাহায্য করার। আরিফ চায় প্রত্যেকটি মানুষই সুখী থাকুক। এই ভালো মানুষটির জীবনেও রয়েছে অনেক ভুলে ভরা ইতিহাস। কি সেই ভুলের ইতিহাস তা শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা জেনে নিয়েছি আরিফ রয়েছে আমাদের সঙ্গে, এবং আপনাদেরকে প্রথমেই বলে নিই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমি প্রথমে তার সঙ্গে ফোনে একটু কথা বলতে চাই। আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আশা করছি আপনি আমাদের সঙ্গেই থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা যে কাজটি করবেন, শুধুমাত্র যারা আসতে চান, আজকে আরিফ যেভাবে জীবনের অপ্রিয় সত্যগুলো সবার সামনে স্বীকার করবে, ঠিক একইভাবে আরিফের মতো করে আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো, ভুলগুলো, অপরাধগুলো আপনি স্বীকার করতে চান বিবেক বোধের তাড়না থেকে, তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আসার জন্য নিয়ম হচ্ছে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আরিফের কাছে, এবং আমরা বিশ্বাস করি লাখ লাখ মানুষ এই মুহূর্তে বিশ্ব রেডিওতে কান পেতে আছেন আরিফের জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার জন্য। প্রথমে আরিফ, আপনাকে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সাহসী অনুষ্ঠানে আসার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এবং যে প্রশ্নটি আমি সব বন্ধুদেরকে করে থাকি যারা এখানে আসেন, যে এই যে মানুষ সাধারণত খারাপ জিনিসগুলো খুব ভালোভাবে নিতে পারে না, প্রত্যেকের জীবনেই ভালো মন্দ ঘটনা ঘটে, কিন্তু একজন বন্ধু যখন এসে তার জীবনের মন্দ ঘটনাগুলো খারাপ ঘটনাগুলো আরেকজন বন্ধুর কাছে বলে, অনেক সময় দেখা যায় যে বন্ধু ভালোভাবে জিনিসটা নিতে পারছে না, খুব খারাপ প্রতিক্রিয়া দেখায়। আজকে লাখ লাখ মানুষ আপনাকে শুনবে, তাদের মধ্যে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। তো এরকম প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারটা আপনি জানা সত্ত্বেও আপনি কেন যাহা বলিব সত্য বলিবতে আসলেন?
আমি যে অপরাধগুলো করেছি এগুলো যাতে কেউ না করে, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আর আমি আসলে সবার কাছে সরি বলার জন্য আসা,
সবার কাছে সরি বলার জন্য এসেছেন, এবং আপনি চান যে আপনার মতো অপরাধ আর কেউ না করে, এবং নিশ্চয়ই আপনি যাহা বলিব সত্য বলিব শুনেন।
জি, আমি সব অনুষ্ঠানগুলো শুনি, যাহা বলিব সত্য বলিব বেশি শুনি আমি।
আচ্ছা, যাহা বলিব সত্য বলিব উনি শুনেন, এবং উনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব মূলত তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে ভুল এবং অপরাধ আসলে কি, সেটার পেছনের কারণটা কি, এবং ভুল ও অপরাধের ফলাফলটা আসলে কি। আমরা কোথা থেকে শুরু করতে চাই?
প্রথম থেকে আরম্ভ করি,
তার মানে আপনি কারণ ব্যাকগ্রাউন্ড আগে বলতে। জি, শুরু করুন।
আমি মুসলিম ধর্ম হওয়ার পর থেকে আমার ফ্যামিলির উদ্দেশ্য ছিল আমাকে একজন হাফেজ, কোরআন বানাবে এবং মাওলানা বানাবে।
কোরআনের হাফেজ বানাবে, খুবই মহৎ উদ্দেশ্য। তারপর
খালি আমার ফ্যামিলির না, আমার গোষ্ঠী যা আছে কেউই ছিল না এরকম আলেম বা হুজুর, কেউ ছিল না। সবার একে আমার চিন্তাধারা যে ওকে হাফেজ বানাবো, সবাইকে জানাজ দিয়ে মাটি দেবে, এরকম একটা উদ্দেশ্য ছিল আমার নানা বাড়ির থেকে বা আমার দাদা বা আমার ফ্যামিলি, এরকম একটা উদ্দেশ্য ছিল। তারপর আমার স্কুল লাইফে ভর্তি হয়ে যাওয়ার পরে ক্লাস থ্রি পর্যন্ত পড়ি। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমার একটা ফ্রেন্ড হয়, আমার ছাত্র বোন, বড় চাচার মেয়ে, তার নাম ছিল মুনি।
মুনি, আচ্ছা, মুনি কি আপনার সমবয়সী ছিল নাকি?
না, দুই বছর ছোট ছিল।
দুই বছরের ছোট ছিল।
আমি এসে অনেক ছোট, ক্লাস থ্রি পড়ি, এসে তো অনেক ছোট, আমিও ছোট, ওই ছোট,
ক্লাস ওয়ানে পড়ে সম্ভবত।
জি জি, এরকমই।
ওকে,
ও আমার ক্লাস ওয়ানে পড়তো, দেখা যাচ্ছে যে ও যেত ক্লাস ওয়ানে সকালে আরম্ভ হতো আর 11টার দিকে আরম্ভ হতো আমাদের থ্রি ক্লাস। আগে এরকম ছিল আমাদের, আমি জানি না এখন কেমন। তারপর কিন্তু আমি চলে যেতাম কিন্তু ওর সাথে সাথে সকালে, কিন্তু আমার ক্লাস কিন্তু পরে চলে যেতাম। উদ্দেশ্য ছিল আমার ফ্রেন্ড, মানে এরকম উদ্দেশ্য দেখতাম যে ওর সাথে না গেলে ভালো লাগতো না।
কত দূর ছিল স্কুলটা আপনাদের গ্রাম থেকে?
অনেকটা দূর, দুটা গ্রাম পরে,
দুই গ্রাম পরে। কয় মাইল হাঁটতে হতো?
কমসে কম দেড় মাইল,
দেড় থেকে দুই মাইল হাঁটতে হতো। কতক্ষণ লাগতো স্কুলে যেতে?
কতক্ষণ লাগতো দেড় মাইল, মানে আমরা তো দুষ্টুমি করতে করতে যেতাম, দেখা যাচ্ছে ঘন্টাও চলে যেতে এরকম।
ওকে, হ্যাঁ, তারপর?
তারপরে সেখানে গিয়ে আমি বসে থাকতাম, গাছ আছে একটা, স্কুলের সামনে একটা গাছ ছিল, মানে আম গাছ ছিল, এই আম গাছে করে বসে থাকতাম। ওর ক্লাস শেষ হলে তারপর ও চলে যেত, তারপর আমি ক্লাসে যেতাম।
ওই সময় তো দুজন দুজনকে ফ্রেন্ডশিপই ছিল না, একদম ফ্রেন্ড, খুবই সুইট একটা ব্যাপার। আমরা সাধারণত মুভিতে এরকম একটা ব্যাপার দেখে থাকি, প্রিয় শ্রোতা, দেখুন ক্লাস থ্রিতে পড়ুক একটা বাচ্চা যার বয়স খুব বেশি হলে 7 থেকে 8 বছর, এবং ক্লাস ওয়ানে পড়ুয়া একটা শিশুই বলতে পারি আমরা যার বয়স হচ্ছে 5 বছর, তারা দুজন মিলে স্কুলে যাচ্ছে, একজন আরেকজনের জন্য ওয়েট করছে গাছের নিচে বসে, খুবই সুইট একটা ব্যাপার। এবং গ্রামের মেঠো পথ, বুঝতেই পারছেন দুষ্টুমিগুলো কি ধরনের হতে পারে। ওকে, তারপর?
তারপর ছুটি হতো, কিন্তু আমার তো পরে ছুটি হতো, তো চলে যেত। তারপর ছুটি হলে আবার দেখা যাচ্ছে যে বই কোনো রকম ছুঁইতাম আর দৌড় দিতাম উঠে উঠানো, উঠে উঠানে মানে একসাথে কিন্তু ঘর, আমাদের ঘর, তারপর মেশিনে উঠান, তারপর ওদের ঘর, কিন্তু দৌড় মেরে ওদের ঘরে যে ওর সাথে মানে দুষ্টামি একটা ধরনের খেলাধুলা আছে ওর সাথে খেলতাম। সবাই আমাকে নিয়ে ঝগড়া করতো, আমার বোন ছিল ছোট বোন, তুই আমাদের সাথে খেলিস না, ওর সাথে খেলিস, মানে তারপর আমার ফ্যামিলিতে ওই বিষয়টাকে মেনে নিত না। তারপর আমার আম্মা আর ওর আম্মা ঝগড়া হতো আমাকে নিয়ে, তারপর কি হলো বললো থ্রিতে ওটা শেষ, থ্রি ফোর উঠবো, এমন টাইমে আম্মা সিদ্ধান্ত দিল ওকে আর স্কুল পড়ানো যাবে না। ও যেহেতু মেয়ের সাথে যাওয়া আসা করে বা ইয়ে করে, আমার মেয়ে আছে, আমার মেয়ের সাথে না গিয়ে ওর মেয়ের সাথে যাচ্ছে, মানে এরকম একটা ওরে মাদ্রাসা দিয়ে দিই, তাহলে আর ওদের সাথে মিশতে হবে না।
যে নিয়মটা অনেক আগে থেকে ছিল সেটাই এখন পালন করার চেষ্টা করছে, যে মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসায় দিয়ে দিই, তাহলে আর মিশতে হবে না।
তারপর আমাকে একটা মাদ্রাসা দিয়ে স্কুল থেকে আরো 2 গ্রাম পরে, মানে 4 গ্রাম পরে, ওই জায়গায় এতিমখানা, ওই সময় আমি বিছানার মধ্যে প্রস্তাব করতাম, এরকম একটা
অবস্থা ছিল। ওই সময় অনেকেই করে, অনেকের ইতিহাস খুঁজে দেখলে বোঝা যায় পড়া পর্যন্ত অনেকেই করে। ওকে, হ্যাঁ,
আমি মানুষের প্রায় সময় মানে খেতা টেতা ধোয়া লাগতো, এরকম
গিয়েও আপনার এই অভ্যাসটি বজায় ছিল?
হ্যাঁ, কয়েক বেশি দিন ছিল না, তারপর মাইতে মোটামুটি ভালো লাগে,
মার্কে গিয়ে ভালো লাগে, এই জিনিসটা তো মার্কে ভালো হয়
না। মার্কে হওয়ার পরে অনেকদিন পানির মধ্যে দাঁড় করে রাখতো, ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে 3টার দিকে উঠতে অসুস্থ মানুষ হয়, এরপর ঠান্ডার মধ্যে গিয়ে দাঁড় করে
এই কাজটা করলে, এই কাজটা করলে খুবই অন্যায় আচরণ। নোট করতে চাই প্রিয় শ্রোতা, যেসব বাচ্চারা এই কাজটি করেন এটার একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, এটা যারা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবেন তারা নিশ্চয়ই জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে কাজটি হয় শিশু বয়সে এটা কিন্তু তার জ্ঞানত হয় না, সে ইচ্ছা করে করে না, এবং প্রত্যেকেরই ছোটবেলায় মোটামুটি গড়ে 100 জন ছেলেমেয়ের মধ্যে মোটামুটি 98 জনের ইতিহাস একই রকম। এবং এটার জন্য শিশুদের উপরে অনেক সময় অন্যায় অত্যাচার করা হয়, সকালবেলা ঘুম থেকে উঠলে তাদেরকে পেত্রাঘাত করা হয়, পিটানো হয়। আমরা দেখেছি গ্রামের গ্রামে এই কালচারটি রয়েছে, যে কোনো শিক্ষক যিনি তার অন্তত জেনে থাকা উচিত ছিল যে এটা বাচ্চারা ইচ্ছা করে করে না। সুতরাং এরকম একটা বাচ্চাকে এই কাজটি করার জন্য তিনটার সময় বা অন্য যে কোনো শাস্তি, পুকুর পাড়ে বা ঠান্ডা পানির মধ্যে দাঁড় করিয়ে রাখা, এটা কিন্তু চরম অন্যায়। যাই হোক, হ্যাঁ, তারপরে
বিয়ে গেছে খালি ওই মহিলা আর এক কাজের মেয়ে আছে।
আচ্ছা, আপনি তো এই যে মাদ্রাসায় আপনাকে দিয়ে দিল, কোন ক্লাসে পড়ার সময়? ক্লাস থ্রিতে বড় অবস্থায়
মানে উঠবো এমনটা, মানে বার্ষিক পরীক্ষা শেষে যে গ্যাপটা থাকে সময়টা, ওই সময়টাই মানে আমাকে
মাদ্রাসায় দিয়ে দিল। এখানে ভর্তি করার পরে প্রতি মাসে কি পরিমাণ টাকা দিতে হতো?
গ্রামে তো ওইটা মনে করেন যে 400-500 টাকা দেওয়া হতো।
এই 400-500 টাকা আপনার ফ্যামিলি আপনাকে এফোর্ড করতে পারছে না,
মানে ওটা বেশি প্রবলেম ছিল, কিন্তু মানে লজিং এ দিয়ে দিতে মানে এটাই জানতেছি আর কি আমি।
আপনাকে তাহলে লজিং এ দিয়ে দেওয়া হলো, মানে আপনি আপনার নিজের খরচটা নিজেই রোজগার করে আপনি ওখানে পড়াশোনা করবেন। মাদ্রাসার দূরত্ব কতটুকু ছিল আপনার বাড়ি থেকে?
4টা গ্রাম, মনে করেন 3 মাইল, 3.5 মাইল এরকম হবে।
আচ্ছা, ঠিক আছে। তারপর
ওই মানে ওদের ফ্যামিলিতে পুরুষ বলতে আমি, তবে মহিলা 2 মেয়ে, একটা ঢাকা বেরিয়েছে, একটা কুমিল্লা বেরিয়েছে শহরে, উনি আবার বিভিন্ন জায়গায় ওই 2 মেয়ের বাসায় দৌড়ে বেরিয়েছে। তারপর ওই ধরে আমি 3 বছর পড়াশোনা করি, এভাবে চলে আসি। প্রতি সোমবার বৃহস্পতি ওদের বাজার করা লাগতো, একটাই কাজ ছিল আমার।
আচ্ছা,
সেটা তো ওদের বাজার করা লাগতো, মানে ওদের ফ্যামিলি কেমন বাজার করা মানুষ, এর মধ্যে আমাকে টাকা দেওয়া হতো 500 টাকা, 400 টাকা, যা বাজার করতাম তার চেয়ে অনেক টাকা থাকতো, থাকলে এটা আমি যদি ঘুরে দিতাম ওটা নিত না। ওই লোকটা খুবই ভালো ছিল,
ভদ্র মহিলা
মহিলা। তারপর ওই টাকা দিয়ে আমি কিছু গিফট কিনতাম, গিফট কিনতাম বলতে ওর জন্য ভ্যান কিনতাম, মানে প্রতি শুক্রবার বাড়ি যেতাম। আমার ফ্যামিলি বুঝতে পারতো যে আমি মনিকে দেখতে আসা, ও প্রত্যেকবার যাওয়াতে আমি লুকিয়ে পাঞ্জাবি পকেটে করে কিলিপ নিয়ে যেতাম, বা মানে বিভিন্ন জিনিস নিয়ে যেতাম ওর জন্য আর কি। তারপর এরকম করতে করতে 3 বছর চলে গেল। 3 বছর পরে বলতেছে কি আমার ফ্যামিলি, না ও এখানে পড়াশোনা হবে না, প্রতি শুক্রবার আসতে, আসলে আমাকে যাইতাম না আমি ইচ্ছা করে, আমাকে ধাক্কায় রাখে মানে জোর করে নিয়ে দিয়ে আসতো। মানে আমার ওর ভালো লাগতো না, আমি বলতাম যে আজকে রাখতে থাকে ভাই, তার এতক্ষণ বাইরে থাকে এতক্ষণে ওর সাথে অভ্যাস ছিল ওটা। তা আমি বলতে কি তোরা তাবিজ করছে, মানে এটা বলতে যে তোরে গ্রামে তোরা তাবিজ করছে, যার কারণে তুই আসলে তুই ভাত খাস না কিছু না। আর আমি আমার অভ্যাস ছিল কি ওদের ভাগ খেতাম বেশি অংশে।
আচ্ছা, ওরা কয় ভাই বোন ছিল?
ওরা ছিল 3 বোন 1 ভাই।
ওর বড় ভাই ছিল?
হ্যাঁ, বড় ভাই।
আচ্ছা, ওরা আপনাকে শাসন করতো না কখনো?
না না, ওরা তো ভাই বোন দেখতো। ওরা মা ছোট কাল থেকে আমাকে আব্বা ডাকা আরম্ভ করতো,
মানে অনেক আদর করতে,
অনেক আদর করতে।
আপনার ফ্যামিলিতেই সমস্যা?
না, আমার ফ্যামিলিতে ওইটা মানে নিত না।
আচ্ছা আচ্ছা।
তারপর এই আমার ফ্যামিলিতে বললো না, ও এভাবে পড়াশোনা হবে না, ও প্রতিদিন বাড়িতে আসতে আসা যেতে চায় না, আমার জোর করে দেওয়া লাগতেছে। আমার নুরে নি শেষ, 3 বছর শেষ নুরে নি, এখন হাঁপিয়েছি মাত্র আরম্ভ করছি। তারপর ফ্যামিলিতে সিদ্ধান্ত করা হলো যে আমাকে এখানে রাখবে না, আমাকে টাকা দিয়ে দিবে। তারপর আমি বললাম না, টাকা পড়বো না, কেনা যেটা বলে এটাই সিদ্ধান্ত ফ্যামিলি। তারপর আমার এক ফাঁসা থাকতো ঢাকা দক্ষিণ খান।
আমি একটু জানতে চাই আপনাদের বাড়ি কোথায় ছিল?
আমাদের বাড়ি কুমিল্লা বড়রা ছিল।
কুমিল্লা বড়রা ছিল, ওখান থেকে আপনাকে ঢাকা দেওয়া ঠিক হবে। ওকে,
আমার সাথে সাথে আলাপ করলো আরেক ফাঁসা, আমাদের এলাকার একই মেম্বার ছিল, ওনার সাথে আলাপ করলো, উনি বললো ঠিক আছে একটা ছোট ছেলে ঢাকা মানে রাজ হচ্ছে না, বললো না থাকতে পারবে, কি ফ্যামিলি বলছে আর কি করার, আমি তো ঠিক আছে। তারপর আমাকে নিয়ে দিল ওনার মাদ্রাসা দেয়নি ফার্স্টে, উনি আরেকটা মাদ্রাসা দিল আমাকে
ঢাকায়।
ঢাকায় উনি ওনার মাদ্রাসা থেকে দক্ষিণ যান ওনার মাদ্রাসা, আর ওনার মাদ্রাসা তো আরো 1 মাইল দূরে। তারপর ওই মানুষের ওই মানুষের 1 বছর পড়াশোনা করে একটু ভালো দেখছে, তারপর উনি পরের বছর ওনার মানুষের নিয়ে আসছে, উনি রিপোর্ট পাইছে পরীক্ষা ফলাফল হবে যে ভালো করছে, তাহলে আমার মানুষ আমার অসম্মানই হবে না। মানে উনি ভয় পাচ্ছে যে গ্রামের ছেলে কি পড়াশোনা পারে, আমাদের আবার বদনাম করবে, এরকম মনে করে উনি ওনার মানুষের ফার্স্টে দেয় না, পরবর্তীতে দিতেছে। পরবর্তীতে যাওয়ার পরে ওনার মানুষে আসলাম, আইসা হাতি দিয়ে পড়া আরম্ভ করলাম, তো করতেছি করতেছি 15 বার হাতি দিলাম, আর পরে আর পড়ালে ভালো লাগতেছে না, মানে এসব আবার দুষ্টমি আরম্ভ করে দিলাম। দুষ্টমি আরম্ভ করতে বলতে আমি মোবাইল কিনে নিলাম একটা, এর ভিতরে একটা কাইনি বলে গেছি আমি, মানুষের কেরাত পরীক্ষা হয়েছিল,
কেরাত প্রতিযোগিতা,
প্রতিযোগিতা প্রতিযোগিতার ভিতরে আমি 3 নম্বর হয়েছিলাম, 1, 2, 3 ওদের জন্য খাওয়া ফ্রি,
যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের খাওয়া ফ্রি,
খাওয়া ফ্রি। মানুষের টাকা ব্যবস্থা মানে মানুষের খাবারটাকে 1000 টাকা করে লাগতো, কিন্তু আমার ফুল খাওয়া ফ্রি। এই কথাটা আমার ফ্যামিলি জানে না, আমার ফ্যামিলি প্রতি মাসে আমাকে 1000 টাকা
দিতে। কি করতেন
তো ওই সময়? এই টাকা দিয়ে কি করতাম, এই বিভিন্ন ঘুরতাম, খাইতাম, এরকম আমি এনজয় করতাম কি। তারপর হঠাৎ সিদ্ধান্ত করলাম একটা মোবাইল কিনবো, মনির সাথে কথা বলতাম ওই সময়। আরেকজন মোবাইলে 20 টাকা 50 টাকা ঢুকে যায়, আরেকজন মোবাইল দিয়ে মনির সাথে, আমার এক ছাত্র বোন ছিল ওর মোবাইল দিয়ে ওর সাথে 2 মিনিট কথা বলা হতো বেশি।
আচ্ছা,
ওই সময় আবার মানে ব্যবসায়িক ফোন দিয়ে করলে 3 টাকা ফোন, আর এমনি মনে করেন 20 টাকা 50 টাকা আট বেড়াই না, ওই আমার বড় ভাইদের মোবাইল দিয়ে একটু একটু কথা বলতাম। তারপর হঠাৎ সিদ্ধান্ত নিলাম একটা মোবাইল কিনবো ওর জন্য। তারপর 1800 টাকা একটা প্যাকেজ বের করবো, 1200 মোবাইলটা 300 এরকম একটা প্যাকেজ বের করবো। কথা বলতেছি, তারপর দেশের বাড়ি গেছি, দেশের ওকে মোবাইলটা দেওয়ার জন্য অনেক ইউজ করতেছে, ও নিবে না মোবাইল, ও চালাবে না, ওর মেরে ফেলবে, ও এরকম বলতেছে। এর ভিতরে ওর সাথে আমার একটা মানে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়
মনির সাথে।
খুবই ছোট, আমার বয়স হয়তো 10 বছর, মানে এমনি আবেগের থেকে যে মানে এমনি মজা করতাম।
যেটা হচ্ছে যে হঠাৎ করে কোন একটা কিছু হয়ে যাওয়া, রাইট? আপনার বয়স তখন কত বছর বলছিলেন?
মনে করেন
3-4 বছর, তার মানে বলতে পারি হচ্ছে 8-12 বছরের মতো আপনার বয়স তখন,
এরকম
12-13 বছর বয়স, এবং ওর বয়স তখন আরো অনেক কম, 10 বছরের মতো বয়স, কারণ আপনার 2 বছরের ছোট। আপনারা বুঝতেন না, জানতেন না কোনো কিছু, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনা ঘটার পর কি র্যান্ডম এগুলো ঘটে গিয়েছে?
হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আমরা দিন ও আমার জন্য খুব মজা নিয়ে আসতো, ও যেই কোনো একটা যদি ভর্তা করতো ও তো আমার জন্য নিয়ে আসতো আমাদের ঘরে, ও আমাকে এত ভালোবাসতো মানে আমি ভালোবাসতাম, এরকম একটা ইয়ে ছিল আর কি, যে ও আমার সাথে এটা নিয়ে আসতো, আমার এটা খাওয়াতো ওটা খাওয়াতো। আর খাওয়ানোর উদ্দেশ্য আমাদের দাদি বাড়ি পুষ্কনির দক্ষিণ পারে আমাদের বাড়ি, পূর্ব পারে ওর বাড়ি, আর উত্তর পারে আমার দাদি বাড়ি। তার মানে আমি যদি দাদি বাড়ি যেতে হয় ওদের বাড়িতে যেতে হয়। বেশিরভাগ আমাদের সবকিছু হতো মানে ওই কাজটা হতো দাদির বাড়িতে, দাদি আর দাদা আর কেউই নেই, কাকার বাড়িতে দাদি থাকতো, কাকা মাস্টারি করতো মানে শহরে থাকে আর কি।
আচ্ছা আচ্ছা, এই যে কাজটা আপনারা করছেন, বিশেষ করে আপনার কথাই আমি বলি, আপনি কি এর আগে জানতেন এটা সম্পর্কে? আপনার কোনো কিছু জানাশোনা ছিল
না মানে আবেগের থেকে যে ও এই কাজটা করি এরকম মানে এমনি?
আপনার এর আগে এই এই যে ব্যাপারগুলো
ওকে
ফাইন, বাট শারীরিক সম্পর্ক নিয়ে আপনি কারো কাছ থেকে কিছু জানতেন
না?
কোনো গল্প টল্প শুনেননি?
শোনা
মানে আপনি
না, ছবি দেখতাম, টিভি দেখতাম মাঝে মাঝে, মানে এরকম একটা দেখতাম যে ছবির মধ্যে দেখা যাচ্ছে যে নায়ক নায়িকারা এমনি ধরতে আসে, আনজা করতে আসে, বা এরকম গান টান হচ্ছে, এইসব মানে
কিন্তু এটা আসলে জিনিসটাকে কিছু জানতেন
না। ওই সময় এটা করার পরে কেমন একটা অভ্যাস হয়ে গেল, ওই সময় ও আসতো, আমি যদি ওর ওকে আমি টাচ করতাম বলে ও ওই সময় কিছু বলতো না। একদিন না একদিন মজা হচ্ছে যে আমার মুখেও বাড়িতে নেই, তা আমরা আমাদের খাটে মানে এই কাজটা করতেছিলাম, যেন আমরা এসে দরকার ইয়ে করতেছে, আমরা দুজন খাটাতে উদ্যোগ দরকার খুলতেছি না কেউ। তারপর অনেকক্ষণ পরে আমি খুললাম, খোলার পরে পরে আমাদের এই যে হাসাহাসি করতেছে হাসাহাসি করতেছে এরকম করতে, তা আমি এসে পরে দেখতে ওরে নিচে, তারপর আমার ওরে ধমক টমক দিতে আনে কেন, ছোট ছিল আমিও ছোট, ধমক টমক দিতে আমার ধুম ধরল না, একবার মায়েরা মানে অনেক ভয়টা হয়ে যাচ্ছে। তারপর তো আর আমাদের ঘরে খুব কমই আসতো, মানে একটা দিন খালি আম্মু মানে এই জিনিসটা হয়তো টের পাইছে কিনা যায় না, কি বুঝছে আম্মু ওই দিন, আমিও আসলে নিজে বুঝতে পারি।
ভেরি ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে যে আমরা যে জন্যই বলে থাকি যে ছোট ছেলেমেয়েদেরকে যে সেক্সুয়াল এডুকেশন যেটার কথা বলে থাকি, ইদানিং আমরা শুনি যে পাঠ্যবইয়ে জিনিসগুলো যুক্ত করা হয়েছে, যে শারীরিক যে অঙ্গগত বা যেটাই বলি না কেন প্রকৃতিগত যে ব্যাপারগুলো মানুষের মধ্যে আসে, সেই ব্যাপারগুলো সম্পর্কে প্রপার এডুকেশন দেওয়াটা খুবই 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 জরুরি। আমাদের সোসাইটিতে কিংবা আমাদের ফ্যামিলিগত ভাবে এগুলো কি ছোটকাল থেকে এক ধরনের ট্যাবু মনে করা হয় যে বাবা মা সন্তানের সামনে এগুলো নিয়ে কখনো আলোচনা করতে পারবে না, সন্তান বাবা মার সাথে কখনো টেলিভিশনে এরকম একটা দৃশ্য হচ্ছে বা কোনো কিছু হচ্ছে সেটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না, এই যে একটা বিশাল দূরত্ব গ্যাপ রাখা হয়েছে এটার মাঝখানে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে যায় যেটা কারো কারোর জন্য অনেক বেশি পরিমাণে রিস্কি, অনেক বেশি মানে ভয়াবহ হতে পারে ভবিষ্যতে। আমরা ওদের ক্ষেত্রে যে জিনিসটা দেখেছি সেটা যে শুধুমাত্র ওদের গল্প তা কিন্তু না, আমাদের এই সমাজে সোসাইটিতে অনেক ঘটনা আছে এরকম হুবহু ওদের সাথে মিলে যাবে, যারা হয়তো জানেই না ব্যাপারটা আসলে কি কোনো কারণে ঘটে গিয়েছে, এবং ঘটে যাওয়ার পরে কন্টিনিউয়াসলি তারা এটা করে যাচ্ছে কারণ ভালো লাগছে। এটা সম্পর্কে যদি প্রপার এডুকেশন তাদের থাকতো তাহলে ঘটনাটা ঘটতো কিনা সেটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। আমরা ফিরে যেতে চাই আবারও আপনার কাছে। হ্যাঁ, তারপর
তারপর ওই যে মোবাইল কিনলাম, তারপর ওটাকে মোবাইল দিয়ে ভাইব্রেশন দিয়ে ও নিবে না খুব জোর টোর করে, তারপর বলছি দেখো তোমার সাথে কথা বলা হচ্ছে না, স্বাস্থ্য কেন্দ্র ফোন দিয়ে ও বিভিন্ন কথা বলে, তোমার কথা বলা হচ্ছে না, তুমি মোবাইলটা রাখো। তারপর ও রাখে ভাইব্রেশন দিয়ে চালায়। তারপর আমি কি করি, আমি তো নিজে কিনি না, আমি যে সিম ওই সিম বড় ভাইয়ের মোবাইলে লাগাই, ওই মানে মামার সাথে বড় ভাই ওদের মোবাইলে লাগাই কথা বলি, বা অন্য সময় টাকা ওদের মোবাইলে বইরা ওর সাথে কথা বলি। তারপর কি করতাম, ও যে সময় আমার বলতো যে কি তুমি আসবা বাড়িতে, মানে ও বলতো তোমার দেখতে ইচ্ছা করে, দেখাচ্ছে যে নিয়ম মাদ্রাসা যে 3 মাস তার ছুটি নেই, অথচ আমি প্রতি মাসে ছুটি নিতাম আন্তাজিও, যে আমার বাড়ি যাওয়া লাগবে, খুব কান্নাকাটি করতাম তারপর ছুটি দিতাম আমাকে, গিয়া বাড়ি দেখতেছে ঘন ঘন আসা হচ্ছে আমার, বাড়িতে আসলে আবার যেতে চাচ্ছি না মানে খুব একটা, তারপর ফ্যামিলি বললো যে তুই কি করবি, তোর এত দূরে লেখাপড়া দিচ্ছে, আমি বললাম যে আমাকে কুমিল্লা ভর্তি করো, আমার ওই জায়গা ভালো লাগে না, এর ভিতরে আমি ওই হাফিজি পড়া বাদ দিয়ে দিচ্ছি।
ফ্যামিলি কিছু বললো না?
অনেক বকাসকা করলো, তারপর বললো কি করবি, আমি কিছু না আমি হাফিজি পড়বো না, আমার ভালো লাগে না, আমি ইয়ে করবো জামাতে পড়বো, মানে কিতাবখানায় পড়বো,
কিতাবখানা মানে আপনি আলেমের লাইন যেটা,
জি জি এটা পড়বো আর কি। তারপর আমি আলেমের লাইনে পড়লাম, মানে 4 বছর আলেমের লাইনে পড়ছি আমি।
কোন ক্লাসে গিয়ে ভর্তি হলেন আপনি?
প্রথম তাইসির, মানে একটা জামাত আছে কবি মাদ্রাসা, আমি পড়াশোনা করছি তাইসির নামে, যারা কবি মাদ্রাসা পড়াশোনা করে তারা যদি শুনে তাহলে
বুঝতে পারবে
তাইসির নামে। তারপর এরকম 4 বছর হাতে নেওয়া পর্যন্ত পড়ছি একটা, তারপর কন্টিনিউ বাড়িতে যেতাম, প্রায় সময় বাড়ি চলে যেতাম, বাড়িতে এই বিষয়টা খুবই খারাপ জানতো জিনিসটা, আর আইসি আবার অভ্যাস ছিল ওই ওর ওই যে মনের কাছে থাকা। তারপর এই ফ্যামিলিকে বললো তুই কোথায় পড়বি বল, তারপর আমি বললাম আমি পড়াশোনা করবো না, বললো কোথায় পড়বি, জেনে পড়বি, তুই যদি বলিস লন্ডন তাহলে তোর লন্ডনে গিয়ে পড়াবো, তাও তোর লেখাপড়া করতে হবে, তো মানে আমার মালানা হইতে হবে তোর, এরকম একটা দিন। তারপর বললাম আমাকে কুমিল্লা ভর্তি করাও, আবার বড় মাদ্রাসা কুমিল্লার মধ্যে শহরের মধ্যে ওই বড় মাদ্রাসা ভর্তি করালো, এনে আবার এনে যে জামাতে পড়ে গেছি ওই জায়গায় আবার ওই জামাতে ভর্তি করালো, আগে আসলো না আমার ওই বছরটা, আবার
বারবার পিছাচ্ছে
পিছাচ্ছে,
কোনোটাই ঠিক মতো কমপ্লিট করতে পারছে না।
তারপর এনে আসার পর আরো সহজ হয়ে গেল বাড়ি যাওয়াটা, 20 টাকা গাড়ি ভাড়া, যাইতে 40 টাকা।
ওকে,
ফ্যামিলি বকাবকি করবে দেখা, রাত্রে যেতাম, রাত্রে আবার খেত দিয়ে যাইতাম, ওদের বাড়িতে ওকে দেখিয়ে আবার চলে আসতাম, আমার ঘরে যেতাম না, অথচ ঘর এনে এনে কেউ দেখতো না, আবার লুকিয়ে লুকিয়ে যাইতাম রাত্রে, রাত্রে রাত্রে আবার আসে ওকে দেখার জন্য খুলি এক নজর, এরকম একটা কোন হয়েছিল। আবার আমাদের দাদি আর দাদাকে ভাত দেওয়া হতো 3 ঘর মিলে, আমি আজকে দিচ্ছি আমাদের ঘর থেকে, কালকে ওরা দেয় ঘর, এরপর দিন।
এখানে অনেকে বুঝতে পারবে না যারা শহরের বাসিন্দা তারা, প্লিজ আমি একটু ইন্টারাপ্ট করছি। ওকে, ও ভাত দেওয়া বলতে যেটা বোঝাচ্ছে যে সাধারণত যেটা হয় যে 4-5টা ছেলে মেয়ে থাকলে সকালে একজন দেয়, দুপুরে একজন দেয়, রাতে একজন দেয়, কিংবা কোনো কোনো সময় দেখা যায় একদিন একদিন হয়তো একটা ছেলের ঘরে খাচ্ছে, আরেকদিন হয়তো পরের জনের ঘরে খাচ্ছে, আরেকদিন এরকম একটা ব্যাপার থাকে যৌথ পরিবারগুলোতে। এবং এটা গ্রাম অঞ্চলে যারা বড় হয়েছেন বিশেষ করে শৈশব কেটেছে তারা নিশ্চয়ই এটার সাথে পরিচিত, এবং আমিও কিছুটা পরিচিত। ওকে, তারপর
তারপর ওই একটা টার্গেট নিয়ে যেতাম যে 8টার দিকে ভাত নিয়ে আসবে বা 7টার দিকে ভাত নিয়ে আসবে, ওই টাইমে আমি বউদের বাড়িতে আমার দাদির বাড়িতে গিয়ে থাকতাম, ও আসলে ওকে একটু দেখবো।
দাদির বাড়িটা কত দূর ছিল ওর বাড়ি থেকে? একদম পাশাপাশি
পাশাপাশি, মানে মাঝখানে ওদের বাড়ি, তারপর আমাদের বাড়ি, আর মানে দুই পাশে দুই বাড়ি, আমার বাড়ি দাদির বাড়ি,
তো ওই ভাত নিয়ে আসতো,
ওদের ফ্যামিলি তো ওই ভাত নিয়ে আসতো, আর আমাদের ফ্যামিলিতে আমি যেতাম, মানে এটা জোর করে যাওয়া হতো আমার, আমি ওর দাদির বাড়িতে ভাত নেওয়া, বাড়িতে থাকতে নেওয়া মানে কি ওর বাড়ির ওর ঘরের উপরে দিয়ে যাওয়া, ওর সাথে দেখা করা, জোর করে যেতাম, আমার বোন বলতো আমি আমার বোন যাবে না আমি যাবো, আবু বলতো না আমি বাতনি না আমি যাবো, মানে এটা নিয়ে একটা ঝগড়া হয়ে যেত আমার বোনের সাথে আমার।
আচ্ছা,
তা ও আবার দেখতো জোর করে। তারপর কি হলো, কুমিল্লা পড়াশোনা কুমিল্লাতে আমাদের সাথে দেখতে যেতাম, তারপর আমি বললাম যে আমি কুমিল্লা পড়বো না,
কুমিল্লাও আপনি পড়বেন না?
পড়বেন না, কি সমস্যা কি, আমি বলছি না আমি পড়বো না কুমিল্লা, এনে ভালো লাগে না, আমি বোরা করবো আমার থানা আমার দেশে, তার মানে বাড়ির পাশে। তারপর ফ্যামিলি তো আমি যা করছি তাই মেনে নিচ্ছি, মানে ওদের উদ্দেশ্য আমি পড়াশোনা করতে হবে, ওরা তাও আমাকে সাপ দিচ্ছে না, সাপ দিচ্ছে এমনি যে তুমি দেখো তুমি যাতেই চন্দন করো তুমি কিন্তু পড়াশোনা করতে হবে, তুমি যা বলো তাই দেওয়া হবে, তো সময় আমি যা চাইতাম আসলে তাই দেওয়া হতো আমাকে, আমি 1000 টাকা লাগবে নিতাম 2000 টাকা, আন্তর্জি মিথ্যা বলতাম, আমার লাগবে 500 টাকা নিতাম 2000 টাকা, ওই টাকাগুলো নিয়ে ওকে গিফট করতাম খালি খালি, আমি চাইতাম যে ও সুন্দর থাকো। ও ফ্যামিলিটা খুবই গরিব ছিল, ওর বাপে বলি ওর বাপে কি করতো, ওই যে টুরি বানায় না,
টুরি জি মানে হচ্ছে হলো কি, দুই ধরনের টুরি, একটা হচ্ছে মুখে গরুর মুখের জন্য, আর একটা হচ্ছে গরুকে ঘাট দেওয়ার জন্য,
গরুকে ধান টান লওয়ার জন্য, ওইগুলো বিক্রি করতো ওর বানায় তোরা।
আচ্ছা আচ্ছা,
ওর আব্বু বানাতো আর কি,
বাঁশ দিয়ে,
হ্যাঁ বাঁশ দিয়ে, বাঁশ কেটে এটা ওইগুলো কিনে কিনে মানে ওদের ব্যবসা করতো, অনেকগুলো প্রতি বাজার বাজার রবিবার বিক্রি করতো, তো কোনো সাজগোজের কিছুই ওর ফ্যামিলি থেকে কিনে দেওয়া হতো না ওকে, মানে খালি আমি দিতাম ওকে, মানে একরকম আর কি জামা কাপড় বা সাজের জিনিস, ও বলতো না কোনোদিন কিছু কথা, আমি নিজে ইচ্ছা কৃত ভাবে ওকে দিতাম। তারপর বললাম যে আমার, তারপর ফ্যামিলি তাও মেনে নিল,
কোন জায়গায়
আমাদের থানা,
মানে কুমিল্লা ছিল 20 টাকার ডিস্টেন্স, ভর্তি হলে মোটামুটি হেঁটে আসা যাবে,
হ্যাঁ বাড়ির পাশেই এসে পড়া হলো।
ওকে,
তারপর এখন বলতেছে না বোর্ডিং থেকে পড়তে হবে, আমার ফ্যামিলি না বোর্ডিং থাকবো না, বাড়ির পাশে একে কেউ বোর্ডিং থাকে, বললাম যে আমি সাইকেল দিয়ে আসা যাওয়া করবো, তাও মেনে নিল যা, তখন খুব খুশি হলাম যে বাড়ির থেকেই পড়াশোনা করতেছি, তার মানে তোকে সবসময় কাজ পাবো। এর ভিতরে কিন্তু ওই রিলেশনটা বন্ধ হয়ে যাবে সাথে, দেখো আমরা যা করছি ওই ভুল আর করা হবে না, আমার সমস্যা হয়ে গেছে, মানে ওর মানে যেটা বলা ওই সময় আমি বুঝতে পারলাম কি আমার ওটা আরম্ভ হয়ে গেছে, তুমি যদি ওটা ওই রিলেশনটা করো তাহলে আমার সমস্যা হবে, তারপর করা যাবে না যেহেতু আমিও বন্ধ করে দিলাম। তারপর কিন্তু কেমনি অন্য কিছু হতো ওর সাথে, তারপর বোররা আসার পরে এখন তো প্রতিদিন বাড়িতে আসে, তারপর সাইকেল দিয়া সাইকেল দিয়া, তারপর ঈদ আসলো, এখন ওর ফ্যামিলি তো ওকে একটা ভালো একটা কিছু কিনে দিবে মানে ওই সমস্ত ছিল না ওদের, তারপর আমি কি করলাম সাইকেল বিক্রি করে দিলাম, সাইকেল বিক্রি করে বাড়িতে এসে বললাম কান্দাকাটি করতে পারি আমার সাইকেল হারিয়ে গেল, তালা দিস না আমি তো তালা টুলো ভেঙে দিয়ে গেছে, মানে এরকম একটা মিথ্যা কথা বললাম, সাইকেল বিক্রি করে দিলাম 1800 টাকা, ওই সময় সাইকেলের দাম ছিল 500 টাকা উপর নতুন সাইকেল, তো বিক্রি 1800 টাকা বিক্রি করে নিলাম, ওর জন্য 1200 টাকা দিয়ে জামা কাপড় কিনলাম, সেট জামার এক সেট কিনলাম, ওই সময় ফার্স্ট ওটা আমি সুট কিনে দিই, মানে 1200 টাকা কিনে দেওয়া মানে তো অনেক কিছু গ্রামে, ওই সময় এত দামি কেউ কিনতো না, ওর বলছে সবাই কিনে তোর কে কিনে দিল, তো বললাম আমার মামা কিনে দিচ্ছে, মানে এরকম মিথ্যা কথা বলছে, কারণ সবাই যদি জানে তাহলে
সমস্যা হবে।
তারপর আরেকটাই আসলো কোরবানি, এখন আরেকজনের নুপুর পাই দিয়ে ওর খুব ভালো লাগছে আমার শাশুড়ি বলে, মনে মনে বলতেছে যে আমার নুপুর নাই এরকম একটা বলতেছে আরকি, তারপর আমি কি করলাম যে তোমাকে নুপুর বানাই দেবো এরকম বললাম, তারপর নুপুর বানাইতে দোকান সোনালী দোকানের সাথে আলাপ করলাম যে কত লাগবে নুপুর বানাইতে, তোরা বললো যে 500 টাকা লাগবে, কমের ভিতরে একটু দুইটা নুপুর বানাবে 500 টাকা, তারপর 1000 টাকা ধার নিলাম, 500 টাকা দিয়ে নুপুর বানাবো আর কিছু ঈদের কিনে কাটা কিনবো, ইমান নামে একটা ছেলের সাথে থেকে মানে 1000 টাকা ধার করলাম, ধার করার পরে ওই ছেলেটা ছিল আবার 420 মানে এলাকাতে চুরি বাটপারি করতো বা এমনি এমনি চলতো আর কি, ঝান্ডা ছিল এটা, ওর কাছ থেকে আবার 1000 টাকা নিলাম, নিয়ে বলছে 2-3 মাস পরে দেবো, ও আবার প্রতিদিন করে আরম্ভ করলো, পরে একদিন বলতেছে তুই টাকা তো দিতে পারবি না, তুই এক কাজ কর আমরা একটা সাইকেল চুরি করি, সাইকেল আমি চুরি করবো, তুই তো সাইকেল চালাইতে পারো আমি তো পারি না, তুই আমাকে পিছনে নেই আর তুই আমার চালাই অমুক জায়গায় নিয়ে যাবি, ওই জায়গায় গিয়ে বিক্রি করে দেবো সাইকেল টাকা রাখলাম একটা ছেলের।
প্রিয় শ্রোতা, আমরা ছিলাম ব্যাকগ্রাউন্ডে, আজকে আরিফ এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলতে এসেছে, আমরা বলি থাকি যে অপ্রিয় সত্য ভুল কিংবা অপরাধ যাই বলি না কেন সেটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা কারণ থাকে, এবং তারপরে আমরা সেই ভুল বা অপরাধটা কি সেটা জানি এবং সেটার পরিণতিটা কি হয় সেটা আমরা শেষে গিয়ে জানি। আমরা এতক্ষণ যাবত একটা ব্যাকগ্রাউন্ডে ছিলাম এবং ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে এই ছেলেটি পারিবারিক ভাবেই একটা মেয়ের সাথে তার একটা অদ্ভুত রকমের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছিল একেবারে ছোটবেলা থেকে, সেই সময় পারিবারিক যে অনুশাসন পরিবার থেকে তার প্রতি যে আচরণগুলো করা হয়েছে সেটা কোনোভাবেই এই মেয়েটির কাছ থেকে তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং তীব্র থেকে তীব্রতর আগ্রহ হয়েছে সেই মেয়েটির প্রতি, এক ধরনের অনৈতিক শারীরিক সম্পর্ক অপরিণত বয়সে যখন তারা জানতই না শারীরিক সম্পর্ক বিষয়টা কি, স্টেপ বাই স্টেপ তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে, ছেলেটির মেয়েটিকে প্রচন্ড ভালো লাগতো এবং সেই ভালো লাগার নিদর্শন স্বরূপ সে প্রতি মুহূর্তে তাকে কিছু না কিছু গিফট করত, গিফট করতে করতে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যখন তাকে কোনো না কোনো ভাবে তার গিফট ম্যানেজ করতে গিয়ে চুরির দিকে যেতে হচ্ছে। আমরা এইরকম একটা জায়গাতে এসে থেমেছি, আমরা ঠিক সেই জায়গাটা থেকে ফিরতে চাই এবং সেই জায়গাটিতে আপনাকে একটু নক করতে চাই, এই অর্থে যে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনে ভুল এবং অপরাধ আছে, আপনি যদি মনে করেন যে আপনার মতো ভুল এবং অপরাধ কেউ না করুক সমাজে তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে যারা শুধুমাত্র আসতে চান তারা প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে, আপনি যেটা বলছিলেন যে সাইকেল চুরির একটা প্ল্যান হলো এবং সে সাইকেলটা ছিল রাফেলের, রাইট? রাফেল কে ছিল?
এলাকার একজন,
এলাকার কি মানে চেনা পরিচিত মানুষ,
খুব বন্ধুত্ব মানুষ ওরা, মানে আমরা টিকিট খেলতাম একসাথে, রাসেল নাকি মানে সাথে ঝগড়া করতে এই জন্য ওর সাইকেল নিয়ে যাবে, মানে ওর উদ্দেশ্য কি ইমানের উদ্দেশ্য এটাই, তো আমি বললাম ভাই আমি জীবনে এইসব কাজ করি না আর যদি মানে ধরা খাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, জানিস তো আমি মাদ্রাসা পড়ি মানে এরকম থাকা সবাই আমাকে ভালো জানে, তারপর বলে তোর কিছুই হবে না এ দেখবে কেউ বাদটা বোকা, তারপর করবা নিজে পরের দিন সবাই গেল পিকনিকে কুমিল্লা কোট বাড়ি বেড়াইতে গেল সবাই, রাসেলদের পরিবার ওদের বাড়ি ছিল একলা, ওদের বাড়ির সামনে আমরা খেলতাম, তারপর ওই ইমানের সাথে চলা কিন্তু আমার সম্পূর্ণ নিষেধ ছিল আমার ফ্যামিলি, যেহেতু ইমান বাজে ছেলে,
আচ্ছা মানে ইমানের আগে থেকে বাজে রেকর্ড ছিল,
হ্যাঁ, বিভিন্ন মোবাইল টুবল চুরি করতো অনেকের, আমি বিভিন্ন চুরি বাট্টারি করতো, ওর আমার ফ্যামিলিতে ফুল নিষেধ, ওর সাথে কোনো কথাই ভাবলা যাবে না,
আচ্ছা
ওর সাথে কথা বলতে হবে কিভাবে, শীষ দিয়ে, ও আমাকে শীষ দিত, পুষ্পিনী পারে ওই পারে ছিল ওদের বাড়ি, ও আমাকে শীষ দিত, শীষ বেজাত, তাহলে বুঝতে পারতাম যে ইমান শীষ বেজাচ্ছে, আমাদের একটা স্থান ছিল ওই খেলা মাঠ, আমি ওই খেলা মাঠে চলে যেতাম, ওই যে ওরা কোর্ট বাড়ি চলে যায় ওই দিন, ও আমাকে বলে সকালে যে ওরা কোর্ট বাড়ি চলে যাবে গাড়ি আসবে 10টার দিকে চলে যাবে, 11টার দিকে আমরা সাইকেলে নিয়ে যাবো, বললাম কিভাবে, তুই খালি দাঁড়ায় দেখবি সাইকেলে আমরা বাইর করবো, ঠিক আছে ওকে ভাই,
মানে দাঁড়ায় পাহাড়ে দিবি যাতে লোকজন
না আসে, তারপর আমি গেলাম 11টার দিকে শীষ বেজাল, আমি গেলাম ওই দিকে, যাওয়ার পরে ওই দরজা টরজা ভাঙলো, আমি বাইরে গেটে বাইরে বসেছিলাম, দরজা টরজা ভাঙলো ভাঙ্গিয়া সাইকেল গিয়ে দেখি লক তালা দিয়ে সাইকেল ভালো করে তালা মারা, ভিতরে ঢুকছি ঠিক আছে কিন্তু সাইকেল তো বাইরে করে যাচ্ছে না,
চেন দিয়ে ভালো করে তালা মারা আছে,
তখন রাগে কি করছে, টিভি ঘরের লাইট ছিল টিউবলাইট এগুলা আইনা পুষ্টিনির মতো ফলা যায় ইমান আর জিলানি আর একটা ফেলার নাম ছিল মানে রাগে সাইকেল চুরি করতে এলাম যে সাইকেল পাইলাম না ঘরে বিছনা দেখছি না লাইয়া টা লাইয়া চুপি সুমুকি স্কুলে রেখেছে কিছুই নেই তারপরে কি করলে কিছু পাই না টিভি টুপি তো ব্যাস রাখলাম না এগুলো খেলা কেমন এগুলো পানি ফেলে দিই ওর উদ্দেশ্য ছিল যে রাসেল উপর রাগটা তো মিটাতে হবে আমার এমন টাইমে দেখি এক মহিলা আসতেছে এই বাড়িতে ওই বইলে গেছে আর কি আমাদের বাড়িটা দেখে আমরা তো চলে যাচ্ছি মহিলা দেখে তো আমার পা আওয়াজ কাটতে হয় আমার বলছে কেউ যদি আসে শেষ বেসেল সেই বেসম কি আমি আমি ডাক দেবো যে এই মানে আমার এই শক্তি নেই
শেষকে আপনি বাজাতে পারতেন একটু শুনি আমরা এরকম বাজালে পাশ থেকে শুনতে পারতাম
জি ওকে আমরা সবাই এরকম একটা শেষ বাজাতাম আমরা যে স্থানে ছিলাম তিন চারজন নাকি ওই সুরের
আপনার শেষ বের হচ্ছে না সেই মুহূর্তে
সেই মুহূর্তে আমি মানে চোখ দিয়ে পানি আসতে আমি আমি কাঁপতেছি ভয় যে কি হলো যে মানুষ আসতেছে মানে ওই মহিলা আসতেছে দেখে গেলাম মানে আমি হাত দুটো শক্তি নেই আমার পাওয়ার থাকতে তারপর ওই মহিলা এসে দেখে গেল কিন্তু কাউকে চিনে না তারপর সবাই যে যার মতন ধরে মরে গেল আমিও চলে আসলাম মানে আসলাম বললো কি হলো চিৎকার শুনলো সবাই সুর সুর করে শিখে দিল কইছিল দিনে তো করে 12টা বাজে আর কি তারপর কইছিল আমি বললাম যে আমি তো দাদি পাইছি আচ্ছা ওকে ওই নিয়ে শিক্ষার হয়েছে ওই সাইড ডাউনে তো আমি তো নাম হয়ে যাবো বিকালবেলা কি হলো বিমান আবার শেষ দিয়ে নিয়ে গেল তার একটা মিল ছিল ধামবাঙ্গা সবাই মিলে গেছে ওইখানে গেলাম গিয়ে বললো যে ভাই কেউ তো কেউ চিনে নাই তবে খুব সাবধান কেউ বাড়িতে পালাইবে না যদি পালাও তাহলে দেখা যাচ্ছে যে পালাইবে তার উদ্দেশ্য করা হবে আর কেউ কারোর সাথে মিটিং করবে না আমরা একটা দিয়ে গিয়ে সিদ্ধান্ত করে নিয়ে আসলাম আসে যে যার মতন পড়েছি রাত্রে সন্ধ্যার পর ইমান যে ধরে নিয়ে গেছে নিয়ে মানে আন্তাজি মায়ের আরম্ভ করছে সন্দেহ করে যে ও তো বাট পারছ
যেহেতু এলাকায় ওই করে
ওই করে মায়ের আরম্ভ করছে মারতে মারতে ও শিখা যাচ্ছে না এক পর্যায়ে ও শিখে গেছে যে আমি করছিলাম কে কে ছিল ও লোকের দুইটার নাম কই দিল
তার মধ্যে আপনার নাম ছিল
না আমার নাম করছে না তখনও আমি আবার ওই যে গোল মিটিং মারতেছে মানুষ ওদের মাঝে আমিও আমিও দেখতেছি কেন ও তো বলছে আমার নাম জীবনও করবে না এরকম করছে আর কি যে ধরা কাউ কেউ নাম করে
কিভাবে মারছিল কিভাবে মারছিল
লাঠি দিয়ে খুব মারতে আসলো লাঠি এলাকার মধ্যে খুব মারতে আসলো
বাবা মা ছিল
ওরা আসলে তো কাজ নাই ওরাও আসলে কাজ নাই তো ওরা বাবা মা আসলে কি ওর মারতে আসলো খুব তবে সরি এরকম একটা তারপর বল আর কি আসলো এরকম এমন টাইম হঠাৎ বেলা এসে কি আরিফ আসলো কোন আরিফ ই আরিফ মানে কেউ বিশ্বাসই করতেছে না এই জিনিসটা আরিফ এই কাজ মানে স্বভাব বাদ তারপর কিছু দর দিল আরেকে বাড়ি এই ফাঁকিকে আমি এনে কিন্তু কেউ কিন্তু আমি যখন কোথাও আমার নাম আমি এই ফাঁকি মানে একসিবাদে দৌড় একবারে পাগান টাগান দিয়ে দৌড়িয়া আসে বললাম ডাইরেক্ট বোর্রা এদিন আমার রথ হচ্ছিল ইন্দ্র
ওইখান থেকে দৌড় দিয়েছেন বলার সঙ্গে সঙ্গে
হ্যাঁ মানে কেউ দেখে না আর অন্ধকার তো মানে এক মাঠে মাঠে মাঠে
আচ্ছা
এইটা মানুষ তো অনেক ভোলা অনেক মানুষ ওই মানে ওই ফাঁকে আমি দৌড় দৌড় দিয়ে রাইতে রয়েছেন 12টার উপর বাজে হাঁটতে হাঁটতে অনেক কৃপাতা বাদিয়া ওই রথে এসে বললাম ভোররা আমাকে ছানা দিই
আপনি তার মানে বাড়িতে যাননি
না না এই সুযোগে বাড়িতে গেছি দৌড়ে প্রথম বাড়িতে গেছি
আচ্ছা
বাড়িতে গিয়ে গিয়ে গেছি মন্দিরে মন্দিরে বললাম যে মনি আমি এই কাজ করি না আমার নামে ওরা ও আমাকে এমন জোরে দুধ চড় মারলো মানে একটা লাগছে আমার গালে একটা লাগেনি খুব জোরে বললো তুই ভালো না তুই নষ্ট এরকম একটা বইলা খুব জোরে দুটো চড় মারলো আমি বাড়ির দেখে মানে ওর কাছে বলতে যে আসলে আমি এই কাজ করি নাই আসলে আমি করছি আমি চাচ্ছি যে ওর কাছ থেকে আমি মানে ভালো থাকি এরকম একটা পজিশন যে
দুনিয়া বললে যায় কিন্তু মনের কাছে আমি ভালো থাকি
ভালো থাকি এরকম একটা চাইছিলাম আমাকে কিন্তু ও অনেক জোরে জোরে চল তুই যদি না করস তাহলে তোর নাম কয় কে
তুই তুই করে বললো ওই সময়
ওই সময় খুব রাগ করে আমাকে তুই করে বললে তুই চল মারলো তারপরে যা চলে আসলাম ওর কাছ থেকে চলে আসে একবার রথে রথে এসে দেখি মনির ভাই আরো ডিফারেন্ট কইলো চল বাড়িতে ওরা আবার ওই জায়গাতে ছিল ওই জায়গাতেই রথে আসে বললো বিচার হবে কালকে চল বাড়িতে যা হবে না বাড়িতে হবে আমি বলছি না ভাই মারি লেবো কয় না আমি আসি মারবে না বললাম ঠিক আছে তোমরা যাও আমি যাবো কয় না তুই বিশ্বাস নেই তুই যাবি না তারপর ওরা খুব জোর করলো বললাম যে ভাই সত্যি বলছে আমি যাবো পরপর যাইনি আর এসে এক মসজিদের মধ্যে সাদা এসেছিলাম মসজিদে বাইরে ঘুমাইছি কজল আমি দিতে মসজিদে হাঁটা আরম্ভ করলাম হাঁটতে হাঁটতে আসলাম অনেকটা দূর আইসা আমার একটু হতে বাইরে বাড়িতে গেলাম গিয়ে ওকে বললাম যে ভাই ও এর ভিতরে আত্মীয় স্বজন যা আছে সবই শুনে
পুরো গ্রাম জেনে গিয়েছে
পুরো গ্রাম মানে আমার আত্মীয় স্বজন সব শুনে তারপর কি করলাম খুব হতে পারে বললাম ভাই আমাকে বাঁচা যদি আমি ওরও শুনছে তুই বললো যে তাহলে তুই এক কাজ কর আমি বললাম আমাকে 1000 টাকা দিয়ে বললো আমাকে 1000 টাকা না 300-400 টাকার মতন ও আমাকে দিল তারপরে এগুলা দিয়ে ভাড়া দিয়ে আসলাম আইসা লালমে আসলাম যে কোনো টেন টুন নেই কিছু ফার্স্ট আমি লালমে স্টেশন শুনি তারপর আবার আসি বললাম ওইটা গাড়িতে উঠলাম বাসে উঠলাম বাড়ি সেইটা কমিয়ে আসলাম
উদ্দেশ্যহীন ভাবে আপনি কোন একটা জায়গায় তুলে দিতে চাচ্ছেন তাই তো
জি জি কিন্তু পরের নুঙ্গি আমার আর গেঞ্জিগার আর স্যান্ডেল পর মানে রাত্রে যে বেশটা ছিল আমার ওই বেশটাই আমার তারপর আইসা দিন হয়ে গেল পরের দিন তো পরের দিন 3টা বাজে কইলাম যা একটা হলে কি একটা ছবি দেখি দুনিয়া যা খারাপ তো হয়েছে মানে মনের মধ্যে একটা এই ফার্স্ট হলে ঢুকি আমি তারপর সিনেমা দেখলাম দেখে নামলাম 3টার দিকে দেখলাম 6টার দিকে নামলাম নাইমা এবার ওই আমাদের কুমিল্লা ধর্মসাগর পার্ক নামে একটা জায়গা আছে শিশু পার্ক স্টেডিয়াম আছে খেলা, খেলা টেলা দেখলাম বিকেলবেলা। আবার ওই ধর্মসাগর পারে বসার জায়গা আছে, শিশু পার্ক দিতে এটা বসার বসে চিন্তা করতেছে কি করলাম। সন্ধ্যা হয়ে গেল, রাতের 8টা মতো লাগে গেল, মোবাইল ছিল না তো কিছু ছিল, টাইম মতো মতন কিছু মেয়ে দেখি আনে খারাপ কাজ, সবসময় হ্যাঁ পাশে এই জায়গায় সবসময় এরকম খারাপ কাজ হয়, ছেলে মেয়েরা এসে আনে উনি বাজে মেয়ে, আমি বসে রেখে আনি, আমি দেখতেছি ভালো লাগতেছে দেখতে, এরকম একটা ইয়ে ছিল। হঠাৎ দিয়ে সবাই মানে তুফান যেরকম আসলে এরকম একটা ঢোর মারলো সবাই, মানে এই মাসে তুফান আসলে এরকম, মানে আমি কাজ করার কাজ মানে কে কই আসলে খবর নাই, এক সেকেন্ডের ভিতরে।
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা একটু দৌড় দিতে চাই, মানে ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। সংবাদের বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আরিফকে সাথে নিয়ে, যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আরজি কিবরিয়ার টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং এই মুহূর্তে আপনাকে আমরা একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। প্রিয় শ্রোতা, SMS পোলে যাবার আগে আপনাকে বলছি, আজকে আমাদের সাথে এক্সপার্ট প্যানেল থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, যিনি আমাদের সাথে পুরো অনুষ্ঠানটি শুনছেন ফোনে, এবং যখন আরিফের অপ্রিয় সত্যগুলো শেষ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে তাকে আমরা কানেক্ট করব এবং তিনি তার মূল্যবান মতামত জানাবেন। এবং SMS পোল মানে আপনারা নিশ্চয়ই জানেন যে ঘটনার বিশ্বাসযোগ্যতা কোথায় রয়েছে সেটা আমরা একটু জাজ করতে চাই। যারা এখন পর্যন্ত আরিফকে বিশ্বাস করেছেন তারা লিখবেন সেলফোনে গিয়ে ABC স্পেস ইয়েস, যারা বিশ্বাস করেননি বা কনফিউশনে আছেন তারা লিখবেন ABC স্পেস নো, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। চট জলদি পাঠাতে হবে, একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। এবং SMS পোল নিয়ে কাজ করছে সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজি সুমন। ছোট্ট একটা সংবাদের বিরতি, একটু পরে ফিরছি, শুনতে থাকুন ABC রেডিও FM 89.2। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে আরিফ রয়েছে সত্যের আসনে, যে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে। আমরা আরিফের কাছে ফিরে যেতে চাই এবং একই সাথে আপনাকে বলতে চাই, আপনি যদি আসতে চান এই অনুষ্ঠানে আপনার জীবনের অপ্রিয় সত্য এবং ভুলগুলো নিয়ে, তাহলে যেটা করতে হবে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা একটু আগে দিয়েছিলাম SMS পোলের রেজাল্ট আমরা জানবো, তবে তার আগে বলতে চাই, আরিফকে দেখতে চাইলে কিংবা আরিফকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে, কমেন্টস করতে চাইলে, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC রেডিও FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, চলুন কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট মানুষ আমাদের আরিফকে বিশ্বাস করেছে, কত পার্সেন্ট করছে না বা কনফিউশনে রয়েছে, আমরা একটু জেনে আসি। SMS পোলের রেজাল্ট জানিয়ে দিচ্ছে কম্পিউটার।
Yes, 93%. No, 2%. No comments, 5%.
প্রিয় শ্রোতা, 93% বলছে ইয়েস, 2% বলছে নো, এবং 5% হচ্ছে নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ, আমরা আরিফের কাছে আবারও ফিরে যেতে চাই। আরিফ, যে জায়গাটিতে আমরা ছিলাম, যে একেবারে অজানা অচেনা একটা জায়গায় আপনি বসেছিলেন, আপনি দেখলেন যে ওখানে কিছু মানুষ একেবারে খোলা মাঠের মতো একটা জায়গায় সেখানে এই ধরনের কাজ করছে, এই ধরনের কাজ বলতে আমি যেটা বোঝাচ্ছি দেহ ব্যবসা যেটাই বলি না কেন, হঠাৎ করে দেখলেন ঝড়ের মতো সবাই দৌড় দিচ্ছে, ঠিক ওই জায়গাটা থেকে ফিরতে চাই।
সবাই দৌড় দিল তো আমি আর দৌড় দিচ্ছি, আমি কি হলো আমি দেখতে হবে সেটা। এখন এসে দেখি পুলিশ 3-4 জন আমাকে ধরলো, ধরে বলতেছে এই পাইছি ধর, এটা ধর, খালি আমাকে ধরলো, ধরে নিয়ে গেল রোডে, মেন রোডে ভ্যান ওদের পুলিশ ভ্যানটা ওরে নিয়ে গেল, নিয়ে আমার হাত খারাপ করলো না, হাত খারাপ প্রথম ঢুকাইছে দেখছে যে লাগতেছে না, মানে আমার হাত খুবই চিকন ছিল আর আমি অনেক ছোট ছিলাম, তো
বয়স তখন কত ছিল সবকিছু মিলিয়ে বলা যেতে পারে 14 বছর,
এমনই
14-15 বছর
এমন হবে। আমার হাত করে ঢুকতেছে না, তো বলে এটা মাঝখানে বসা, আরো যে 3 দিন ছিল পুলিশ বললো এটা মাঝখানে বসা, পরে বসালো, বসাই নিয়ে কোতোয়ালি থানা, আমি ফার্স্ট ফাঁকা হয় আমার ওই কিছু, তারপর নিয়ে গেল থানাতে, নিয়ে ঢুকালো, 3 দিন হয়ে গেল আমার।
জিজ্ঞেস করেনি পুলিশের কাছ থেকে,
প্রথম তো মানে লাঠি দিয়ে বাড়িটাতে দিল দু তিনটা খাপ টপ দিল, কি করেছে জানে? এই খারাপ কাজ করতে আসছিস, মানে আমি যেহেতু এই জায়গায় বসে আসছি, এই জায়গায় সবাই খারাপ কাজ করতে আসলে আমিও খারাপ কাজ করতেছি, ওদের উদ্দেশ্য ছিল ওটা। আসলে আমি মূলত কোন খারাপ কাজ করিনি,
আপনি জানেনি না, চিনেনি না,
না দেখতেছি, কিন্তু আমি আসার পর এখানে মানে রাত্রে হওয়ার পর আমি দেখতেছি এই কাজগুলো হচ্ছে। তারপর নিয়ে গেল ওই যে পুলিশ আমার যে দারোগা নিয়ে গেল, উনি আবার সকালে ছুটিতে গেল, আমার নামে কোনো কেসি লেখা হয়নি, এমনি আমাকে ধরে নেওয়া আসো, যারা আমার সাথে আসছে রাত্রে তাদেরকে সবাই সকালে চালান করে দিল কোর্টে, কিন্তু আমি মক্কল মতো বসে দিয়েছি কোনার মধ্যে, আর এটার ভিতরে বাথরুম, এটার ভিতরে প্রস্তাবখানা, এটার ভিতরে খুব দুর্গন্ধ, আবার খুবই কষ্ট এই জায়গাটা, আর মশা মানে কি পরিমাণ, যারা জেলখানায় গেছে তারা আসলে বুঝতে পারে গ্রাম জেলখানা গুলো কেমন, মানে এটাই মনে হয় খুব কষ্টের জায়গা আমার ওই সময় এটা মনে হচ্ছে আরকি। বিভিন্ন লোক আছে, কিছু আছে নেশাখোর, কিছু আছে মানে বিভিন্ন ধরনের লোক আইনি এখানে ধরে, তিন দিন হয়ে গেল, তিন দিন পর খালি খুব কান্না করতেছে, আর বিভিন্ন লোকের যে রুটি টুটি দিয়ে দেয় অনেকে আইনে সিমিতের জন্য, ওই রুটি আমাকে ভাগ করে অনেকে কিছু দেয়, কলা টলা দেয়
আর
কি, মানে থানার ভিতরে কোনো খাবার দিয়ে দেয় না, পুলিশের পক্ষ থেকে বা আত্মসমর্পণের পক্ষ থেকে, মানে ওদের খাবারটা আমি খাচ্ছি দিই, কিছু কিছু দিচ্ছে, কিছু কিছু খাচ্ছি, আর খুব কান্না করতেছে। তারপর ওই যে গেটে যে পুলিশ বসে আমাদের গেটটা, ওই পুলিশ কান্না দেখে বলতেছে পিচ্ছে অনেকে, পরে বলতেছে আমি বলতেছি আমি আজকে তিন দিন খুব কান্নাকানি করে বলতেছি, আমি আজকে তিন দিন আমাকে চালানো করতেছে না বা আমাকে বাইরে করতেছে না, আমার কি অপরাধ এরকম বলতেছে। পরে ও গিয়া পুলিশ ইনচার্জে বললো যেরকম এরকম এক বাচ্চা আছে নাকি তিন দিন, নিয়ম হলো যে গাকে আনা হয় তাকে যদি রাত্রে ধরা হয় সকালে চালান করে দেওয়া হয়, বা সকালে ধরা হলে কিছুক্ষণ পরে চালান করে দেওয়া, মানে এটা আর কি আমি জানি নিয়ম আর কি। তারপর ওই পুলিশ ইনচার্জ আমাকে ডাকে, নিয়ে আসা হয়, বসালে, বসাই আমাকে পানি টানি দিয়ে মুখ টুক বয়ল ধোয়া, চা টা দিল, নাস্তা টাস্তা দিল, দিয়ে জিজ্ঞাসা করা আরম্ভ করলো তুমি কোথায় দেখি, আমি বললাম যে আমি মিথ্যা বললাম যে আমি হলে ছবি দেখছি, দেখার পর আমি যে বাড়িতে ঘটনা করে সেগুলো বলি, আমি লেখাপড়া করতেছি যে পুলিশ আমাকে রোডে পাইছে নিয়ে আসে, পরে বললো ওই দিন তো ওই জায়গায় গ্যাঞ্জাম হয়েছে মারামারি হয়েছে যার কারণে সন্দেহ করে নিয়ে আসে, তো বললো ফোন দিল ওই পুলিশ, কে ধরলো রিপোর্ট বাড়ি করলো ওই দিন নাইটে কে ডিউটি ছিল, বললো ওই মত হাবিলদার বলে মানে যেগুলো একটু নর্মাল পুলিশ, নাইকে বললো কি ওকে নিয়ে ওর বাপের কাছে দিয়ে আসবো, আমি বললাম না স্যার লাগবে না, তুমি বেশি বুঝো কেন, ওর বাপের কাছে দিয়ে আমাকে একটা ফোন দিবা, ওর বাপের সাথে আমি কথা বলবো, এমন তো বললাম হাই হাই যার কারণে ভয়ে আসলাম, আবার সে বাপের কাছে আমাকে। তারপর ওই পুলিশে 500 টাকা দিল ওই ইন্টারভিউ, দিয়ে বললো যাও ওকে ভাত খাওয়া হোটেলে নিয়ে, ওর হোম যদি ভাত খাওয়া ভাত খাওয়া ওরে নিয়ে দেবো, ওই আবেলদাকে কি করলো তার বাসা নিয়ে আসলো, নিয়ে এসে ভাতটা ডাল আর কি জানি সবজি ছিল, মানে ওর ও খাইলো আমাকে খাওয়ালো
500 টাকা নিজের পকেটে।
This is the real truth.
Yes, sir. Okay, তারপর
গেলাম ভোর নামে, এখন তো আমার খুব ভয় লাগতো আমি বাড়ি যাবো না, ওকে খুব বুঝালাম যে ভাই আমি যাইতে পারবো, আপনি প্লিজ আপনি কয় না হলে ভাই আমার চাকরি দিয়ে যাবে না, ওই ইন্টারেস্ট খুব খারাপ, যদি তোমার বাপে গিয়ে দিয়ে আমি কথা না বলাতে পারি তাহলে আমার চাকরি দিয়ে শেষ, তুমি চলো, আমি তো না আমার মারবে, তখন ওই বললাম যে আমি বাড়িতে আজকে তিন দিন নাই তো এই জন্য আমাকে খুব মারবে, বললো আমি পুলিশ থাকতে তোমাকে মারবে কত বার সাহস তোমার আব্বু। তারপর বাড়ির সামনে ওরে অনেক ঘুরে টুরে নিয়ে গেলাম যাতে ও চলে যায়, মানে বাড়ি যেতে হবে সহজ, কিন্তু আমি ঘুরে টুরে নিয়ে গেলাম এলাকার ভিতরে দিয়ে, তারপর ও আমাকে এক সময় বলে তুমি যেতেই ঘুরো না কেন আমি কিন্তু তোমার বাপের কাছে যাবো, তারপর বাড়ির সামনে গিয়ে দেখি আমার একটা কথা হয়, কিন্তু বাড়িতে ঢুকি নাই রোডে শুনতে আসছি বাড়ির সামনে আমার চলতে হবে বলতে তারি তোকে মানে মোমবাতি দিয়ে খুঁজতেছে, এমনি বললো যে তোকে মেরে ফেললো তোর আব্বু, 30,000 টাকা তোর জন্য জরিমানা করছে আর ওদের তিনজনে 10,000 টাকা করে জরিমানা করছে, তুই নাই দেখে তোর 30,000 টাকা, তখন পুলিশ তোকে 30,000 টাকা, আর আমি ওর চুক্তি করে দিলাম বললাম, তখন আমি বললাম যে কিছু না আপনি যান কয় না তুমি চলো, আমি কই আপনি যান আমার বাইরে করবো আমি আমার দাদির নিয়ে যাচ্ছি, আপনি ওর সাথে যান ও আমার ভাই, তারপর না আমার যাচ্ছে না কয় না তুমি চলো, আমি কই বিশ্বাস করতেছেন আমি আমার দাদিকে নিয়ে যাবো, আমার দাদি খুব ভালো আমার দাদি থেকে আমাকে মারবে না, ওকে এরকম একটা পাম মারিয়া ও গেল, মানে ওই আমার সাথে এসে আমার বাড়ি, আর আমি কিন্তু আবার দৌড় এক দৌড় একবারে এসে আমার পিছন দিয়ে আমার ভাই দেখছি ভাই দেখে আমাকে দৌড়াচ্ছে দিতে দিতে, ও আর পায় না আমি আরেক কিনে দিয়ে একবার ডাইরেক্ট লালনে এসে পড়ছি। তারপর পরবর্তীতে শুনি আর কি পুলিশ নাকি আমাদের বাড়ি থেকে আরো 500 টাকা নেয়, আমার বলে আরো উল্টা বলে তোমার ছেলে চোর বাটপার এই জন্য তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেলো, হ্যাঁ আসলে থানাতে তাহলে তো ওরকে শাস্তি দেওয়ার দরকার ছিল, মানে অনেক কিছু বলে
বুঝলে সে আরো 500 টাকা,
এখন সে আরো ফুল ঘটনাও জানি না ভাই এলাকাটা, আমি এরকম এরকম চুরি করছি এরকম এরকম ফুল ঘটনা, এখন পর্যন্ত আমি আজকে মানে আজকে এতদিন হয়ে গেল আমি এখন পর্যন্ত ওই কিন্তু ওই থানার যাই না, ওই আশেপাশেও যাইনি, কুমিল্লা খুব ঘুরি কিন্তু ওই থানার আশেপাশেও যাইনি, কারণ জানি আমাকে ওই ওই জায়গায় আবার আমার ছবি টুবি ঘুরানো হয়েছে, আমি কই না জানি আমার যদি দেখে তাহলে তো এখনো আমাকে মারবে, আমার ওই বইটা এখনো কাজ করতে হবে।
আপনারা নিশ্চয়ই এই ছবিটা দেখেছেন গড মাস্ট বি ক্রেজি, ওকে, সেই ছবির যে একের পর এক বোতল নিয়ে যে ঘটনাগুলো ঘটে যায়, আমার মনে হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে গড মাস্ট বি ক্রেজির একটা মানে বাঙালি ভার্সন। ওকে, তারপর
তারপর তো আসে বললাম আসে লাল মায়া আসলাম, এখন কিন্তু টাকা নাই, ওই যে 80 টাকা দিচ্ছে সব তো শেষ, এই কতক্ষণ থাকে আমার কাছে টাকাই নাই। লাল মায়া আসলাম, লাল মায়া আসা এবার আইসি একটা টিনটিং, কোথায় যাচ্ছে কি যাচ্ছে কিছু যায় না। ফার্স্ট টু দ্বিতীয় হয়েছি, দ্বিতীয় ওটার পরে অল্প একটু স্টেশন গেছি, মনে ইয়ার মনে অল্প একটু গেছি, আমার স্টেশনের নাম মনে নেই, যাওয়ার পরে টিকি নামে মানে ট্রেন যে টিকিট নেয় নিয়ে আসলো পুলিশ, এটার ভিতরে দেখি যে আরো ভয়, ফার্স্ট আমি ট্রেনে উঠি, এটার ভিতরে দেখি আরো পুলিশ স্টেশন, তখন তো আরো ভয়, আমি কতক্ষণে নাম বইয়ে চিনতেছি, কিন্তু ট্রেন তো ছেড়ে দিচ্ছে নামাতে যাচ্ছে না, তার পুলিশ স্টেশন আসছে তাড়াতাড়ি নামলাম টিকি মিটি, আমি পুলিশ যে পুলিশে ভয়ে এত ঢুক যে পুলিশ আবার দেয় এটার ভিতরে, তারপর ধরে উঠলাম ফাঁদে, ফার্স্ট ফাঁদে উঠি ট্রেনের সাথে, উঠতে একবারে এই ট্রেন গেল কই ডাইরেক্ট চট্টগ্রাম, চট্টগ্রাম গিয়া এবার স্টেশন,
এই প্রথম চট্টগ্রামে গেলাম,
চট্টগ্রাম গেলাম স্টেশন, রাত কাটালাম চট্টগ্রাম স্টেশনে, তখন এক লোক এসে বললো এখন কার ট্রেন নিচ্ছে, লোকেরা বিভিন্ন লোক এসে বিভিন্ন স্টেশনতে লোকে কার নিচ্ছে, পরে ভাই হোটেলে কাজ করবা, খুব খিদা লাগছে এরকম অবস্থা মানে খুব ক্লান্ত অবস্থা, বললাম ভাই যে কোনো কাজ করবো হোটেলে করবো, হ্যাঁ গেলাম বড় একটা আজিজ হক নামে স্টেডিয়াম আছে না চট্টগ্রাম, ওই স্টেডিয়ার সাথে হোটেল আছে, এখন আসে কিনে যাই অনেক বড় বিশাল হোটেল, ওই হোটেলে নিয়ে যাওয়া, নিয়ে ভিতরে গ্লাস দেওয়ার কাজ আর প্লেট দেওয়ার এরকম একটা কাজ ছিল, কিন্তু কোনো বেতন ছিল না ওই সময়, কিন্তু বকশিস পাতাম ওই সময়, গ্লাস দিয়ে দিলে দেখা যাচ্ছে 5 টাকা 10 টাকা দিয়ে দিতে মানুষ, ওই টাকা তোমায় এনে হচ্ছে না, ভাষায় বুঝি না, একজন বলতেছে যা বলে পানির কথা দেই আইনে আরেকটা এরকম বকাশা করে দেয়, অনেকে আবার মারো থাপ্পড় মেরে দেয়
চিটাগাং ভাষা লোকাল ভাষা,
জি আবার অনেক সময় গ্লাসটা ভালো করে দেওয়া হচ্ছে না, আমার হাতে তো একটা ময়লা থাকতো প্লেট মিট দিতাম, তো দিতে সর সরে কষে যে এই এই গ্লাসে ময়লাকে এরকম চলছে, আবার অনেকে মায়া করে টাকাও দিয়ে দিত, তারপর বললাম যা হোটেলে চাকরি করবো না জীবনে, বাইরে এসে বললাম আইসা আবার স্টেশন, তারপর আবার আরেক আরেক লোক নিয়ে গেল, এবার নিয়ে গেল পানির কল, পানির টেবল বলছে না, ওই জায়গায় যাওয়ার পরে কি করলো এনে কাজ করতে হলে সিগারেট খাওয়া লাগে, ফার্স্ট সিগারেট খাওয়া আরম্ভ হয় আমার, এখন সবাই সিগারেট খাচ্ছে, আমি বলতেছি ভাই আমি সিগারেট খাই না, ওরা বলতেছে বোকা জীবনে কষ্ট কি সিগারেট খাস না তো আর কি খাওয়াবে, তারপর খুব জোর করা হতো, পরে সিগারেট না খেলে কাজ করতে পারবে না, এই কাজে হচ্ছে সিগারেট, এই কাজে ক্রম খাদ্য হচ্ছে সিগারেট, সবাই করতে হবে, তারপর গিয়ে একটা আমরা আরম্ভ করলাম, তখন ওরা খালি সিগারেট খেতো না, ওরা পানির বোতল আনতো, মানে এখন বুঝতেছে কি মদের বোতল বলতো, তুমি বলতাম যে পানি লাল পানি বলতো আর কি, পানির বোতল আনতো আইনে খাইতো সবাই মিলা, আমার বলতো খাবি রে একটু, আরে খা মানে খুব ইয়ে করতো, আমি বললাম না ভাই ভালো লাগতেছে না সিগারেট খাচ্ছি এটা বেশি, তো ওই জায়গাটা এসে বললাম এসে স্টেশন এসে আর ভালো লাগতেছে না, খুব কষ্ট এই কাজটা, স্টেশন এসে এবার আরম্ভ করলাম টোকাই, আবার এবার ফার্স্ট আরম্ভ করলাম টোকাই গিরি, বললাম তার ভাত তো খাওয়া লাগবে একটা জীবন তো বাসান লাগতো, এর ভিতরে বাড়ির কিন্তু 2-1 মাস চলে যাচ্ছে, কিন্তু ওই যে হোটেলে আর ওই এই কাজে মনে করেন 2 মাস হোটেলে অনেকদিন ছিলাম, মোটামুটি টোকাই গিরি আরম্ভ করলাম, বোতল টোতল দেখা বোতল থাকতো ইয়ার বোতল থাকতো, মানে একটু দাম আলাদা আলাদা, মুখ আলাদা বিক্রি করতাম, মানে ব্যাগের বোতলে মুখ গুলো আলাদা বিক্রি করা হতো, তা অনেকে থাপড় খাওয়া লাগতো এগুলো টোকাইতে গিয়ে, বলতাম ভাই একটু পানি খাওয়াইলে বোতলটা তো দিবেন, দিতে থাপড় মানে খাচ্ছি এখনো, মানে এরকম একটা ঝাড়ি মারতো, অনেক সময় দেখা যাচ্ছে এনে ডুকলে গেছি পায় চুরি করতে ঢুকছে, মানে মারতো ওদের এরকম একটা ইয়ে আছে, তো টোকাই টুকু অভ্যাস হয়ে গেছে চুরি করা,
আপনি যেটা পারেন বা আপনি এই কাজটা এটা দেখালে ওইখানেও তো মসজিদ এবং মুয়াজ্জিন যেকোনো ভাবে হোক আপনাকে হেল্প করতো বা ওরা ওই মসজিদের কাজে লাগাতো, আপনার মাথায় তখন
আমার মাথায় ওই সময় শয়তানি বুদ্ধি, মানে আমার ওই লাইনে যাবো না, মানুষের লাইনে যাবো না, মানে ওই সময় আমার ওইটাই কাজ করতেন যে আমি এই বাড়িতে 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 বড় 100 টাকা থাকবো এরকম একটা মনের মধ্যে রাখছিল,
আপনার মাথার মধ্যে এরকম ছিল
আমি বড় একটা ঢাকা থাকবো বড় একটা চোর হবো, যেটা আমার পুরো বিশ্বাস নিয়ে এরকম একটা নাম ছিল,
মানে খারাপ কাজ যেহেতু খারাপই হয়ে যাবে, খারাপ হয়ে
যাবে মানে এরকম একটা উদ্দেশ্য ছিল আমার।
প্রিয় শ্রোতা, এখানে সবাইকে একটু নোট করতে চাই, দেখুন ওর ভেতরে যে এলেমি শক্তি, ওর ভেতরে যে অদ্ভুত রকমের ধর্মীয় চেতনা বা যে সম্পদ ও ধারণ করেছে সেটা যে আসলে কি এবং সেটার যে মজা বা সেটার যে অর্থটা আসলে কি, সেটা যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা যদি ওকে চারপাশের এনভায়রনমেন্ট ওকে বুঝতে দিত বা ওকে যদি সেই স্কুলিং এর মধ্য দিয়ে নেওয়া হতো, ওকে যদি সেই আদর্শটা ওকে দেয়া হতো, তাহলে ও কি পারতো এই চেতনায় উদ্বুদ্ধ হতে যে আমাকে যেহেতু চোর বলে আইডেন্টিফাই করেছে, আমাকে যেহেতু পারিবারিক ভাবে এরকম একটা সমস্যার মধ্যে নিয়েছে বা আমি যেভাবে অ্যারোগেন্সের মধ্যে দিয়ে বড় হচ্ছি সুতরাং আমি চোর ডাকাতি হব, ওকে যদি ঠিক সঠিক শিক্ষাটা দেয়া হতো পারিবারিক ভাবে, ও কিন্তু ভয় আর বাড়িতে যায়নি যে বাবার সামনে যদি পড়ে তাহলে আমাকে মেরেই ফেলবে, ওর যদি ওই বিশ্বাসের জায়গাটুকু থাকতো যে আমি যেহেতু এই ভুলটা করিনি বা আমি এই চোরের সাথে প্রত্যেকটা পার্টি আমি জড়িত ছিলাম, কিন্তু এত বড় অপরাধ আমি করিনি। এটা যদি আমার ফ্যামিলির কাছে আমি বলি, আমি ফ্যামিলির কাছ থেকে একটা বড় সাপোর্ট পাবো, এই বিশ্বাসটা যদি ওর মধ্যে থাকতো, মানে ফ্যামিলি যদি ওর আস্থার জায়গা হতো, যে ছেলেটি একসময় ঢাকাতে পড়াশোনা করলো, কুমিল্লাতে পড়াশোনা করলো, সাইকেল কিনে দেওয়া হলো, যা চাচ্ছে ফ্যামিলির কাছ থেকে তাই দেওয়া হচ্ছে, সেরকম একটা অবস্থায় ছেলে এই ধরনের একটা কাজ সে বেছে নিয়েছে মানুষের কাছ থেকে চর থাপ্পড় খাচ্ছে এবং তার টার্গেটই হয়ে গেল, সে জীবনে বড় অপরাধী হবে। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি প্রিয় শ্রোতা, এগুলোকে এভাবেই নিতে হবে, এই কারণে যেগুলো মানুষের জীবনে ঘটে এবং কিভাবে ঘটে কেন ঘটে। আচ্ছা ঠিক আছে, আপনাকে চর থাপ্পড় মারতো, আপনি এগুলো নিয়ে বিক্রি করতেন, কয় টাকা পেতেন?
মনে করেন জুতা বিক্রি, জুতা চুরি করতাম বেশিরভাগই মানুষ ঘুমাচ্ছে স্টেশনে,
জুতা চুরি কতদিন পরে, টোকাইগিরি কতদিন পরে ধরলে,
টোকাইগিরির সাথে সাথে তো টোকাই চুরি, টোকাই কয় টাকা পাতা, টোকাই গেলে ওই সময় আবার লাশা খাওয়া আরম্ভ করলাম, ওই যে ঘাম পল্লীর ভিতরে বসা ভৈরা টোকাইরা খায় বেশিরভাগ, ওই সময় আমিও খাইতাম টোকাইদের সাথে থাকতাম, গাঁজা খাওয়া আরম্ভ করলাম ওই স্টেশন থেকে আরম্ভ হলো, ওই যে স্টেশনতে বিক্রি করতাম সবাই গাঁজা খাচ্ছে, একটু টুকু টুকু পোলাবানো গাঁজা খাচ্ছে, তো আমিও গাঁজা ওই ফার্স্ট কিনা স্টেশনে আর কি পোটলা, এরকম একটা পোটলা দুইটা সেকেন্ড হতো, এটা বানানো হতো, তো ওদের সাথে বানাতাম মানে ও খাইতাম, খুব নর্মাল হয়ে গেল, কিন্তু ওইটা বেশি ইয়ে হয়ে গেল,
কাজটা বেশি লাগছে,
তো কয় টাকা পাইতাম আর ওই ইয়া করে ডিব্বা ডুব্বা পেশা, তখন জুতা চুরি ওই ডিব্বার সাথে সাথে ডিব্বা তো পাইতাম, পাইতাম জুতা পাইছি টাকা, একজনা ঘুমাচ্ছে ওইটা বস্তা বিক্রি করে নিয়ে নিয়ে স্টেশন বাইরে সব স্টেশনে পুরান জুতা বিক্রি হয় বা রোডে বিক্রি হয় পুরান জুতা, ওরা নতুন করে মানে ইয়ে দিয়া পালিশ দিয়ে নতুন করে বিক্রি করে, এরকম একটা স্টেশন ওদের কাছে বিক্রি করতাম, দেখা যাচ্ছে 300 টাকা দামের জুতা, ভাটা জুতা, ভালো জুতা, দেখা যাচ্ছে 20 টাকা দিত, 50 টাকা দিত, এরকম এরকম একটা মনে ছিল। মনে করেন বিভিন্ন জিনিস জোড়া দিত, জোড়া দেয় এরকম একটা জোড়া টোড়া দেয়
গাম আঠা
আঠা, ওইটা নিঃশ্বাস না হতো,
ওটা কি করতেন,
ওটা পল্লীতে দেওয়া হতো,
দেওয়ার পরে
নিঃশ্বাস নিতাম।
আচ্ছা প্রিয় শ্রোতা, আমরা এখানে দু তিনটে জায়গায় মিউট শব্দ ব্যবহার করেছি এই কারণে যাতে এটা শুনে কেউ যাতে ইন্সপায়ার না হয় যে এটি জিনিসটা আসলে কি এবং কিভাবে টানে, কিন্তু আমি যেটা বুঝলাম এটা এক ধরনের আঠা এবং এই আঠাটা পলিথিনের মধ্যে নিয়ে এই জিনিসটা করে এবং এটা মারাত্মক রকমের ক্ষতিকর। ছোট বাচ্চারা সাধারণত এই টোকায় যারা আছে তারা এই ধরনের নেশাগুলো করে থাকে এবং এগুলো শরীরের ভেতরে যে হার্ট এবং যে ফুসফুসগুলো রয়েছে সেগুলোকে ড্যামেজ করে দেয়। আমরা এই বিষয়েও আমাদের যে আজকে যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো। তারপর কি করতেন?
আবার ট্রেনে চুরি করতাম, ট্রেন চুরি করতে বলতে এই ট্রেনে ছাদে উঠতাম, ছাদে মানে এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড যেতাম, ওই স্ট্যান্ড কিন্তু ওই সময় লাইনটা ছিল ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কমলাপুর, মানে এই
ট্রেনে ঘুমাতেন, ট্রেনে থাকতেন
না, ট্রেনে তো যেতাম জার্নিং করতাম আর ঘুমাতাম, যাতে ছাদে তো ভিতরে তো কোনোদিনই যেতাম না, সেটা খুব কম, যে ট্রেনের যাত্রা যাত্রী সব নামে গেলে ভিতরটা ওই বোতামটা কিন্তু যা পেতাম, অনেক সময় অনেকে ব্যাগ ফেলে তোলা, ওই ব্যাগ কাপড় টাপড় থাকতো ওইগুলো বিক্রি করে দিতাম, মানে এরকম একটা ইয়ে ছিল। খুব চলন্ত অবস্থা, বাতাসের মধ্যে বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা লাগার কথা, অবশ্য কিন্তু একটু পর আবার রোদ হচ্ছে, আবার সব শুকিয়ে গেছে, আবার রোদ না উঠলো আবার বাতাসে আবার সব শুকিয়ে গেছে, কিন্তু আমার ওই সময় অসুস্থ হতাম না, তো ঘুমাতাম ওইদিকে, কিন্তু এইভাবে ছয় মাস কেটে যায়। এই ছয় মাসের ভিতরে তিনি ভিতরে চুরি করি, চুরি করি বলতে মোবাইল চুরি করতাম মানুষের,
কিভাবে করতেন আমরা একটু প্রসেস গুলো জানতে চাই।
একটা একটা বলি, একটা আমি টাচ মোবাইল চুরি করি, চুরি করে বলতে এক লোক ঘুমাচ্ছে ভিতরে যাই, ভিতরে গিয়ে ঘুরতাম, মানে এই ডাব্বার থেকে ওই ডাব্বা, ওই ডাব্বা থেকে ওই ডাব্বা, এরকম এক ডাব্বার পরে এক ডাব্বা খালি ঘুরতাম, পুলিশ দেখে আমাকে বাইরে ঢুকতো, পুলিশ ঢুকাই ভিতরে জানে আমরা চোর, পুলিশ পাড়া দিয়ে খালি ঢুকতাম, পুলিশ ওই বলে ওই ডাব্বা থেকে আমরা পিছের ডাব্বা, পুলিশ আরো সামনে থেকে আমরা
মানে কি কয়েকজন মিলে কাজ করতাম,
দুই তিনজন থাকতো আমাদের, মানে টোকাই কিছু থাকতো ফাঁদে, কিছু থাকতো নিচে, তারপর ইশারা দিতাম কোনো ব্যাগ একটা চুরি করতে পারছি কোন রকম, ওই ফাঁদে দিয়ে দিতাম, তো ফাঁদে ওরা ম্যানেজ করে রাখতো, তারপর আমরা আবার ছাদে উঠে দিতাম বা আমরা নেমে যেতাম স্টেশন, ওরা নেমে যেতে, এরকম একটা পদ্ধতি ছিল। তারপর একটা মোবাইল, টাচ মোবাইল, ফার্স্ট আমি টাচ মোবাইল ইউজ করি মানে হাতে, খুব দামি একটা মোবাইল, দেখি এক লোক মানে পত্রিকা পড়তে পড়তে হাতে উঠে, একবার ভয় পাচ্ছি নিবো, আবার ভয় পাচ্ছি মানে নিবো, এরকম একটা ইয়ে করতাম, তারপর হঠাৎ নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে পেনটা একটু স্লো হলো।
নিলেন কিভাবে?
এমনি ও সামনে, ও এমনি ঘুমাচ্ছে তো সামনে, ওর হাতে হেডফোন লাগানো ছিল কিন্তু হেডফোন ওর কানে ছিল না, আজকে হেডফোন লাইনটা খুললাম, টেনে সত্যি এরকম সামনে সামনে
ওর হাতেই ছিল ওটা
না, এরকম মানে পত্রিকা পড়তে আছে মনে করেন, পত্রিকার সামনে রেখা ঘুমাচ্ছেন, পত্রিকার উপরে মোবাইলটা, আর ওর হাতে না সারা, ওর সাথে তিনজন, ওর লগে একজন, সামনে আর দুজন, তারপর দেখা যাচ্ছে যে ওরাও সব ঘুমা, ট্রেনটা একটু স্লো হলো, স্লো হলো, সামনে লাল বাতি চলছে, ট্রেনটা হালকা একটু স্লো হলো, না কেউ পাওয়াটা বুকে ঢুকে ব্যথা পাই সব চলে গেছে মতো একটু এমন এক জায়গায় নামছি নাই এনে বাজার নাই এনে গ্রাম খালি দূরে দূরে মানে এমন এক জায়গায় লাভ দিয়ে নামছি কই যাবো হাঁটতে 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 এলাকার ভিতরে দিয়ে যাও দেখে চললাম মেন রোড আছে ভাই মানুষ আমার চেয়ারে দেখে তো বুঝতে পারে আমি টোকাই মোবাইলটা বন্ধ করলাম ব্যাটারি খুলে নিলাম মোবাইল বন্ধ করতে পারিনি টাচ মোবাইল লাইটে চলে না মানে এমন লক হয়ে গেছে মনে হয় নাকি ব্যাটারি খুললাম ব্যাটারি খুললে বন্ধ হয়ে গেল বন্ধ করে মোবাইলটা তুললাম তারপরে মেন রোড আছে ভাই আছে এরকম জায়গাতে মেন রোড খেলাম অনেক দামে বিক্রি মেন রোড একটা পাইলাম পাওয়ার পরে হেনে দিয়ে এক বাজার আইলো ভাই মোবাইলটা বিক্রি করবো চার মোবাইল ভাই আমার ওই লোক দোকানদার তো সার্ভিসিং খুইলে দেখে অন করে অনটন করে দেখে আমার ছবি বলতে কিছু নেই সব ওই যে মোবাইল হ্যাস ছবি টবি সবকিছু হ্যাঁ নাম্বার টাম বলে তোমার ছবি তো নেই মোবাইল তো চুরি করে আনছো আমি বলি না ভাই এটা আমার ভাইয়ের মোবাইল ভাই আমার তাহলে একটা প্রমাণ দেখাও প্রমাণও দেখাতে পারিনি কিছু না আমি বলতেছে মোবাইলটা দিয়ে কি যাই ভাইয়ের থেকে না লোক সংখ্যা দায়িত্ব তোমাকে সরু বলে কেটাবো কইলাম সেলারে তো কষ্ট করে চুরি করলাম হাত পা নষ্ট করলাম লাস্ট পর্যন্ত পাইলাম না লাস্ট পর্যন্ত ওইটা ফ্রি এসে পড়া লাগতে
কোনো টাকা পয়সা দেয়নি
না
চোটের উপর বাট পাড়ি যেটাকে বলে
ওকে বাটপুষি করে নিল তারপর আবার গায়ে দিয়ে আবার কষ্ট তো এসব তো কষ্ট চুরির জিনিস আর কষ্ট কি আমার তো আর না এটা
ওকে যে লোকটা ওর কাছ থেকে হাতায় নিল মোবাইলটা চোরের উপর বাট পাড়ি করে সে লোকটার প্রথম কথা হচ্ছে উচিত ছিল ন্যায় সঙ্গত ভাবেই উচিত ছিল যে প্রথমত ওকে আইনের হাতে ধরিয়ে দেয় আইনের হাতে সোপর্দ করে যে ঠিক আছে চুরি করে নিয়ে এসছে মোবাইলটা ওকে ধরিয়ে দেয় এবং উপযুক্ত এই ফোনটা যার কারণ একটা সেলফোনে কিন্তু অসংখ্য রকমের তথ্যাবলী থাকে এবং একটা সেলফোন হারিয়ে যাওয়া মানে কিছু টাকা লস না কিন্তু একটা বিগ অ্যামাউন্ট অফ লস তাহলে যেই লোকটা ওর কাছ থেকে হাতায় নিল বাটপাড়ি করে সেই লোকটার উচিত ছিল সেলফোনটা তার কাছে পৌঁছে দেয়া এবং ওকে পুলিশের কাছে সোপর্দ করা তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দরভাবে সমস্যার সমাধান হতে পারত তা কিন্তু হলো না কি হলো চোর তো চুরি করে নিয়ে গেল যার চুরি করলো তার লস হলো যে চুরি করলো সেও লস করলো কিন্তু দোকানদার সে বাটপাড়ি করলো এবং এই বাটপাড়ি করে সে হয়তো সেলফোনটা আরামসে আরেকজনের কাছে বিক্রি করে দেবে এবং এই যে যারা করে থার্ড নাম্বারে এরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে এদেরকে হয়তো ধরা যায় কিন্তু এই যে বাটপাড়ি যারা করে এদেরকে ধরা যায় না ওকে তারপর
কি আবার ফেনী স্টেশনে আসলাম ওইটা ফেনীর ঘটনা ছিল তারপর আবার ফেনী স্টেশনে আসলাম আচ্ছা তারপর আবার একবার তিনটা মোবাইল চুরি হলো একসাথে ট্রেনের ভিতর থেকে আমিও করেছিলাম ব্যাগ ট্যাগ তারপর ভাগাভাগি একটা মডেল ছিল 2680 মডেলের একটা নোকিয়া এসেছিল ওইটা আমি নিয়ে নিলাম আমি বললাম যে আজকে চার পাঁচ মাস হয়ে গেল মানে নিজে একটা মোবাইল রাখতাম না একটা মোবাইল ইউজ করবো মোবাইলটা আমি নিয়ে নিলাম
তিনটে মোবাইলকে আপনারা চুরি করলেন টিম
হ্যাঁ
কয়জন ছিলেন আপনারা ওই টিমে
ওই চার পাঁচজন এরকম লোক ছিল আর কি সবই টোকায়
কিভাবে টান দিতেন এই মোবাইলগুলো
ওই ইয়ে আছে এই যে আমার যেরকম সিস্টেম যে ঘুমাচ্ছে কি
খুঁজে খুঁজে দেখতেন
ঘুমাচ্ছে কি খালি এই ধান্দাতে ছিল কে ঘুমাচ্ছে তার কার ব্যাগটা নিয়ে নেওয়া যাবে কার জুতা গুলা নেওয়া যাবে ধান্দা ছিল ওইটা এমনি টোকা এরা কয় টাকা পায় তোকে আসলে মেন ধান্দা কিন্তু কইটে
কি পকেট থেকে তুলতেন পকেট
না পকেটে ধরা কোন সময় মানে তুলি নিয়ে পাই নাই তারপর আমি ওই মোবাইল একটা রেখে দিলাম আর ওদেরকে দিয়ে দিলাম ওইগুলা ধরে নিয়ে আমি আর মোবাইলটা দিয়ে দিই তারপর ঢাকা ইয়া কমলাপুর স্টেশনে অনেকদিন ছিলাম মানে আসতাম যেতাম মানে রানিং না মনে আজকে থাকতাম ও কালকে আরেক ট্রেনে নাইটের ট্রেনে যেতাম আবার ডেনের ট্রেনে এরকম একই কমলা স্টেশনে এক টোকায় বলতেছে ভাই এক কাজ কর শাহজালাল মাজার চলে যা কোন জায়গায় এটা সিলেট সিলেট নাম শুনতে কিন্তু শাহজালাল মাজার কোন জায়গায় তা জানতাম না
জি এর মাঝখানে বাড়ির সাথে যোগাযোগ হয়নি
না
মনির সাথে কোনো যোগাযোগ নেই
মনি তো থাপ করে মাসে ওর সাথে যোগাযোগ মানে খুব রাগ ওর প্রতি ওরে আমি এই সময় রাগ করতে যে ওরে মানে মেরে ফেলবে এরকম একটা সিদ্ধান্ত ওই সময় ওদের সাথে থাকে রেখে মনে মনে সিদ্ধান্ত হয়ে যাবো ওকে মানে কি করবো এরকম মানে খুব রাগ করতাম ওর ওকে মানে মেরে ফেলবো এরকম এরকম অনেক কিছু চিন্তাধারা করতাম ওকে নিয়ে
বাড়ি থেকে বের হয়েছেন ছয় মাস যাব ওকে
তখন ওই কমলাপুর থেকে একজন বললো ভাই সিলেট শাহজালাল মাজার চলে যায় টোকাই বলো কোন জায়গায় সিলেট কি বলা যায় তোমার ট্রেন যাতে এই জায়গার থেকে তারপর ওই মোবাইল ছিল আমার পকেটে মোবাইল একদিন চলে গেলাম ট্রেনে উঠলাম ছাদে উঠলাম চলে গেলাম এখন দিয়ে আমার লগে ওই ছাদ কামলা সাতকামলা বলতে আমরাও করতাম এই কারণ ছাদে খালি কিন্তু টোকায় ওঠে না কিছু কিছু ভদ্র মানুষ ছাদে ওঠে যে টাকা মানে ভিতরে সিট নেয় তখন ছাদে ওঠে কিছু কিছু ভদ্র মানুষ তখন তাদেরকে কি হতাম আমরা কোনো একটা জায়গা নিয়ে তাকে সরুন অবস্থা তাদের পিছনে ধরে বলতাম দিলাম পালাই এরকম একটা ভয় রেখেতাম যে গাছ সব দিয়ে দিই মানে এরকম একটা ভয় দেয় তখন সে কি করতো তার মানি ব্যাগের থেকে বা মোবাইল টোবাইল দিয়ে দিত এরকম দুইটা করছি আমরা আমি আমি সহ থাকি ওই সময় আমার লোকে দুজন এসে বসলো দুইটা ভাই কই দেবেন সিলেট যাবো ভাই আমি খুব নর্মাল ভাবে ওদের সাথে কথা বলতেছি ভাই আপনার মোবাইল থেকে বাইর করবেন গান শোনেন ভাই এটা তো ফিস মেমোরি ঘাম টান না তো ভাই তাও একটা কল দিব না মানে চেষ্টা করতেছি মোবাইলটা বাইর করবো হঠাৎ হিমঙ্গল পরে কুলাউরা পরে একটা অন্ধকার জায়গা আছে, আপনি কোন সিলেট গেলে দেখতে পারবেন কি, ট্রেনে গেলে দুই সাইডে গাছ গাছালি, মাঝখান দিয়ে ট্রেন রাস্তার কাছে খুবই অন্ধকার, দিনে অন্ধকার, এরকম একটা ভয়ঙ্কর একটা জায়গা আর কি, এখানে বাড়িঘর কিছু নেই, খালি গাছ বড় বড়। তারপর ওই জায়গায় কি আমার কলার দেখছে, আমি তো এরকম সেম কাহিনী করতাম, ওরা দুজন আমাকে এরকম সেম কাহিনী করছে, পেছনে ধরে বলতেছে কি দিলাম পালাইয়া মোবাইল বাইর করবে কিনা কো, আমি বললাম যে পকেটটা বাইর করতেছি দাঁড়ায়। তারপর এই পকেটে দাঁড়াইয়া আমি মনে মনে সিদ্ধান্ত করছি মোবাইল দেবো না, আমি তো খারাপে মরলে তো ওরা যদি ফালাই দেয় আর মরে যাবো ওদেরকে ফালাই দেবে, মানে মনে মনে খুব রাগ উঠলো, সাহস করতেছি যে নয় মরবো নয় ওদেরকে মারবো, এরকম একটা সিদ্ধান্ত নিলাম মোবাইল দেবো না। দাঁড়াই কি করলাম যে বড় ছিল একটা ছিল বড়, আমার চেয়ে আরেকটা ছিল একটু ছোট, দুজনে বড়টা দিলাম ধাক্কা, চলন্ত অবস্থা ধাক্কা দিতে, ট্রেনে উপরে নাম লেখা থাকে যে ঢাকা চট্টগ্রাম বা ট্রেনের নাম লেখা থাকে একটা হোটেলের ইয়ে দিয়ে, তো ওইটার মধ্যে ওর লাভ মেরে ধরে লাগলো, ধরে ঘালার মধ্যে পাড়া দিল, ও আর পড়লো না, তখন দিলাম আমার পায়ে গ্যাস ছিল গ্যাস দিয়ে দিলাম পাড়া, পাড়া দেওয়ার পর ওর আঙ্গুল টাঙ্গুল কি কাইতেই পড়ছে না, এমনি পড়ে এসে বলে আইনি
পড়ে গেল, ও
চলন্ত অবস্থা পড়ে গেল খুব, আমি দৌড়াচ্ছি ও দৌড়াচ্ছে আমি দৌড়িয়ে ধরলাম, এখন ও আমার পায়ে ডান্সা করে, ওর লগেরটা তো পড়ে গেছে, ও আমার পায়ে ডান্সা করে খুব কান্দাচ্ছে, ভাই ভাই আমি জীবনে আসেন, ও আমাকে জোর করে এই জায়গায় নিয়ে আসছে, ভাই আমি জীবন করে না ভাই, আমি মানে খুব কান্নাকারি করতেছে। পরে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলাম কিছু কথা কইছিল বাড়ি এরকমই, তারপর বললাম কাজ কাম করে কি জন্য আসলি, বললো যে ভাই আমি পড়াশোনা করতাম এরকম বাড়িতে রাগ করে এসে বসছি, তো শুরু করি না এমনি রাগ করে এসে বসে বাড়িতে, বললাম চাকরি বাকি করবি, দুজন নামি করিনি, আমার পকেটে কিছু টাকা ছিল, ওরে নাস্তা মাস্তা করে পরে হোটেল যত সম্ভব মানে হোটেলে এক কাজ দিয়েছিলাম, আমার পুরোপুরি শিওর না মানে মনে নেই কাজ সময়টা আর কি, হোটেলে মনে একটা কাজ দিয়েছিলাম, কাজ দিয়ে আমি আবার সিলেট চলে যাই, তো সিলেট চলে যাই স্টেশন এরকম হাঁটতে হাঁটতে কি নতুন ফুলের মুখ একটা জায়গা আছে, ফুলের মুখ এটা এনে রিস্কে ঠেলা লাগে, রিস্কে ঠেলে ফুল পাড়ি দেওয়া লাগে, একটা জায়গা আছে সিলেট, যারা সিলেট থাকে তারা অবশ্যই চিনবে জায়গাটা, তো ওই জায়গায় রিস্কে যদি ঠেলান আপনি পাঁচ টাকা দেয় আপনি যে ঠেলাচ্ছে, আর ড্রাইভার পাচ্ছে 15 টাকা আর ঠেলা পাচ্ছে 5 টাকা মোট 20 টাকা।
আমি ওই জায়গাটা দেখেছি, ওটা কি ব্রিজটা অনেক উঁচু থাকে,
অনেক উঁচু এবং অনেক বড়, নতুন পুল বলা হয়, পুরান পুল বলা হয়, নতুন পুল বলা হয়, পুলের মুখ বলা হয়।
আমি সিলেটে গিয়েছিলাম দুইবার, এই জন্যই হয়তো বা চিনি। তারপর
তারপর ওই জায়গায় আমি ঠেলা আরম্ভ করলাম, রিস্কে ঠেলা, যদি রাত্রে 150 টাকা হয়ে যেত দিনে ফেলতাম, রাত্রে গিয়ে মাজারে ঘুমাইতাম, তো মাজারে আবার আপনার দু তিন দিন থাকার পরে আপনাকে চিনা যায় না, আবার থানা আছে মাজারের ভিতরে জানেন, থানা আছে আপনাকে এই যদি দুই দিন তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় পুলিশটা বাইরের লোক আছে আপনাকে চিনে ফেলে, ওরা চিনে ফেলার পর আপনি কি করে এই বুঝে যায় যে আপনি মানে চোর টোর বাট পাটার পাট, তখন আপনি বের করে দেয়, তো কিছুদিন থাকতাম স্টেশনে, কিছুদিন থাকতাম এনে বেশি দিন হয় না সিলেটে, তো আবার এনে থাকতে কাজে যেতাম, কাজে নিয়ে যেতাম সিলেটে অনেক জায়গায় মানুষে ধান কাটার জন্য বা তাদের গরু টরু রাখার জন্য, কিন্তু তাদের পরিবেশ ভালো লাগতো না, আমি এসে পড়তাম, তো আমি বসে 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 সিগারেট খাচ্ছিলাম মাজারের ভিতরেই, গাড়িওয়ালা 60 বছর হচ্ছে একটু বেশি হবে, ওই লোক এসে আমাকে বললো ভাই তুমি কি করো, পরে আমি বললাম না আমি কিছুই করি না, ও কাজ কাম করবা, আমি কি চাইবা দাদা, আমি তো সিলেটের মানুষের সাথে বিশ্বাস করা যায় না, ওরা ভালো না এরকম বলতেছে, হ্যাঁ সবাইকে একরকম পড়াশোনা করতে, তখন তার সাথে মিথ্যাটা বললাম যে আমি এসএসসি পাস, তখন সে বললো যে ঠিক আছে এই তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে তুমি কাজ করবা, আমার একটা গরু আছে খালি গরুটা গাছ টাছ দিবা, আর আমার সালার দোকান আছে অনেকটু তুমি হেল্প টেল্প করবা তাকে। তারপর আমি এই তার সাথে মুরব্বীর সাথে রাজি হলাম, তখন সে আমাকে সুল টুল আলো ছিল, তো মানে কেমন এক টোকা এত টোকার মতন দেখা যায় এরকম একটা পরিবেশ ছিল আমাকে, তখন সে আমাকে সুল টুল কাটালো সেলুনে নিয়ে, এবং প্যান্ট কিনে দিলো, একটা শার্ট কিনে দিলো, গোসল টোসল করালো, মানে পরিষ্কার মোটামুটি ভদ্র ছেলের মতন আমাকে বানালো, মানে তার বাড়িতে নিয়ে গেল, নেওয়ার পরে রাতে 11টা বেজে গেল, তার ফ্যামিলি বলতেছে মেয়ে বলতেছে করতে দুই দিন পর পর এক একটা নিয়ে আসো, হ্যাঁ তোমার না করছে এগুলো আনতে, না ড্রাইভার আমগুলো লেগে আনছি, মানে ও দালালি করতো, মানে স্টেশন থেকে মাঝার থেকে লোক এনে বিভিন্ন লোকদেরকে দিত,
বিক্রি করে দিত,
বিক্রি করে দিত আর কি, মানে তার বিনিময়ে টাকা পাত, মানে এরকম ও একটা ব্যবসা এটা ছিল আর কি, মানে গ্রামে বিভিন্ন আসলে ভালোর জন্য আনতো, মানে অনেকে বেকার থাকতো ওদেরকে আইনে কাজে দিত, ওই কাজটা আসলে ভালোই করতো, দেখতে ওই সময় যে আপনার বাড়িতে আপনার কাজের লোক লাগবে ওকে বলতো সবাই, দশটার দুইটা একজন লোক এনে দেয়, ওর নাম ছিল ওস্তার আলী, একজন লোক এনে দেয় তো এনে দিত, ওকে ভাড়ার টাকা দিত আবার এক্সট্রা কিছু টাকা দিত, তো সকাল রাত্রে আবার বলতেছে কি তুই লেখাপড়া কর, যে আমার একটা ছেলে আছে, আমার একটা ছেলে দুইটা ছেলে, আমার পরে বললো কি তার পিছনে আমার দুইটা ছেলে দুইটা মেয়ে, তার ছোট ছেলেটা বড় ছেলেটা সেন্ডার ছেলে, ছোট ছেলেটা ধ্যান পড়াশোনা, এই সময় ক্লাস 2 না 3 পড়তো, ওই ছেলেটা 2 পড়তো, তুই একটু যেহেতু এসে কাজ তুই ওকে একটু পড়াবি, তো খুব খুশি হলাম ঠিক আছে পড়াবো, ওর পরিচয়টা দিয়ে দিয়ে ও আবার থাকতো কি ওর শ্বশুর বাড়িতে গঞ্জামে বিয়ে করে আমাদের বলতেছে কি না তাহলে আমাদের ছেলেদেরকে পড়াতে হবে ওর ছেলে যাতে বাস আমাদের মেয়ে ছেলে তখন আমার ইয়ে হলো যে ওই তিন মেয়ে বড় তিন মেয়ে পড়াতে হবে এরপরে ওর পরের দিয়ে শাখা তার দুই ছেলে দুই এক মেয়ে পড়াতে হবে তিনজন এরপরে জনের এক মেয়ে মানে এরকম মিলে আটজন হয়ে গেল আমার
স্টুডেন্ট দাঁড়ালো
আটজন তাই আমার ইয়ে ছিল সকালে কোরআন পড়াবো আমি তো যেহেতু কোরআনে আবার ওই যে ছয় মাস কিন্তু কোরআন সবই ভুলে গেলাম একবার ভুলে ভুলে গেলাম তারপরে মানে দেশাতে পড়তে পারি মুখস্থানে ভুলে গেছে কিছু সব স্মরণ আছে তারপর তার ঘরের সাথে মসজিদ তখন ফুল ভালো হয়ে গেলাম আবার মানে একবারে নিজে নিজে কোরআন পড়তাম আর সকালে ওদেরকে কোরআন শরীফ পড়াতাম আবার ফাঁস উত্তর নামাজ পড়তাম জমাতের সহিত ওই এলাকার মুসল্লি বা এলাকার লোকজন খুব বাড়াধান আরম্ভ করলো নামাজ কালাম পরে এলাকার মধ্যে খুব নাম হয়ে গেল আমার একরকম আমি
কোথায় ছিল এলাকাটা বলা যাবে
হ্যাঁ
সিলেটের কোথায় এটা
সিলেট গোলাপগঞ্জ থানা তারপর ওই এই আমি কি করি এর মধ্যে দুই এক মাস চলে যায় তারপরে একদিন হঠাৎ আমার আব্বুকে মিস করল আব্বুর নাম তুমি বসতে ওদের নাম্বার দিয়ে মিস করল তারপর কল আর বেক করে না তখন আমি আবার ওদের যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে যেতাম মানে আমি তো তাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছি একরকম তারা খুব ভালো জানে
জানতে চাইতো না কোথা থেকে এসেছেন
কেউ না সব বানাই বানাই বলতে কুমিল্লা আমার শহরের বাড়ি আমার বাপ মাস্টার এরকম একটা পরিচয় দিলাম যে আমি খুব ভদ্র গেলে ছেলে আমি বাড়িতে মা বাবার সাথে রাগ করে এসে বসছি এরকম নাম কি সালাউদ্দিন নাম কিন্তু ওই মিস কল দেওয়ার পরে আমি ওর আত্মীয় বাড়িতে গেছি পরের দিন আসছে আব্বু পরে ফোন করছে ফোন করে বলতে সেরকম যা ছিলেন পরে বলতেছে কে দিল মিস কল পরে বললো সালাদিন কয় না সালাদিন আমার ছিলেন নাম আরেক আরেক দিতেছে মনে হয় বাড়ি কেউ কুমিল্লা কুমিল্লার সাথে দেখা করে তিনি কাজ হয়েছে তাহলে তো ওর নাম তো সালাউদ্দিন না আমাদের সাথে মিথ্যা তো বলছে আরেক পরের দিন আমি আসছি আব্বু আবার ফোন দিচ্ছে কথা বললাম তারপর সবাই বললো যে তুমি মিথ্যা আমি বললাম যে এমনি মিথ্যা বলছি আমার নাম আসলে আরেক
বাবার সাথে কতদিন পরে কথা হচ্ছে
বাবার সাথে ছয় মাস আর এমনি মনে করেন তিন মাস
বাবা বুঝে গিয়েছে যে আমার ছেলে মিস কল দিয়েছে
জি বাবা এর এই ছয় মাসের ভিতরে নয় মাসের ভিতরে বাবা অনেক টাকা নষ্ট করছে কবিরাজ মানে গ্রামে যে সুপ করা হয় আর কি কবিরাজের মাধ্যমে মানে যে সুপ করা অনেক টাকা বা কেউ যদি একটা মিস কল দেয় সাথে সাথে বেক করছে বা বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে খোঁজ করছে বাবা তো বাবাই কথা বলতো আমার মা আমার সাথে মানে পুরো তিন বছর কথা বলে নাই কেউ ফ্যামিলি কেউ আমার সাথে কথা বলতো না ফোনে তারপর বাবা বলতেছে তুমি কি করো আমি বলতেছি এরকম
প্রথম কথা হল বাবার সাথে
হ্যাঁ পরের দিন তো সবাই তো জেনে গেলাম আমার মারি তারপর বাবা বললো কি করো তুমি আমি বললাম এরকম তারপরেও জানছে আমি তাদের সন্তান পড়াই বলছে পড়াশোনা করে কয় না তারপর বাবা আবার বললো যে তুমি পড়াশোনা করতে হবে আমি এই জায়গা থেকে তোমাকে ওই জায়গাটা কাটাবো সিলেটেই তুমি পড়াশোনা করো ওদের বাড়িতে তারপর সিদ্ধান্ত নিয়ে আমি যা পড়াশোনা করবো তখন আমার ভাইয়ের দিদি আব্বু টাকা দুই হাজার টাকা দিয়ে আমার জন্য বলতে ভর্তি টাকাটা লাগবে পাঞ্জাবি আমার বাড়িতে পাঞ্জাবি ছিল পাঞ্জাবি এবং কাগজপত্র সহ আমার ভাইকে পাঠায় আমার বড় ভাই যেটা ও আসলো আমাদের ওই বাড়িতে আসে একদিন থাইকে আমার টাকা টুকে দিয়ে গেল
দেখে গেল
আমি কোথায় থাকি মানে
লাস্ট ছয় মাসের ঘটনা তো বলেননি শুধু এটাই বলেছেন যে আমি সিলেটেই আছি
না এগুলো কিছু জানা ওরা জানে পাঁচটা থেকে আইসি সিলেটে তারপর এই ওই ভাই আসলো ভাই এসে টাকা দিয়ে গেলো তখন আমার উদ্যোগ হলো মোবাইল কিনবো একটা ভাই টাকা দিয়েছে ভর্তি হবো না একদিন গেছি ভর্তি হওয়ার মধ্যে তারপর মন টানতেছে না যে পড়াশোনা সাইডে দিয়েছি ভর্তি হবো না মানে কেমন একটা ইয়ে লাগতেছে আমি যে ভর্তি হবো না ওই টাকা দিয়ে মোবাইল কিনে নিলাম একটা মোবাইল কিনা আবার সিম উঠালাম সিম উঠে আবার আগের নাম্বার রানিং করলাম রানিং করার পরে চেষ্টা করি মনির সাথে কথা বলার জন্য ওই সেই মনি হয় না আর ওর সাথে কথা ওর নাম্বারে ফোন দিলে ও আমার কণ্ঠ দেখলে কেটে দেয় বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিতাম ওকে কাজ হচ্ছে না আমার কণ্ঠ শুনলে কেটে দেয় যা বাদ দিয়ে দিলাম পরে আস্তে আস্তে মনে থেকে ডিলিট করে দিলাম
আপনার বাবা ওই বিচারের পরে কি হয়েছিল কিছু জানতে পারে হ্যাঁ
তখন জানতে পারি কোন কথা বলার পরে আস্তে আস্তে জানতে পারি বাবাকে ওই 30,000 টাকা আমার ফ্যামিলির
This track was downloaded from FusionBD.com.
দেওয়াটা ওই সময় টাফ ব্যাপার ছিল আব্বু তেমন উপার্জন করতে পারতো না এর ভিতরে আবার আমার মানে ক্যান্সার একটা রোগ হয় ক্যান্সার না, ওই রোগটা হয় আমার আম্মুর। ও ঢাকা থাকে, অনেক টাকা খরচ আমার আম্মুর পেছনে, এখন আল্লাহ বাঁচা রেখেছে আর কি। তারপর আমার ফ্যামিলিটা খুবই একটা দুর্বল হয়ে যায়, 30,000 টাকা মানে 30 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি ছিল না আমার ফ্যামিলি, 30,000 টাকা জরিমানা করা হয় আমি চলে যাওয়ার কারণে। আর আমার ফ্যামিলিটা উপরে এলাকাতে সর্দার মাধ্যম শুরু হওয়ার আমাদের উপরে একটা হিট ছিল তখন। আমি ওই যে বিভিন্ন কথা বলতাম ফ্রেন্ডের, তখন বললো ওরা আমার শাশুড়ি বললো যে তোর বাপের যেদিন তারিখ দিয়েছিল টাকা দেওয়ার জন্য, ওই দিন টাকা দিতে না পারে তোর বাপের বাড়িতে ধরে নিয়ে গেছে বাজারে, বাজারটা ফাঁসি আমাদের বাজারে সবাই শুনি আমার আব্বুকে। তখন তোর বাপের জুতা গলার দিয়ে, বাজারটা খুব বড়, জুতা গলার মধ্যে ঝুলে এই মাথার থেকে ওই মাথায় তোর আব্বুর দুই ঘুরে নিয়েছে। মানে তখন শুনে আমার মাথা মানে আমার জন্য আমার বাপের এত বড় অপমান করা হলো যে টাকার জন্য, যে তারপরও টাকা দেওয়া লাগছে। তারপর আমার আম্মা কাজ থেকে সুদে 10 টাকা সুদে টাকা এনে এই অপমান আবার হুমকি দিতে, তাহলে কিন্তু তোমার নামে তোমার ছেলের নামে ডাকাতি মামলা দিয়ে দেবো। তখন ভয়ে আর কি করার, টাকা কোথেকে সুদে টাকা এনে ওই টাকা সুদ করে। তখন আব্বু আসলে আমার উপর আমার ফ্যামিলি আমার মা এই জন্য আমার সাথে কথা বলে না 3 বছর, আমার বাপের এত এত বড় একটা অপমান করা হয়েছে। তখন শুনে আরো রাগ উঠলো, যা ওইগুলো মেরে ফেলাম যারা এই কাজ করছে, মানে ওই যে ওই সবটা দেবো, খুব রাগ উঠছে ওইটার প্রতি। তারপর মনে মনে আবার রাগ হলো যে আমার দ্বারা যা অপরাধ হয়ে গেল, যা আর করবো না। মানে ওই সময় আবার নামাজ কালাম পড়তাম, তো মানে আর একবার মন চাইতে যে আমার বাবার মন চাইতে যা এই আমি অপরাধ করছি দেখে তো আমার এই শাস্তি দেওয়া হলো, আমার বাপে একটু শাস্তি করতো।
আপনি এরপরে বাবাকে যখন ফোনে কথা বলছেন, বাবাকে বাবার কাছে মাফ চেয়েছিলেন, বাবাকে সরি বলেছিলেন?
হ্যাঁ সরি বলছি অনেকবার। তা বাবা আসলে এগুলা কয় এগুলো পুরান কথা মনে করিস না, খুব কষ্ট লাগে এসব মনে করিস না।
আপনার গল্পটা আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু যেমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমরা, এই জায়গাটা মাথার মধ্যে রেখে সামনের দিকে যাওয়া খুব কঠিন। আপনার যদি আজকে বাবাকে, বাবা আমি বিশ্বাস করি আপনার বাবা হয়তো বা শুনছে অথবা শুনবে, লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে আপনার বাবাকে যদি আপনি সরি বলতে চান বা কোনো ক্ষমা প্রকাশ করতে চান, আপনি কিন্তু পারেন, এই সময় পারেন, কিছু বলার আছে বাবাকে?
আসলে আমি তুমি আমাকে আমি মনে করি তুমি আমাকে জন্ম দিয়ে তোমার আসলে অনেক ভুল হয়েছে, তো আমি আশা করবো তুমি আমাকে আসলে ক্ষমা করে দেবে, আমি এখন আসলে ফুল ভালো হয়ে গেছি।
আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা সন্তান আছে এবং সেই সন্তানের কোন একটা কাজের জন্য আপনার গলায় ঠিক একইভাবে এই ধরনের মালা দিয়ে?
বাবা তো এক মাস বাজারে জানে, মানে বাবা আবার সিগারেটটা কিন্তু সিগারেট খেতে আর মানুষের দেয় না, তো বাবার বাজারের নেশা এত ছিল, বাবার বাজার ছাড়া ভালো লাগতো, বাবা আবার খুব মানে দয়ালু ছিল মানুষের প্রতি। আপনি একটু বলছেন কথা ভিতরে হচ্ছেন নিজের জামা নিয়ে দিয়ে দিব, মানে এরকম একটা মানে
এত এত ভালো একটা মানুষ, এই মানুষটাকে গ্রামে এইভাবে
খুব আমার খালি একমাত্র আমার জন্য যতদিন ঘুমাই, মানে আমার রাত্রে 2টা 8টা পর্যন্ত আমি 1 ঘন্টার উপরে ঘুমাইতে পারিনি, আমার খালি আমার ওই যে অপরাধ ভুলে হবে যে আমার কষ্ট ভুলে খালি আমার বুকের মধ্যে সার দিক থেকে আমাকে মানে খানের মধ্যে লাগান ধাওয়া ধাওয়া করতেছে আমার, আমি কাজ করতেছি ঠিক আছে। আমি খুব
কোনোদিন কিছু বলেনি এর জন্য, কোনো বকা ঝাকা দেয় নাই
না, আসলে আমার বাবা হয়তো আমাকে মাফ করে দিয়েছে আমি যতটুকু জানতেছি আর কি।
বাবা সন্তানকে সবসময় মাফ করে, আপনি যখন নিজের সন্তানের কথা চোখ বন্ধ করে চিন্তা করবেন আপনি অটোমেটিক্যালি মাফ করে দেবেন এরকম অপরাধ করলে, কিন্তু সন্তান হিসেবে এটা যে কত বড় কষ্টের জায়গা। আমরা আজকে এখানে আরিফকে হাজির করেছি যে কোনো সন্তানের ভাগ্যে যেন কখনো এরকম কোনো কিছু লেখা না থাকে যে তার জন্য তার বাবাকে এত বড় অপমান সহ্য করতে হয়েছে। প্রিয় শ্রোতা, এখানেই যাহা বলিব সত্য বলিব, আমরা যাহা বলিব সত্য বলিব কে এত বড় একটা মঞ্চে জায়গা করে দিয়েছে এই কারণে যে সমাজে যেন যারা যাহা বলিব সত্য বলিব শোনেন, ঠিক একইভাবে আরিফের মতো করে এমন কোনো ঘটনা তাদের তাদের ভাগ্যে যেন লেখা না হয়। আমরা এবার একটু
আমি আবার ওদের সবাইকে মা ডাকতাম, ওদের যে মহিলা গুলা ছিল সবাইকে বড় মা ছোট মা মেজ মা শিশু মা সাঁতার বড় মা ডাকতাম, আর ওরা সবাই আমাকে ভাই ডাকতো, ভাই ভাই ডাকতো,
যাদেরকে পড়াতেন
পড়াতাম। তখন সাজেদা ছিল ওই বড় মেজ সাঁতার মেয়ে, তার বাপ ছিল বাহিরে, তখন ও এসে আমার সাথে সবসময় বসতো, ও খুব ভালো লাগতো আমার সাথে বসতে, তখন ও পাইপে পড়তো, তারপর পাইপ শেষ হলো ও সিক্সে পড়তে হলো, সিক্সের স্কুলটা অনেক দূর ছিল, তখন ওই জায়গায় ও পাহাড়ে ফিরতে চাপা দিয়ে যাওয়া হতো, অঞ্চলটা ছিল পাহাড়ি অঞ্চল, তখন ওর মা আমাকে প্রায় সময় বলতো যে ওকে নিয়ে একটু দিয়ে আসো না। এর ভিতরে ওর মা আবার আমাকে নিয়ে খুব কাজ দিন করতো, আমার গালে ধরে এরকম টান মারতো, আমি কিন্তু ওর আম্মা করে ডাকতাম কি আর কি, মেয়ে আমাকে গালে ধরে টান মারতো, আমার রানের মধ্যে তিনটে মারতো, এরকম একটা মানে ব্যবহার করতো আমার সাথে। আর মানে যদি বলতো তোমার কি কিছু মনে থাকছে না, আমি বলতাম কি মনে থাকে, ও তো মা মানে এরকম বলতাম, তাই অনেক সময় আমাকে খারাপ খারাপ গল্প বলতে ইয়ে করতো, আমি শুনতাম না, আমি চলে যেতাম, এরকম একটা আমি মা ডাকতাম খুব মুখ ভরে, আমাদের তো মা বাপ ছিল না এখানে, ওদেরকে মানে ভাবছে বেশি দেখতাম, কিন্তু ও আমার সাথে ইয়ার কি মারতো। এর ভিতরে ওই সাজাটা আবার মনে মনে আমাকে পছন্দ করে, মানে একটা কথা বলবো আপনাকে, কিছুদিন না মনে করেন তো বলে না, বুঝছেন, প্রতিদিন বলে কিন্তু বলে না, একদিন কাগজের মধ্যে আই লাভ ইউ লেখা আমাকে হঠাৎ রোডের মাঝখানে বলতেছে কি এটা রাখেন আর এটা আমি যাওয়ার পর আপনি খুলবেন, এখানে খুলবেন না। তারপর আমি এই ও যাওয়ার পর খুলে খুলে দেখে আইলা দিই, তখন আমি ওকে এই মানে খুব বকি বকি বলতে পরে পড়াশোনায় আমি শেষ পাকলাম করো না মাইতে খাবা আমাকে আমি চলে যাবো এরকম কিছু ওকে ভয় দেখে। তারপর ও আর এইসব লেখা আমার বলা বাদ দেয়। তারপর একদিন আস্তে আস্তে ওর খুব ভালো লাগে, দেখি ও আমার প্রতি খুবই দুর্বল হয়ে যায়, খালি আমাকে চা আনা আমার চা খাওয়ার জন্য বা আমাকে কাপড় টুপুর ধোয়ার জন্য ও আগ্রহ হয়ে গেছিল, তখন ওর প্রতি আমার খুব ভালো লাগে ওকে। তারপর আমার একদিন ওর মা একদিন আমার বলতেছে রাতের 11টার দিকে ওই বাড়িতে গিয়ে খাইতাম, আমি নিচের বাড়িতে থাকতাম নিচের বাড়িতে 11টা পর্যন্ত ওদেরকে পড়াতাম, 10টা 11টা অঙ্ক করতাম, সময় লেট হয়ে যেত আর কি। তারপর ওর মা বলতেছে কি তুমি উপর বাড়ি থাকা যায় না, আমার না করলো যে সারেদা মার সাথে
সিলেটি ভাষা দিয়ে কথা বলতো।
হ্যাঁ
সিলেটি ভাষা পারেন?
হ্যাঁ ফুলপারি।
আচ্ছা ঠিক আছে, আপনি একটু বলেন, মাঝে মাঝে বলেন, একটু শুনি, মানে ওদের সাথে কথোপকথন বলতে।
আমাকে একদম বললো তুই এগুলো তুমি মিছিস না রে, এগুলো তো মানে ওরকে বলে তো যে সারদা মা ও খুব খারাপ রে, সারদার মা সাথে
সারদার মা সাথে মিশতে না করলো, কারণ না করলো
সারদা না করলো আমাকে,
যেটা আপনাকে নিয়ে গেছে। ওকে
তুই ওর সাথে তেমন মিশিস না। আবার ও গিয়ে দেখতো কি আমি ওদের ঘরে আড্ডা দিয়ে গেছি, আরো যে তিনটা ঘর আছে ওদের উপর কোনো আড্ডা দিইনি, কিন্তু সারদা মার সাথে আমার বেশি আড্ডা হয়।
ওকে
মানে ওর কথা ভালো লাগতো আর সারদা তো আমাকে পছন্দ করতো, ওই সময় আমিও একটু একটু মনে মনে পছন্দ করতাম সারদা, আসলে মূল উদ্দেশ্য যেটা। ও আবার ওই ওই দুষ্টামি একদিন কি করছে সারদা দেখিয়ে গেল, সকালে ওর মা খাট কাছে লাগছে, এই সময় আমি ওর মার সাথে গল্প করতেছি, এমন টাইমে ডাক দিয়ে বললে এ আবার আইবে, আমি গেলাম ওই জায়গায়। তারপরে এখন আমার আমটা দিয়ে কইতেছে তুই লুচ্ছা তুই খারাপ বদমাস, মানে বিভিন্ন কথা
বলেন
খারাপ যে তুই বদমাস, মানে এগুলো বলতে আছে। তারপর মা এক সময় আমি খুব রাগি গেলাম, কিন্তু আমার মা ওকে আমি শ্রদ্ধা করি কই না তুই লুচ্ছা মানে কি খারাপ কথা, ও লুচ্ছা বেটি ও খারাপ বেটি। তারপর আমি ও আমাকে হাতাতে আরম্ভ করলো, তো সিমের যে লক ওগুলো দিয়ে আমার ঘাটটার অনেকটা ফিনিশ লেগে গেছে আর মুখ টুক লাগে, আমার মুখ টুক অবস্থা খারাপ। তারপর আরেক লোক দেখে তারপরে ছুটে এলো আমাকে, বললো কি ব্যাপার অবস্থা তুমি এই লোকে আনলা তুমি মারতেছ, ওরে নাকি ওই নেই কোনো ওর মেয়ে রেখে লাগো এরকম একটা বাইরে। তারপর আমি বাড়িতে যাওয়ার পরে সালমা ওর মেয়ের নাম আমাকে খুব ভালোবাসতো ছোট ভাইয়ের মধ্যে মৃত্যু, ও আমাকে সরাই ধরে কান্দা আরম্ভ করে, খুব ভাই তুই এই কেমন করছে মনে হচ্ছে ওর বাপ দে করছে কোনো কল্পনা না। তারপর আমি বললাম তোমার বাপে, তখন তো খুব রাগ করলো ওর বাপের উপরে, বললো ভাই তুই এই কথা কি উঠেছিস, আমি কর আগে উপর বাড়ি হেরা শিক্ষা করতে পারতাম এখানে আমার জন্য এত টান ছিল ওদের, ওগুলো হয়ে গেল সরকার মা আমার মেরে লেছে আমার ছেলে রে আমার মেরে মানে এরকম মানে ওর ছেলে হয়ে গেলাম খুব ধরত দেখানে আমগুলো আইসা। পরে আমি বলছি কেউ জানাবো না, ও দেখি ফোন দিয়া ওর দেবর রে যে দোকানদারি করে ওরে নিয়ে আসলো বা আরো আরেকজন ছেলে দেবর ওদেরকে নিয়ে আসা, এই ছেলে ওরা করতেছে ওরে বাড়িতে রাখা যাবে না আমি গেলাম ওই জায়গায় নিয়ে গেলাম আমাকে নিয়ে যাওয়ার পরে, এবার বললো যে তোমার তো দায়িত্ব শেষ, হ্যাঁ এবার ওরা ফোন দিলে এবার তুমি এসে পড়ো, বুঝলেন মানে সাফার দায়িত্ব শেষ হয়ে গেছে, যে জায়গাতে আনছে আমার ওই জায়গাতে নিয়ে আসছে, এবার আমি নিজে নিজে আসছি ওদের বাড়িতে। ও রাতে রাতের ভিতরে দুই দিনের ভিতরে আমার জন্য ঘর করলো ওদের বাড়িতে, সারাটা ঘরের সাথেই ঘর ঘর করে নিল, ঘর করে নিয়ে দুই দিনের ভিতরে আমি আবার ওই বাড়িতে গেলাম তার।
ওকে
কিন্তু সাফা আমার সাথে কথা বলতো না।
সাজেদাদের ঘরে কয় ভাই বোন ছিল?
তারা ছয়জন ছিল।
ছয়জন ছিল, সাজেদার নাম্বার কত, পজিশন কত?
মানে সাজেদা ছিল সবার বড়।
সবার বড়? মানে ক্লাস ফাইভে যে পড়ে তার তার
এর ভিতরে সারদার প্রতি আমি খুবই দুর্বল হয়ে গেলাম, তখন ওকে আমি স্কুল নিয়ে যেতাম, ও ইচ্ছা করতে আমার সাথে একদিন আমি ওর সাথে জোর করি মানে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য ওর সাথে খুব জোর করি আমি মানে। তারপর ও কান্নাকাটি করে ও চলে আসে মানে ও কাজটা হয় না। তারপর আমি আছে করে তখন আমি ওকে বলি যে আমি চলে যাবো, তুমি আমাকে লটকা দিলা তুমি আমাকে এই কাজটা করতে দিলে না মানে ওকে এরকম বলি আর কি। পরে দুই দিন পরে ও নিজে ইচ্ছেই আমি জোর করার পরে জন্য শুনতে আমি চলে যাবো, তারপর ও বললো যে আমি তোমাকে বিয়ে করবো, বললো যে তুমি আমাকে বিয়ে করবা, বলো হ্যাঁ তোমাকে বিয়ে করবো এরকম ওকে বললাম, যে তাহলে তোমার সাথে রিলেশন হয়ে যাওয়ার পরে এখন আবার ওর মার সাথে, ওর মা আমার সাথে খুবই আর কি মারতেছে একটু। তারপর একদিন খুব জ্বর আরম্ভ হলো, তোকে বলি জ্বর আরম্ভ হলো তো টিনের উপরে আম গাছে মানে ঢাল পড়তেছে, খুব ভয় লাগতে লাগে। কারণ ও আবার আমাকে সাথে আমার ফোন দিত রাত্রে রাত্রে সে রাতে আমিও ফোন দিত ঘুম আসতেছে না আমার, ওর বলতো আমার ঘুম আসতেছে না। আমি বললাম ঘুম আসতে কি করতাম আমি, তো বললো একটা ঘুম পাড়ানি গান গাও না তুমি, তো গান পাড়ো। আমি বললাম না আমি গান পারি না, মানে কি আর কি মারতে
ফোনে। ওই বাসায় আপনি একা থাকতেন ওই রুমটাতে,
মাঝখানে পার্টিশন এই রুম ওই রুম, মানে ওই রুমে ওই রুমে ফোনে কথা বলতো, ও আমাকে ফোন দিত রাতের একটা দুইটার দিকে হচ্ছেন, আমার ঘুম দিস্টার্ব করতো, কথা না বললেও আমার কেমন ইয়ে লাগতো, যদি না বলে তাহলে রাগ করবে, তাও আমি কথা বলতাম। ও ফোন দিয়া ফোন দেয় আমার কি, আমি তার ফোন দিচ্ছি না। একদিন ওই যে জ্বর আসলো খুব ভয় লাগছে, আমি বলতাম কি তোমার ভয় লাগছে, আমি তাহলে ভিতরে এসে পড়ো দরজা খুলতে, ভিতরে আসুন দরজা খুলতে, ভিতরে গেলে কই মনের সাথে ঘুমাও, মানে ও শালীর নামে ইমন ছিলাম সাথে, আমি আর কম্বল বাইর করে দিলাম। আমি সেদিন লাইটটি তপ করলো, এই যে আমার সাথে শুয়ে গেলো একসাথে লগে শুয়ে গেলো, আমি ঘুমের ভাব ধরে নিলাম। আমি তখন শরীরে এক মানে পছন্দ ধরে গেছে, ও আমার সাথে শুরু এরকম ইয়ার পিটি একদম শুয়ে আমাকে মানে ধরে ধরে আরাম মানে জোর করে। আমি তখন মানে শুনতে আমার স্যারের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েই গেছে, আর আমি তার মার সাথে কীভাবে এই কাজটা করি, কখন ও খুব জোর করতেছে আমার সাথে স্যারের মা, মানে অন্যরকম জোর করতেছে। আর এই তার ছেলে শুয়ে রয়েছে বড় ছেলে, তাও ছেলে শুয়ে ওই সময় ছেলেও ফাইভে পড়ে, তখন আমি খুব দূর করতেছি মানে হাতটার মধ্যে কি করতাম। তারপর আমি আর নিজেকে রক্ষা করতে পারলাম, তারপর হয়ে গেল ওর সাথে, তারপর হয়ে যাওয়ার পর কি এখন কন্টিনিউ হচ্ছে।
এবং এখানে আপনাকে কেউ সন্দেহ করছে না,
কেউ সন্দেহ লাস্টে রাত ঠিকই সন্দেহ করছে আমি কেন এই বাড়িতে আসলাম। রাত্রে রাত আইসা ঘরে পিছিয়ে শুনতো সব, ফোনে কথা বলতাম বা গাইতাম গনতে আমি সব ও টার্গেট করে রাখতাম। একদিন রাত্রে আমাকে বললো হঠাৎ ও বড় এক ধাও নিয়ে আসলো, বাড়িতে তো বাইরে গেছে ওই দিন ওই চক্রা পরে ছেলে আসলো, তিন দিন কইছে এই তোমার এইসব ইয়ে কি তুমি মারতে বাইরে যাও আমি রুজু করি, আমি কামাই করি রুজু করি কষ্ট করি, তারপর বাড়ি করি আমি থাকতে চাই আমরা নানার বাড়িতে, আমরা এমনি দুর্বল, তুমি আবার ওদের বিরুদ্ধে লাগো কেন। তারপর
আপনাকে নিয়ে মোটামুটি তুলকালাম হয়ে যাচ্ছে
মানে আমি মাঝখানে ওরা ওরা মারামারি করে রাত্রে বড় এক ধাও নিয়ে কেমনি দরজা খুলছে রাত্রে এসে তিনটের উপর আছে আইসা আমার গলা সামনে ধরলো সাউন্ড দিবি একটু দেখে তো আমি অবাক, আমি মনে হচ্ছে স্বপ্ন দেখি নাকি কি শিক্ষা দেবো, শিক্ষা দিবি গলা ডাবাই দিয়ে চলে যাবো এরকম একটা ভয় গেল। তখন ওটা আমার সাথে যেত বুঝলাম।
প্রিয়শ্রোতা, এই ওঠার জায়গাটা থেকে ছোট্ট একটা বিরতি নিতে চাই, কারণ বিরতির ঘন্টা বেঁধে গিয়েছে। আমরা যেই ঘটনার মধ্যে আজকে রয়েছি সেটা নাটক সিনেমাকে অনেকখানি হার মানায়, এবং আমি আমি জানি না কোনোদিন হয়তো বা কাট কপি পেস্ট হয়ে যাবে এইসব ঘটনাগুলো, ইদানিং হচ্ছেও হ্যালোইন 920 এবং কেবিএসবির কাছ থেকে গল্প নিয়ে বেনামে নিজের নামে চালিয়ে দিয়ে সেটাগুলো সেগুলোকে নিয়ে নাটক বানানো হচ্ছে, এবং সেগুলো হয়তো আপনারা টেলিভিশনে দেখেও থাকেন। হোয়াট এভার ইট ইজ সেটা বড় কথা নয়, সেটা হচ্ছে এখানে যারা খুব মনোযোগ দিয়ে শুনছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, রিকোয়েস্টটা হচ্ছে শুধুমাত্র আরিফকে ক্যারেক্টার হিসেবে, শুধুমাত্র আরিফকে বিনোদন হিসেবে না নিয়ে পুরো গল্পটাকে জাজ করা খুবই 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 জরুরি। আমরা আরিফকে কিংবা আমরা এখানে অনেক অনেক বন্ধুকে হাজির করে দিয়ে আপনাকে বলি তাদের যে ভুল তাদের যে অপরাধগুলো সেগুলো যেন আপনার জীবনে না হয়, তাহলেই আমরা বলতে পারবো জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সাকসেস। আরিফের যে বর্তমান অবস্থা সেটা হতে না পারতো যদি আরিফকে খুব ভালো একটা কাউন্সিলিং এর মধ্যে দিয়ে নেওয়া হতো, এই যে ব্যাপারগুলো সেগুলো যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তাহলেই আমরা বলবো সাকসেস। আর যারা আরিফকে গালমন্দ করছেন আরিফকে সমালোচনা করছেন তাদেরকে আমরা একটু বলতে চাই, সমালোচনা আপনি করতেই পারেন। আরিফকে সমালোচনা করার জায়গাটাতে আপনি যদি একবার চিন্তা করেন, আরিফ এখানে না আসলেও পারতো, আরিফ এখানে এসেছে একটা বিবেক বোধ থেকে যে আমার মতো পরিস্থিতি যেন তোমাদের না হয়, আমরা এখন পর্যন্ত জানি না শেষের জীবনটা ওর কেমন, সেই জায়গাটিতে ওকে কিন্তু আমাদের স্যালুট করতেই হবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, যারা জেবিএসবিতে আসতে চান নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে শুধুমাত্র তাদের জন্য বলছি আপনার সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 221 নাম্বারে অর্থাৎ 2221 নাম্বারে। প্রিয় শ্রোতা চলে আসতে পারেন আরিফকে দেখার জন্য আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আর এই পর্যায়ে আমরা আবারও জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। একেবারে সত্য উদ্ঘাটনের শেষ পর্যায়ে গিয়ে আপনার মূল্যবান মতামত আমরা জানবো। ছোট্ট একটা বিরতি, একটু পরে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব,
যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আর জিকে বিয়াকে, এবং আমাদের সঙ্গে আজকে সত্যের মঞ্চে সত্যের আসনে বসে রয়েছে আরিফ, আর আমার সঙ্গে রয়েছে আমার টিম আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আমরা প্রিয় শ্রোতা আবারও আরিফের কাছে ফিরে যেতে চাই। যারা আরিফকে নিয়ে কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমরা সেই কমেন্টসগুলো একেবারে সত্য উদ্ঘাটনের শেষে গিয়ে পড়ব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আরিফ, আমরা যেখানটাতে ছিলাম আমরা সেই জায়গাটা থেকে আবারও ফিরতে চাই। তারপর তা নিয়ে সে আপনার গলায় ধরেছে এবং বলছে নড়াচড়া করলে একবার শেষ করে ফেলবো।
তারপর আমাকে বাইর করলো, বাইর করার পরে বলতেছে তুই, আমি তোর জন্য এলাকা ছাড়ছি, তুই এখানে থাকতে পারবি না। আমি থাকবো না যে জায়গাতে থাকবি কিভাবে, আমি আনছি তোকে, তুই আমাকে দিয়ে জায়গা চিনলি। তারপর সিদ্ধান্ত নিলাম ঠিক আছে চলে যাবো, যদি না যাস তাহলে তোর মেরে ফেলবো, এরকম একটা বললো। আমি বললাম যে খালি তোরে মারবো না, ওই যারা যারা আমাকে হুমকি দিছে সারদা মাটা ও সবাইকে মারবো, এরকম বললো আর কি। আমি তো বাড়িতে থাকবো না, সবাইকে মেরে ফেলবো। তারপর বললাম যে আমার জন্য ওদের ওরা মার খাবে ওরা। তারপর আমি কি বললাম চলে যাবো। এর মধ্যে থেকে সাজেদা আবার বুঝতে পারলো যে তার মার সাথে আমার একটা এরকম রিলেশন হয়ে গেল, তখন সে আসতে আমার সাথে স্টপ করে দিল, একবার ফুল স্টপ করে দিল। তখন সে হয়তো বুঝছে তার মার সাথে আমার এরকম একটা রিলেশন। তারপর ওর মা লাস্ট মুহূর্তে যে সময় আমি চলে যাবো, এর কিছুদিন আগে ওর ডায়েরি খুলে দেখে কি আবার আমার নাম, ওর নাম সারদার মা। ওর মা আবার তখনও বুঝে ফেলতেছে যে আমার আমার সাথে ও এরকম একটা ফিজিক্যাল রিলেশন আমার মেয়ের সাথে। তখন আমাকে ডাক দিয়ে বললো যে আমি যা পাইলে আমি কি মিথ্যা। আমি বললাম আসলে আমি যাই না, ও হয়তো মনে মনে হয়তো আমাকে পছন্দ করতে পারে, কিন্তু ও কোনোদিন বলে নাই, মানে ওর কাছে মিথ্যা কথা বললাম। কয় তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি চলে যাও। তখন ওর মাও সাপোর্ট দিলে যে তুমি এখানে আর থাকার কাম নাই, তাহলে ভালো হবে না জিনিসটা। তো ওর মা খুব মনে মনে কানলো, মানে এমনি কানলো, ওর ভাই বোন ওইগুলো যারা আসছিল সবাই মোটামুটি আমার জন্য কানলো। তারপর আমি ওর সাকার বউ কানলো, মেয়েগুলো কানলো। তারপর ওই আসে বললাম সিলেট স্টেশনে আসার পরে তুই বলতেছে কি, আমি বললাম টিকিট কাটবো হয় না, এমনটাই বলতেছে কি না টিকিট কাটাম না, তোর জন্য আমি কই থাকবো, তোর হারাইলে আমি মরে যাবো, এরকম কিছু বলতে সাসা যে আমরা দুজন একসাথে থাকি, তোরও যেন বাড়ির ঘরে যাবি না। কিন্তু সাসা কিন্তু তখনও জানে না আমার মূল কাহিনী কি বাড়ির। তখন তুই এক কাজ কর, আমি তুই একটা বাসা ভাড়া নাই। আমি বললাম বাসা ভাড়া নিয়ে কি করবো, কয় আমি তোর দোকান টোকান লাই দেবো না, তুই দোকানদারি করবো। বাসা ভাড়া নিলাম ফার্স্ট, বাসা ভাড়া নিয়ে তখন সাসা কি কাজ করতো আমি আসলে জানতাম না। তখন তার সাসা হিরোইনের ব্যবসা করতো, গাঁজার ব্যবসা করতো, আমি কিন্তু জানতাম না। তা আমি কি খরচ খুব ভিআইপি ভাবে থাকছি, আমরা কিন্তু ভালো বাসা পাচ্ছি না, আমরা থাকতে হচ্ছে নর্মাল বাসা যেহেতু বেসালা, আর কিন্তু খাচ্ছি খুব ভিআইপি এবং পোশাক কি ভিআইপি। তখন মানুষ কানাঘুষি করতো, ছেলেটা সারাদিন শুয়ে থাকে, কে সাসা এনে খাওয়াচ্ছে, সাসা কি করে। তখন আমরা বাসা ছাড়িয়ে দিই, এই বাসা আরেক বাসা উঠি, এরকম একটা করা হতো আমাদের। তারপর একদিন আমাকে বললো কি একটা পার্টি আছে, যাবি ওই জায়গা তুই থাকতে হবে। আমি বললাম কি, তো এরকম একটা বিয়ের পার্টি। তখন সিলেটে এই কাজটা বেশি হয়। তারপর নিয়ে গেলে একটা মেয়ে সাজানো হয়, একটা মেয়ে একটা মা দুজন, আর একজন দুজন থাকে একটা লোক আর কি। তো ওইটা মনে করেন যে মেয়ে লন্ডনতে আসছে, দেশে বিয়ে করবে, বিয়ে করে দাম একে নিয়ে লন্ডন চলে যাবে, এরকম একটা ইয়ে হয় আর কি, এটা একটা ইয়ে হয়। তারপর নিয়ে যাওয়া হয় যে কোনো একটা পার্টি কেসে নিয়ে যাওয়া হয়, তখন মেয়েকে দেওয়া হয় সিলেট। তখন আমরা একটা বাসা নিয়ে সিলেট উপশহর নামে একটা জায়গা আছে সিলেট, উপশহরে আমরা বাসা নিই, একটা ফ্ল্যাট বাসা অনেক বড়, ওর ভিতরে সবকিছু মিলে 30,000 টাকা ভাড়া মনে করেন, সবকিছু আছে,
মানে ফার্নিচার টার্নিচার সব আছে।
হ্যাঁ, মানে তখন ওইটা বলা হয় আমার বাড়ি, মেয়ের মার বাড়ি, মেয়ের বাড়ি, এটা বললে ওইটা গ্রামের থেকে পার্টি গুলো নেওয়া হয়, যে পার্টিগুলো গ্রামের একটু ধনী মোটামুটি কেনা হয়। ছেলেকে লন্ডন নিয়ে যাবে গা নিজের খরচে মেয়ে। তখন বিয়ের আংটিটি করানো হয়ে যায়, হঠাৎ বলা হয় যে এই বিয়ের অনুষ্ঠান অমুক দিন তারিখ করা হয়, আমার ব্যাংক লক হয়ে গেছে অ্যাকাউন্ট। মেয়ের মা ফোন করে বলে ভাই আমি তো এরকম একটা সমস্যা করে গেছি, আমি কিভাবে আপনাকে বলবো, মানে এরকম একটা ইয়ে হয় কি, ছোট হয় মানে ইয়ে গেছে। তারপর বলে কি সমস্যা, আমি বলতে পারতেছি না লজ্জার মধ্যে আপনি। তারপর ওরা বলে না বলেন সমস্যা নেই। তারপর ঘটক থাকে না, দু তিনজন ঘটক থাকে, আমার সাফা টাফা এরা থাকে, তো ওদের মাধ্যমে বলা যে মেয়ের মা ওনকে বিয়ের অনুষ্ঠান করবে, দাওয়াত টাওয়াত দেওয়া হয়ে গেছে, 1,00,000 টাকা করতে হবে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, লক হয়ে গেছে, এরকম একটা পাম মারা হয়। ১,০০,০০০ টাকা কি করা হয় বাদ করা হয় কারো কারো এই পার্টিতে মেয়েতে বা ওই বাসা ভাড়া, তখন এরকম দুইটা কাজ করি, এর ভিতরে আমিও যাই লগে লগে। তখন ওই কাজের ভিতরে তখন আমরা বিষ্ণুগঞ্জে চলে যাই, লাখাত নামে একটা জায়গা আছে, তারপর সাসার একটা ভাই থাকে ছোট ভাই বর্ডারে গেছে, একবার বর্ডারে এনে খাটসাগার থাকে আর কি, তখন ওই জায়গা চলে যাই, চলে যাই বলতে ওই জায়গায় বেড়াইতে যাই। আর ওই জায়গার থেকে পাতার বিড়ি আনতো সিলেট, পাতার বিড়ি বেশি চলে পাতার বিড়ি আনতো, আর গাঁজা আনতো সিলেট থেকে, মানে বর্ডার ওই সাইড থেকে।
আচ্ছা,
ইন্ডিয়ার গরু বগল ওই দিক দিয়ে সাদা সাদা বড় বড় গরু নামে, ওদিক দিয়ে আনতো, পার্টি ছিল সরকার অনেক বড় ইন্ডিয়ার একটা পার্টি ছিল, উনি ইন্ডিয়ান দিয়ে যেত বাস টাকা দিয়ে দিত, তখন ওই ব্যবসা আমাকেও জড়াই দেয়, তখন ধর আমি গিয়ে গিয়ে আনতাম প্রায় সময়, তো রিক্স কত দূর আসা লাগতো ওইটা সিলেট থেকে অনেক দূর, সিএনজি বাড়ি রাখছে 50 টাকা। এছাড়া আবার 10 নম্বর নামে একটা জায়গা আছে দেন্দে ইন্ডিয়াতে পাথর নামে, ওই জায়গার থেকে আবার আনতাম হিরোইন, ওই জায়গাতে হিরোইন আনতাম আইনে, এটারে এতটুকু এতটুকু বাইক করতাম, চামচ দিয়া ইয়ে করতাম, করে করে 120 টাকা প্যাকেট করতাম,
পুরি বানাতে এক একটা করে পুরি,
হ্যাঁ এতটুকু ছোট ছোট করে পুরি বানিয়ে 120 টাকা করে, দেখা যাচ্ছে যে আমরা 100 গ্রাম আনছি, 100 গ্রাম আনার পরে দেখা যাচ্ছে অনেক টাকা হয়ে গেছে, বুঝছো। তারপরে এরকম মানে একটা পর একটা খারাপ ব্যবসা জড়িতে আসছি আমরা। তখন একদিন চাচা কি করলো, সাসার বাড়ির থেকে ছেলে টেলে আসা সাসারে ক্ষমা টমা খাইয়া নিয়ে গেল, তার মেয়েকে বিয়ে দেখতে মানুষ আসতে আসতে বলতেছে বাপ কই, তখন কি করলো ওই ছেলে আসলা এসে ক্ষমা টমা, আমি বিকেলে আসলাম এসে দেখি বাসা নেই, তখন তো আমি আবার একা কি করবো কি করবো কি করবো, আমিও বাসাটাকে সেরে দিলাম, আমি আবার স্টেশনে এসে বললাম, হঠাৎ দেখি এক মেয়ে বাচ্চা নিয়ে আমার কথা, ভাই ফোন আছে আপনার, আমি বলতেছি কেন বোন, তখন দেখি আরো কয়েকটা মুরব্বী টুরব্বী লোক মেয়েটার ফ্লো করতেছে বারবার এদিকে আসতেছে, কিছু বলবে বলবে এরকম বাপ, আর মেয়েটা আমার সাথে সাথে সাইকেল বসতেছে বারবার, ওই বলতেছে ভাই ফোন আছে আপনার কাছে, আমি বলতেছি কেন বোন, বলতেছে আমি একটা ফোন করবো, আমি বলতেছি না ফোন নেই, তখন বলতেছে কি ব্যাপার ওই যাবেন, বলতেছে আমি আমার স্বামীর সাথে ঝগড়া করে এসে বসছি আমি বাড়িতে যাবো, তো একটু পর বলতেছে ভাই আমাকে কোনো একটা কাজ দেবেন, আমি বাড়িতে এলাকা আমার বাপমা আমাকে প্রেম করে বিয়ে করছি, আমার বাপমা আমাকে টাকা দেবেন, কিন্তু বাচ্চা একটা আছে, বাচ্চারা ওর বাপ নাকি আমার মতো ছিল, বাচ্চারা আমি স্টেশনে আমার কোনো মধ্যে উঠতে পারি আব্বা আব্বা করে আনবো, স্টেশন বাচ্চা ছোট মোটে একটু আব্বা আব্বা করতে পারে কি এরকম, আমি ওকে বিয়ে করলাম আমার বাপ হয়ে গেল,
আমরা জানি না যে ট্র্যাপে ও পড়তে যাচ্ছে কিনা, রিয়েলি ফানি। ওকে তারপর
তারপর কইলাম মেয়ের কাছে টাকা আছে, বললাম 100 টাকা আছে, তো আমি বললাম কই যাবো মেয়েকে নিয়ে বাসাও ছেড়ে দিলাম, তারপর বললাম ঢাকার হচ্ছে নামে একটা জায়গা আছে সিলেটে, ওই জায়গায় নিয়ে গেলাম, বাসায় নিয়ে নামলাম, নামার পরে কইলাম একটা বাসা খুঁজি, তো বললাম কি কাজ করবো, কয় তুমি আপনি আমার যেই কাজ দেন, আপনার আমি ভাই মনে করি আপনি আমাকে যেই কাজ দেন এই কাজ করুন, বললাম তো কাজ তো হঠাৎ পাওয়া যায় না, আপনি আমার বাসা থাকতে দিন, তারপর বললাম যে আসলে আমার বাসাও নাই, আপনাকে বলে দিলাম সবকিছু যে আমি তাহলে একটা বাসা নেন আমরা দুজন থাকবো, আমাকে পরে একটা কাজ করে দেবেন বা আমি কাজ করবো আপনার থাকবেন, বললাম আমি ইতিহাস আমি আসলে আমি এরকম স্টেশন ঘুরে ঘুরে বেড়াই আমি বক্ষ শুকর করে বেড়াই, আসলে আপনি ভালো হয়ে যাবেন আমার সাথে থাকবেন, মানে খুব পরামর্শ দিল মেয়েটা, আমি আপনার কোনো ক্ষতি করবো না, আপনার ভালোর জন্য সবকিছু করবো, আপনার আমি কামে করে খাওয়াবো বা আপনার পরে প্রতি আমি গার্মেন্টসে নিয়ে যাবো এরকম বলো আর কি, চাকরি করবো কিছু, তারপর নিয়ে গেলাম, নিয়ে বাসায় পূজা পাচ্ছি না, তারপর এক খালাম মা ডাকলাম, বললাম যে আমি এরকম গেমকে বিয়ে করছি আমার ফ্যামিলি বউ হঠাৎ নিয়ে এসে আমাকে যেমন, উনি খুব খুঁজলো বাসা বললাম তেল ঠিক আছে এক কাজ করো তুমি আমার বাসায় একটু থাকো, তারপর উনার বাসায় বললো কি কিছুদিন থাকতো কারণ বাচ্চারা খুবই কান্না করতেছে, তখন রাখলো রেখে বাচ্চারা ঘুম পাড়াইলো খাওয়াইলো টাওয়াইলো ওরে, আমি খাইনি আমি আবার বাসা ঘোরার জন্য বাড়িলাম ওরে ওই বাসা থেকে অন্ধকার হয়ে গেছে শুনতে, তখন বলতেছি বাবা তুমি বাসা পাবা নাই আজকে রাত্রে আর কালকে দিনে আমি বাসা একটা বার করে দেবো তুমি আজকে কাজ করো আমার মেয়ের বাসায় থাকো, পাশাপাশি মেয়েরে ফোন দিয়ে আনলো আইনে বলতেছি লোকগুলো বিপদে পড়ছে, আবার ওদেরকে বলছে স্বামী স্ত্রী বাচ্চা আমাকে আব্বু বলতে, ওরা আবার খুব সন্দেহ করছে ওই মেয়ের বয়স কিন্তু আমার খুব বেশি ছিল, তারপর মেয়ের বাসা যাই রাত্রে শুইতে দেয় যেহেতু আমরা স্বামী স্ত্রী একসাথে শুইতে দেয়, রাত্রে মেয়ের মেসকান্দুস হয় আমি একসাথে শুই, তারপর ওই মেয়ের ওই সাথে ও বলে যে তুমি আমাকে স্বামীর মর্যাদা দিবা, মানে এরকম বলে যে তুমি পরবর্তীতে আরো বিয়ে করো আমি যেহেতু আগে একটা বিয়ে করছি আমার সন্তান আছে, এরকম বলে আর কি আস্তে 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 শুষিয়ে বলতে থাকে, তারপর ওর সাথে আমার আর আমার উদ্দেশ্য ছিল খারাপ বাস্তব করা দিলে যে আমি তো ওই যে চার জানার সাথে কাজ করতাম
এরকম আরেকটা পেয়ে গেছি,
হ্যাঁ আমি করতে পারতেছি আমার তো ভালো, তখন ওর সাথে এক সপ্তাহ থাকে ওই সকালে ও একটা বাসার দিয়ে দেয় ওই খালাম্মা বাসা দিয়ে ওই বাসায় কিচ্ছু নেই, আমি আবার ওদের মালিককে বলি কি যে আমার আগের বাসার থেকে আমি সবকিছু নিয়ে আসতেছি, এর ভিতর শাশার সাথে কোনো যোগাযোগ নাই এক সপ্তাহ, এক সপ্তাহ ওর সাথে থাকলাম, এখন ওই খালাম্মা একটা দেখছি, মানে যেগুলা লাগে সংক্ষিপ্ত জিনিসগুলো দিল আর কি, বললাম আমি তো এরকম সমস্যা হবে সব কিছু জানতে পারতেছি না, মানে মিথ্যা যেটা আছে আর কি বললাম। এর ভিতরে সাথে সাথে ইয়ে করলাম, শেয়ার করলাম, ও পাইলাম সরকারের নেট পাইলাম এক সপ্তাহ পরে। এর ভিতরে না খাওয়ার মতন মেয়ে তো আমি কিছুতে টাকাও নাই, কি আনবো বল, মানে একমত ওই থালা মাত্র 200 টাকা নিলাম বা কোন রকমের কি চলতেছি, মেয়েটা খুব কষ্ট। এর ভিতরে প্রতিদিন ওই রিলেশনটা হচ্ছে আমাদের। তারপর সাথে সাথে যোগাযোগ করলাম, সাথে আসে আসে দেখে তো অবাক, মানে খুব সুন্দর মেয়ে, খুব ভালো। তারপর সাথে 2000 টাকা দিয়ে মার্কেট করলো, মার্কেট করলে মানে যা লাগে সাধারণত এগুলো কিনে দিল, কিনে মাছটা কিন্তু মেয়ের বললো, মেয়ে আবার বলছি আমার সাথে মেয়ে আবার সেলান টেলাম করে আব্বা টাব্বা ডাইকা, মানে খুব শ্রদ্ধা জানা যায়।
তারপর ইটস রিয়েলি ফানি, লাইফে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে, বাট প্রত্যেকটি অনেক কষ্টের, অনেক পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক শক্ত এবং অনেক স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড, অনেক ভুলের ব্যাকগ্রাউন্ড, কিন্তু একের পর এক যেগুলো ঘটে যাচ্ছে, চোরের সাথে বাটপাট, বাটপাটের উপর বাটপাড়ি। ওকে, তারপর
সাদা কিন্তু মানে জানে যে আমি মেয়ে তো জানে না, মেয়ে সেলাম টালাম করছে সাদা বাড়ি সেটা দিল, সাদা বাড়ি অল্প একটু টাকা তো কিনতে কিনতে সাদা বাড়িটা বেশি দূর না, হাইটেও দেওয়া যায় এরকম একটা, মানে বাসে 5 টাকা বাড়া। সাদা কি করলো, কাঁচা জায়গায় খাওয়া টাওয়া করলো, রাতে 10টা বাজে কাঁচা আমি ঠিক আছে তোরা থাক আমি সকালে আবার আসলো, এটা করে গেল ওকা একটু পর মনে হয় আধা ঘন্টা পরে ঘুরে আবার আসলো, বাবা আমি তো গাড়ি পেয়ে যাবো আনতে একটা মিটার গাড়ি সাজাইতে চলে
আসে, যেটা খুব ভালো করে বুঝিয়ে দিয়ে আসলে কেন গাড়ি পাই নাই।
হ্যাঁ আমি বুঝে গেলাম যে আসলে তো এত মানে খারাপ
উদ্দেশ্য, হ্যাঁ
ইয়ে বলতেছে যে আমার যে ওয়াইফ আর কি, ওয়াইফ তো হয় নাই মানে তুমি বলতেছে আর কি যে ধানের কাজ করিয়া তোরা যাবে কিভাবে এত থাকো শুনছে কি, তারপরে লাইট বন্ধ করে ঘুমাচ্ছিলাম তো আমরা আবার আমাদের ফিজিক্যাল রিলেশন ওইটা কাজ করলাম, করার পরে
ওই চাষটা চাষে ঘরের মধ্যে থাকা
অবস্থা তো আমি চাষে ঘুমাই গেছি কিছুক্ষণ পরে, চাষা আমি ভাবছি ঘুমাই গেছি মানে আমার এই কিন্তু চাষে তো ঘুমাচ্ছে না, চাষটা আসছে এই উদ্দেশ্যে আমি আমার সারাদিন ঘোরাঘুরি করছি তো আমার খুব ক্লান্ত আমি ঘুমাই পড়ছি, ঘুমাই পড়ছি কি এমন দেখি চাষা এইসব সাথে মানে হাঁকাতে করতেছে, ও খুব সারা দিচ্ছে আব্বা কি করতেছেন আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন, ও আব্বা ডাকতেছে পাগল হয়েছে, ও গিয়ে লাইট জ্বালাই দেয়, তখন আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেছে আমি চোখ মিলি না কিন্তু আমি সব সুন্দর দেখে না কাকে কি বলবো, মেয়েরে কিছু বলবো, মেয়ে তো আমার খুব বিশ্বাস করে, তার সাথে সাথে বলি সাদা তো রাগ করবে তোর জন্য আমি এত কিছু বললাম, তুই আরেক মেয়ে তোর বিয়ে করা বউ না, তুই ওই মেয়ের জন্য আমার কিছু বলিস, আমি কি করবো, আমি দুইখানে মাঝখানে খালি শুনতে দিই, সারা রাত আর ঘুম নেই আমারও নাই কেউ নাই সারা রাত,
মেয়েটা আপনাকে
হ্যাঁ মেয়েটা ডাকও দিচ্ছে না আমি ঘুমাচ্ছি মেয়েটা কিভাবে ইয়ে করবো। তারপর আমি খুব বিরক্ত লাগতেছি বিষয়গুলা, বারবার লাইট জ্বালাচ্ছে মানে আবার লাইট বন্ধ করে সারা আবার মেয়ে জ্বালাচ্ছে মানে ও দিবে না যেহেতু ভাব বলে স্বীকার করছে, আমি বলছি আমার সাথে আপন সাথে এরকম বলছি মেয়েকে। সকালে কি করছে আমি ঘুম সকালে লাগছে 11:30 সবগুলো বস্তায় যা কিনে সবগুলো বস্তায় বইলা বসতে বসতে মেয়ে রাখতেছে মানে এই ঘটনা এই ঘটনা কি সে বলতেছে কি সাথে সবকিছু কোথায় নিয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা তুমি কি কি করছো তুমি সবার সাথে কোন আমি কিছু করি নাই আমি তুমি বুঝে না আমি তো মাফ কি করছো তোমার গিয়ে পায়ে এটা ধরে না, এখন আমার বলতেছে তুই যদি এই মেয়েরই নিয়ে থাকস তো থাক আমার জীবনে লেগে ভুলে যেতে হবে, আমি কি কইছি তুমি বলবো কোন কিছু হয় না মানে আমার বলতেছে না বিষয়টা কথা ভাঙিয়ে মেয়েও বলতেছে না আমি তো সব শুনছি আমি বলবি কে, তখন আমি বলতেছি এমন মেয়ে আমার নিয়ে গেলতেছে তুমিও চলে যাচ্ছে, আমি না আমি ওনার আগে দিয়ে শেষবারের মতন দেখি ক যাও তুমি দেখো বুঝিয়ে আনতে পারো না আমাকে এইগুলো চালাতে চলবে না তোমার কাছে টাকা পয়সা নাই, তারপর আমার বললো যে তুমি গিয়ে দেখো না আনতে পারো না, এর ভিতরে কিন্তু মেয়ে কিন্তু কইছে মেয়ে তার মেয়ে ওকে আমার আব্বা বলে যাচ্ছে সব সময় তার মা খুব মায়া করতো মানে খুব বিশ্বাস করতো আমাকে বলতো তুমি আরেকটা বিয়ে করো আমাকে এরকম বলছো তুমি আরেকটা বিয়ে করো, আমি হয়তো ওই মেয়ের অভিশাপে আজকে আমার খুব যন্ত্রণা ভোগ করতেছে ওই মেয়ের অভিশাপে, ওই মেয়েটা আমাকে খুব মুখ ভরে আব্বা ডাকতো আর আমাকে সারা জোরে জোরে খুব মায় আমার
ছোট যে মেয়েরা ছিল ও আমাকে
জোরে জোরে
কতটুকু বয়স ছিল
খুব মনে হয় 1.5 বছর 2 বছর বললো যে তুমি গিয়ে দেখো না সাথে নিয়ে আসলে এনে গেছি এখন বলতে চোখ লাল করে তুই কি করবি এই মেয়ের সাথে থাকবি, তখন আমি বললাম ওই তো 2 দিনকার মেয়ে সরকারের সাথে থাকবো না, আমি বললাম তোমার সাথে থাকবো না, তখন বলে যা কি আছে নিয়ে, তখন আমার মানি ব্যাগ কাটি ছিল তখন আমি গেলাম কিসের মেয়ে আবার আমার সহায় দর্শক তুমি আসলে চলে গেছো, আমি না রে কথা কিছু টাকা পাবে ব্যাংক থেকে টাকাটা উঠে দিয়ে এরকম একটা বললাম মানি ব্যাগ দাও দিল, কাপড় চোপড় আমার রইলো কাপড় চোপড় বলতে কি এই মানে দুই একটা প্যান্ট একটা শার্ট অতিরিক্ত ছিল কি গুলো ঠিক আমি তো এগুলো থাকো তুমি কোথাও যাবে না আমি ব্যাংকে আরো কিছু টাকা উঠে সবকিছু কিনে আনতেছি, ওই মেয়ের ওই অবস্থা থেকে আমি চলে আসলাম।
কতদিনের এই মানে অনৈতিক
সংসার? 10 দিন 10 দিন
10 দিনের অনৈতিক সংসার।
তারপর আমি তো চলে আসছি সাথে সাথে আমি আর খবর জানি না মেয়েটা কি আছে না আছে, কিছুদিন পরে কোয়েস নামে এক লোক ছিল আমাদের, মানে চোর লেভেলের থাকার সাথে, মানে আমাদের পার্টিতে চোর পার্টি, এই বাগপাড়ি পার্টির কোয়েস নামে এক লোক ছিল। তখন ওই কোয়েস ওই ঘটনাটা জানে, কই এরকম রাম করে করছিস না, হ্যাঁ তুই, আমি এরকম একটা খুঁজতেছি, তুই আনবি কইবি না? আমি বলি তুমি কত লাগবে, এটা আমি অনেক অ্যাভেলেবেল আনি, মানে ওরে পাম্পটা মারলাম, তো ওর কাছে আমি আবার কি করি 5,000 টাকা নিই, আমি ঢাকার ট্রেন কাছে তুমি এরকম মনে করবে 5,000 টাকা নিয়ে কিভাবে, আমি বলি আপনাকে ফোনে, ওরে বলি যে ফোনে বিকাশে টাকাটা দিবা, তারপর প্রথম ও 2,000 টাকা দেয়, আমি বলছি গাড়ি ভাড়া ওকে খাওয়ান টাওয়ান লাগবে এই জন্য ওর টাকাটা দেয়। সিলেট আছে, আমি বলি ভাই তুমি কই কথা, আমি আমাকে পুলিশে ধরছি মেয়েরছ, তুমি ছেড়ে দাও তাদের, ও আবার স্টেশনে গিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কয়েক আমি মেয়ে নিয়ে আসবো অপেক্ষা করতেছে, আমি আবার আরেক কোনার থেকে ফোন দিচ্ছি ওরে যে এই ভাই তুমি কই কি, আমি তো পুলিশে ধরছিলাম, তুমি তাকে সরো, ভয় লোক তো ধরে গেল স্টেশনে, পরে আবার ফোন দিচ্ছে একটু পর একটা, আমি কই ভাই পুলিশে ধরছি কি করবো, তুমি অফিস ওসির সাথে কথা বলো, ওসি হচ্ছে সাফা। তারপরে তো থানা দিয়েছি যে কয়েক থেকে টাকা নেই, ৫,০০০ টাকা দিয়ে দিল গিয়ে আবার মনে ভাই কো, হ্যাঁ আসতে, তুমি কো তুমি গাড়ি নিয়ে বাড়ির যাও, বাড়ির দিয়ে টাকা টাকা রেডি করো, খাওয়া দাওয়া করবে, তো ও গিয়ে এখানে ডিম টিম মানে যা আয়োজন করার, ওর মানে সবকিছু করছে, মোবাইল বন্ধ করে একদিন আমাদের দুজনেরই, আমার ফোন বন্ধ, ওসির নাম্বার তো আমার নাম্বার দিয়ে ফোন করা হয়েছিল, আমার ফোন অফ একবার ফোন, ওর সাথে বাদ পারি করলাম এই মেয়ে নিয়ে। তারপর ওই যে মেয়েটা তার ফিরে আসলাম একটু, ওর কথাটা যাচ্ছে আবার, তো পরে আর আমি মানে তার খোঁজখবর নেওয়া হচ্ছে, ওই কয়েছে আবার নিল ওই খোঁজখবর, ওই যে বললো ঘটনা অমুক অমুক বাড়ি অমুক অমুক জায়গা, ওই লাইনের পরবর্তী শুনলাম ওই মেয়ে নাকি খুব কষ্ট পাইছে কয়েকদিন, তারপর বাড়িওয়ালা এই খুব খারাপ কথা বললো সবাই, তারপর ওই মেয়েকে নিয়ে নাকি বাড়িওয়ালার কোন বোনের বাড়িতে কাজে দিয়ে দিল, তারা বুঝতে পারছে ওর ঘটনাটা, আমি আসলে ওর সাথে রং হিসাবে থাকলাম বা এরকম ফুল বলে দিল, আমি পিছলে আসলাম, মেয়েটা আসলে খুব কষ্ট পেল, তারপর ওই মেয়েটা শেষে নেই আর মেয়েটার কোন খোঁজ খবর আমিও যাই না। তারপর আমি আবার আসি আবার স্টেশনে, সফলসরদের কিন্তু আসলাম ঠিক আছে ওই মেয়েরা তারা, কিন্তু সবাই কিন্তু আমাকে কোনো বাসা টাসা দিল না, স্টেশনে আমি পিঠা বিক্রি করতাম, এক স্টেশনে আরেক লোকের সাথে পরিচয় ওই এক টাওয়ারের সামনে আমরা পিঠা বিক্রি, প্রতিদিন 5,000-7,000 টাকা বিক্রি হতো, মানে আমার কন্ট্রাক্ট ছিল প্রতিদিন 300 টাকা করে, রাতের 7টা থেকে 11টা পর্যন্ত থাকবো, পিঠা বিক্রি করবো, খালি পিঠা বানাবো বিক্রি করবো ভ্যানের ভিতরে।
আচ্ছা আপনি তো চাইলে তার সাথে ফিরে যেতে পারতেন, আপনার
কই যাবো সাথে তো বাড়িতে, আর আমি কই যাবো, আমাকে তো আর ওই বাড়িতে নেবে না,
কোথায় থাকতেন ওই সময়টা,
স্টেশনে আর মাজারে, আমার তো আসতে নেই একটা, যে জায়গায় থাকি আমার শেষ ঠিকানা হচ্ছে মাজার আর স্টেশন, একদিন আমার বললো কি হঠাৎ আমার পাইলো আচ্ছা পিঠা বেশি মোবাইল ছিল না, পাই আমার বলতেছে কি করছো না পিঠা বেশি, কয় এইভাবে জীবন চলবে, আমি বলি কি করা, তুমি তো আর আমার শেষ পর্যন্ত মেয়ের সাথে থাকতে দিলে না, গোল একটা আরেকটা মেরে দিলে আমাকে। তারপর বলে ডাক আমি দেখি তোর জন্য কি করতে, এই জায়গায় আসিস, আমি হয় এই জায়গায় আসি, হঠাৎ একদম টাকা 30,000 টাকা নিয়ে হঠাৎ আসলো, এসে বলছে এ চল ওই কার চল তাতে পিঠা টিটা থিয়া দূর, তারপরে গিয়ে এক বোর্ডিং ঢুকলাম, দুইটা হোটেল ভাড়া করলো, ভাড়া করে এনে গিয়া 30,000 টাকা আমার সামনে দিয়ে বলতেছে কি এটা কাটো এটা দিয়ে ব্যবসা করবি, আর 2012 সালের আগের দিনের ঘটনা, এটা দুই দিন আগের ঘটনা, 12 সালের 5টা এই টাকা দিয়ে ব্যবসা করুন, 12 সালে একটা একটা ফুল ভালো হয়ে যাবি, কোনো চুরি বার্তারি কিছু করা হবে না, তুই ভালো আমি ভালো, দুজন টাকা চলে যাবো। এটা আসলাম টঙ্গী স্টেশন রোডে, আর স্টেশনও তো আমি আগে থেকে চিনতাম, স্টেশন তো আমি থাকতামই অনেকদিন, ওই এতদিন ছিলাম তার সাথে, কিন্তু আমি যে স্টেশনে ঘুরতাম বিভিন্ন স্টেশনে এ বার্তায় চাকরি করতাম, এগুলো জানতাম, এই জানতাম আমি ভালো মানুষের কথা,
একদম শুরু থেকে ভালো মানুষ,
শুরু থেকে ভালো মানুষ জানতো। তারপর স্টেশন রোড আইনে আমাকে কি করলো, এই ভিতরে আমরা আমার আবার ওই মেয়ের নেশাটা অভ্যাস ছিল, সবার টাকা দিলে আমি আবার ওই কাজটা করতে গেলাম, আর
চিঠি টাকা দিল আপনাকে,
হ্যাঁ সাফল করতো ওই কাজটা, সাফল যাইতো টাকা দিই বিভিন্ন জায়গায়, আমি যেতাম টাকা, মানে একজন আবার একটার কাছে একজন দুজন যেতাম না, মানে দুজন দুইটার জায়গায় যেতাম আমরা, মানে খুব প্রিত গাঁজা খেতাম আমরা একসাথে,
দিস ইজ দ্য হার্ড রিয়েল
কথা বলতে, মানে
ওকে ঠিক আছে, হ্যাঁ তারপর
কথা বলতে তো মানে বক্ষ চক্র থাকা, আমি তো মানে প্রথম খুব ভালো জানছি, পরবর্তীতে এটা এত
কি আছে, এটা বক্ষ চক্র,
আমি বুঝতে মানে বক্ষ চক্র
আমরা
আসলাম 11টা বেজে, আসে আবার গাজর নিয়ে আসলাম, খাইলাম দুটা ভাইয়া খুব মজা করতেছে যে আজকে শেষ, কালকে কিন্তু 2012 সাল, কালকের থেকে কিন্তু খুব খুব ভালো,
দুজনই ভালো হয়েছে।
হ্যাঁ, এরকম একটা দুজন দুজনের খুব পছন্দ করতেছে, তুমি কিন্তু একবারে গালা টাতে ছেড়ে দেবা, আমি বলতেছি তুই কিন্তু একবার মেয়ের নেশা ছেড়ে দিবি, তুমি বিয়ে করাবো, আমি তো বিয়ে করতে পারবো না তোর একটা, আমি তো তুমি তো আমি বিয়ে করলে তুমি আমার বউ দিকে যাবা, এরকম খুব ইয়ে কি মানে তুমি তো রোজা পারো না, কই না আগাবো না। খুব ভালো, হঠাৎ সকালে আমি ঘুমেছি, লেটে ঘুমেছি তো রাত্রে, সকালে আমি 8টার দিকে উঠে দেখি দরজা লক, ভাইয়ের দিয়ে তালা মেরে নাই, টাকা 1000 টাকা থুইয়া, মোবাইল দুইটা থুইয়া, আমারটা এবং ওনারটা, খালি ওনার সিমটা নিয়ে গেছে, আর টাকা 1000 টাকা থুইয়া, আমার মানি ব্যাগ থুইয়া, কাপড় চোপড় থুইয়া নাই। আমি আর লড়তে পারতেছি না, 9টা বেজে গেল, আসতেছেন তখন আমি বোতল ছিল হোটেলের ভিতরে, বোতল তাই না, বোতলে প্রস্তাব করছি, এই ফার্স্ট মনে আমি এক বোতল প্রস্তাব করছি, মজার
একটা, আপনি আরো কম করতেন
তখন
ওকে। তারপর
তারপর আমি ওই প্রস্তাব কি করবো এখন তো মানে তারপর কি করলাম ওই হোটেল মানে দরজা থাপড়ানি আরম্ভ করলাম, তখন ওনার আসলে ম্যানেজারটা কইলো কি ব্যাপার আপনি চিন্তা করেন, উনি তো পাগল, ওনারা আনছে চিকিৎসা করার জন্য, এরকম আমি বললাম আর কি, কেন কি বলবো, বললো পাগল, আমি কত সকালে বাইরে হলো, আমি হ্যাঁ উনারা আনছে চিকিৎসা করে মেন্টাল হাসপাতাল নিয়ে যাবো, উনি আমাকে পেয়ে গেছে, ভাই তো ও সমস্যা আমি কই যাবো, আমি গাড়িতে দরজা বাংলা
লাগবে,
জরিমানা দিবে 1000 টাকা তো আছে, জরিমানা দিলাম 80 টাকা, বাড়ি এলাম, বাড়ি আসা স্টেশনে ঘুরতেছি, আবার রেল স্টেশন গুলো না পাইলাম, সব ঘুরা কমলাপুর গেলাম, আমি কই মনে কমলাপুর গেছে, হঠাৎ মানে 10টা 10টা বাজে গেছে এদিকে ঘুরতে ঘুরতে, তখন হঠাৎ দিকে আমার বোন ফোন দিল, ফোন দিয়ে বলতেছে ভাইয়া কই কি আমি ব্যবসা করি, আমি পেক্সি রোডের দোকান দিই, আমার বোন ফ্যামিলিটা জানতো, তো বলে তুই যেখানে থাকিস খুব তাড়াতাড়ি জুমার পরপর জোরের পরপর জানা হবে, তাড়াতাড়ি এসে পড়,
মানে মনির আব্বার জানাজা হবে,
যে
মনি আপনার ছোটবেলা,
ও তো আমার বড় সাথে আপন, তখন আর আমি দেরি করলাম না, টাকা তো আছে, তখন আমি চলে গেলাম বাড়িতে, বাড়িতে যাওয়ার
এই প্রথম বাড়ি যাওয়া, কতদিন পরে,
3 বছর,
3 বছর পরে আপনি বাড়িতে গেলেন,
বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওই মরা টরা মানে সবাই কান্নাকাটি, তখন ও আমাকে দেখে ওই ফার্স্ট অনেকদিন পরে আবার জড়াই ধরে আমার এনে কান্দতে আসো
মুনি,
হ্যাঁ সান্ত্বনা দিলাম, তখন থেকে ও খুব চিন্তিত, কারণ ওর ওর বিয়ে বাকি ছিল,
ওই বাকি সবার বিয়ে হয়ে গেছে,
সব বিয়ে হয়ে গেছে, ওর ভাইও বিয়ে করে গেছে,
আচ্ছা,
কিন্তু ও খুব কান্না করতেছে পরের দিনই, মানে কান্তি কান্তি বেশ হয়ে যাচ্ছে না মনি, কান্তি কান্তি অজ্ঞান হয়ে গেছে, তখন আমি ছিলাম করে আমি ওকে কোলো করে নিয়ে এসে চোখের উপরে শোয়ালাম, শোয়ার পরে বালিশ নাই আমার রানের উপরে রাখলাম, আর মানে ছাগলের মতন ফোন দিচ্ছি ডাক্তারে, বাজার তো লগে আর কোলাবেন বাড়াচ্ছে, আপনাকে দাদা আমি লালন নিশ্চয় আমি লালন বলে যাচ্ছি, ও অজ্ঞান হয়ে কথা হচ্ছে আর মনি মনি বলে যাচ্ছে, আর তেল আর প্রাণ্যা বলে কি মানে রসুন গরম করে এটা গোল বলতেছে হাতের মধ্যে, আমার ভাবি নতুন বিয়ে করছে, তখন ওই লোকজন এসে বলে গ্রামে এখন সবাই কানাঘুষি করতেছে, এই ভালিস নেই ওর রানের উপরে কে ওর মাতা, সবাই তার্কেট থেকে টার্গেট, আমার আম্মু এসে হাজির এমন টেনে, আমার তার্কেট থেকে টার্গেট, ও মানে এরকম কেমন ইয়ে লাগতেছে, বলতেছে এ ভালিস দে একটা ওর তোর রানের উপরে রাখছে মাতা, তারপর আমি আমার আর ওই স্মরণে নাই যে ওকে আমি রানের উপরে রাখছি না করে রাখছি ওই স্মরণে নেই, তারপর মাথাতে নামাইলাম, নামাইয়া ও আবার হুঁসতে চললো, মানে রাতে 12টা 1টা পর্যন্ত ওর কাছে ছিলাম, তখন আমার ফ্যামিলি বললো কি করবা তুমি, এত এত অপরাধ করলা সব কিছু করলা, আমি বললাম কি আপনারা কি বলেন যা বলেন তাই করবো, বলে লেখাপড়া সব বাদ দিছো তুমি এখন বাইরে চলে যাও, বললাম যে না বাইরে যাবো না, তখন আমার মনের সাথে আবার রিলেশন হয়ে গেলাম, ভালো একটা রিলেশন হয়ে গেলাম, প্রেমের রিলেশন হয় কিন্তু ওই যে আগে যে রিলেশন
সম্পর্ক ছিল না,
তারপর আমি বললাম না আমার তো বাইরে যেতে বলতেছে বিদেশে কি যাবো, ও বলতেছে না পারলাম না তুমি দেশে থাকো, তারপর ফ্যামিলি তো বললাম না যাবো না, তারপর বলতে কি করবো, তখন আমি বললাম না বাপের সাথে রাজমিস্ত্রি করবো, তখন কন্ট্যাক্টারি করতাম, তখন আবার ওর জন্য গিফট কিনে আরম্ভ করলাম, আমার মনে খুব রাগ করতে বিষয়টা নিয়ে, তুমি কোনো একদিন কষ্ট পাবা, তুমি কোনো একদিন কষ্ট পাবা যে মনের জন্য তুমি এত কিছু করতে আসো, তখন আমার ফ্যামিলিটা খুব আবার বিরক্তকর হয়ে গেলো, আমি তখন আমার মাথায় কাজ করতেছে না, আমার মা একবার আমাকে কবিরাজের কাছে যায় যে আমাকে হয়তো তাবিজ করছে, মানে তারপর আমার বলছে আমার মা কোনোদিন মনের সাথে তোমাকে বিয়ে দিব না, আমি বলছি একবার আমার বোন দিয়ে বোনকে দিয়ে, আর বোনের সবাই তো জানতো এই বিষয়টা, সবাই জানতো, আমি মনিকে পছন্দ করতাম খুব বেশি, সবাই
কেন দিবে না, বিয়েটা কেন দিবে না,
বলে দিল যে মনি ভালো মেয়ে না, মনি ওর মার সাথে ঝগড়া করে। আমি আসলে ও যত ঝগড়া করতো আমার সাথে ও খুব ভালো ছিল,
বিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে।
তারপর ও আমাকে বললো যে এক কাজ করো তুমি ঢাকা চলে যাও, ঢাকা গিয়ে তুমি একটা চাকরি বাকরি করো, চাকরি বাকরি করলে দেখা যাচ্ছে যে তোমার একটা পজিশন করবে তুমি।
মনি বললো আপনাকে
পজিশন করার পরে দেখা যাচ্ছে আমরা একটা এই আমরা দুজন ভেঙে বিয়ে করবো, তখন ও আমাকে ফার্স্ট বিয়ার মানে একটা ইয়ে করে
নিজের পায়ে যদি দাঁড়াও তাহলে
আমি তুমি আমাকে নিয়ে কি খাওয়াবা। তারপর আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, চার মাস পরে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে। এক কথা উঠে গেল এলাকায়, মানে মহিলা মানুষ তো একজন কানাগুছি করতেছে আরেক নাকি সারাক থাকে মনে করে
খারাপ
যে কাজগুলো
অনৈতিক বা শারীরিক সম্পর্ক
বলিনি, যে আমি এমনি চুরি বাটপারি করছি তাও বলিনি, ছিলাম যে মানে ওর
কাছে ফিল্টার করেছেন, গল্পটাকে ফিল্টার করেছেন নিজের মতো করে, ভালো ভালো জিনিসগুলো করেছেন, খারাপ গুলো বলেন।
তারপর আমি দেখি মনে খাইছে কিনা, তো গিয়ে ডাকতেছি ওর মা বলতেছে ও রাগ করে শুয়ে রয়েছে, করলা বাজি দেখে ও ভাত খাই না, করলা খাইতো না। তারপর ঘরে আসলাম, আসা পরে ভাবিরে বললাম ভাবি নতুন ভাবি তো আমার, বললাম ভাবি এরকম এরকম মনে ভাত খাই না, ভাবি তো জানতো বিষয়টা, বলে কি করা যায়। আমি বললাম যে তুমি কাজ করো, আটক ছেলে ভাত করা হয়েছিল মেহমানের জন্য, ওই আটক ছেলে ভাত আমি বলছি প্লেটে দাও আর রোস্ট একটা দাও ডিম একটা দাও, ওই ভাতটা তুমি চোখে তুল খেয়ে দিই খাই না, কতক্ষণ খেয়ে দরজা লাগে এমনি আবার আরেকটা প্লেট নিয়ে দিয়ে দুই মানে এরকম একটা বুঝে যে আমি ভাত খাচ্ছি, দরজা খুলে দেয় ভাবি আরেক দরজা দিয়ে পিছন দিয়ে দিয়ে রাত্রে এসে 11টা বাজে, ওর একটু আগায় দরজা খোলে না, ও সজাগ দরজা খোলে না, ওর মা দরজা খুলে দেয় পুরো ঢুকি, ঢুকলে কি রে ভাত আমি মা দিছে, মিথ্যাটা বললাম ওর মার সাথে, আমি বলছি আমার আম্মা দিছে শুনছে তো ভাত খাই না দিছে। তারপর ওর না ও উঠবে না, খুব রাগ করছে ও উঠবে না। তারপর আমি এসব শীতকাল ছিল একরকম খুব ঠান্ডার মধ্যে, আমি ওদের আবার টিউবও ছিল না, আমি আমার আমার দাদি বাড়িতে আমার ঘরে যাইনি, ওদের দাদি বাড়িতে পানি আনলাম একজন গরম পানি চাইটা, ঠান্ডা পানি ইয়ে করবে চাপলে অনেকক্ষণ পরে গরম পানি আসে, ওই পানি দিয়ে হাত ধোয়াইলাম ওকে, ও ঘুমাই রয়েছে সব অবস্থা, ওর হাত আনলাম আইনা ধুইলাম দিয়ে ওর গুবেলাম খুব চোখ করলাম ধর না প্লিজ এরকম খুব মেহনত করে খাইনি। তারপর ও খায়, আমি খাওয়াই দিই মানে ওরে তুলে তুলে খাওয়াই দিই, কিন্তু ও বলে না যে তুমি খাইছো, ও বাপসে আমি খাইছি, অবশ্য আমি এদিন সারা রাত না খাও, আমি দিনে কাজ করে আসছি সারাদিন একরকম উপাস মতো মানে সারা রাত খালি পানি খাইছি, কষ্ট পাইছি কিন্তু খুব আনন্দ লাগছে ওরে খাওয়াইতে পারছে দেখে মনে মনে। তারপর সকালে ওই প্লেট বাটি নিয়ে ওইগুলো খেয়ে এসে পড়ছে, সকালে ওর মা ওই মেহমানটা নিয়ে আমার আম্মা উঠানের মধ্যে গল্প করতেছে আমার আমাদের মেহমান নিয়ে, এমন টাইমে ওর মা ওই প্লেট বাটি নিয়ে আয়সা হাজির,
ওহ
আয়সা বলতেছে কি আমার মারে বলতেছে তুই না আরে প্লেট দিয়ে পাঠাইলি মাংস ভাত আমি তো খাইছি, এরকম আমি শুনি নাই মা কো কতক্ষণে, তোমার আমার মেহমানটা মানতো ক পাঠাইছিলাম। পরে রাত্রে বলতেছে দেখছো তোমার ছেলে খাইনি, আব্বার বলতেছে তোমার ছেলে নিজে না খাইয়া ভাত নিয়ে মন্দিরে নিয়ে রাত্রে খাওয়াইছে, পরে সকালে না প্লেট টেক দিয়ে যায় ওর মা।
তারপর কি,
তারপর একদিন ওর মানে বিয়ের জন্য তখন ও আমাকে বললো এই আমার কসম খেলো একদিন তুমি যা করছো না করছো সবকিছু আমার মাথায় সে কসম খেয়ে তুমি আর ফিরে যাবা না, ও সাসা ভুলে যেতে হবে সবকিছু ভুলে যাবে, তখন ওর মাথায় কসম খাই যায় আসলে আমি যাবো না আমি খুব ভালো হয়ে যাবো এরকম, কিছু দিন কখন আমি তোমাকে বিয়ে করবো তুমি সবকিছু খাই দাও, তখন আমার সিম ছিল দুই তিনটা তিন চারটা সিম ছিল, তখন বললো এগুলা দাও মেমোরি এগুলো দাও দিলাম, তখন হঠাৎ আমি তো কল্পনা হলো উনি আগুনে ভালো দিল যা নাম্বার ছিল সার্ভিস সাথে যাও একটু যোগাযোগ করবো ফোনে সব একবার বাতিল করে দেয়, এখন কসম খাচ্ছে মাথা দিয়ে তুমি আর এই কাজ করতে পারবো না সিলেটে যেতে পারবো না। তারপর তো আস্তে 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 পরও একদিন রাত্রে লাস্টে যেদিন এসে পড়বো ঢাকা তখন আমার বোনে আমাকে কিছু টাকা দেয় আর আমিও এই কাজটা করে কিছু টাকা দিলাম,
মানে যখন আপনাকে বললো যে ঢাকায় গিয়ে একটা কাজ ম্যানেজ করো,
জি আমি কাজ ম্যানেজ করবো, আমার ফ্যামিলির তো ভাইয়েরা তো থাকেই ঢাকা, আমার ভাই বলে উনিও ভালো একটা পজিশন চাকরি করে, তখন ও বললো যে আমার ভাইয়ের কাছে চলে যায়। যাওয়ার আগের দিন ও মেহেন্দি বাটলো, মেহেন্দি বেটে আমাকে বললো কি মেহেন্দি দিয়ে দেবে তোমাকে, ওই দিনটা আমার দোনো হাতে মেহেন্দি, তো ও এই ফার্স্ট ও কিন্তু আমার কোনোদিন হাতে বাট খাওয়াই দেয়নি, আমি খাওয়াই দিচ্ছি ওরে, কিন্তু ও ওনাকে লজ্জা লাগতো, আমি অনেকদিন বলতাম খুব কম এমনি বাট খাওয়াই দেয়নি এমনি কিছু খাওয়া দিত কোনো, এগুলো আমি ঢাকা এসে পড়ি, ঢাকা আমার রাত্রে ভালোই ওর সাথে কথা হচ্ছে প্রতিদিনই খুব ভালো সময় যাচ্ছে, হঠাৎ একদিন শুনি কি ওর বিয়ে, আমার এক মামা মানে ভাগিনা আর কি মামা মানে ও বলতেছে কি মামা মামা নিতে এসে বিয়ে ইয়ে কি আমি ইয়ে কি মারতেছে, ওই দিন সকাল লাঞ্চ ভাত ফেটে গেছে বাসায়, আমার ভাত ভালো লাগতেছে না, আমার কেন কি জানি হারা গেছে, এরকম লাগছে, খুব অস্থির লাগতে পারে। তো আমি 5 মিনিট আগে ওর সাথে কথা বলছি, ও কিন্তু বলে না যে আমাকে একটু দেখতে আসবে, কিছুই বলে নাই। আমি বাসায় এসে আমার ভাতই ভালো লাগতেছে না, আমার খুব অস্থির অস্থির লাগতেছে। আমি বলি কি করলাম, আমি কি কি হারাইলাম, ভাত এক নলক হয়নি। আমি আবার অফিস চলে যাই, অফিস যাই, এসিটা খাইলে আমি আবার অফিসে ফের বসে থাকি। কিছুক্ষণ পর ওই আমার ভাগিনা ফোন দেয়, বললাম আমার নেতৃত্ব বিয়ে হয়ে যাচ্ছে। আমি বলে তুই নিয়ে কোন টেনশন করিস না, তোর জন্য ভালো একটা মেয়ে সামনে অপেক্ষা করতে আছে। আমি কি বলো তোমরা এইগুলা, আমার আব্বু ফোন দিচ্ছে, তুই কি তোর জন্য তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর জন্য ভালো ভালো মেয়ে আছে, এইগুলো কোনো মেয়ে হইলো ব্যাপার হলো কত মেয়ে তোর ধস হয়েছে, কোনো কি কস না কথা, এই একটা মেয়ে হলো, তখন আমি ওর ফোন ধরো, ও আর ফোন রিসিভ করে না, ও ফ্যামিলি ফোনটা কি। তারপর বড় বোনের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, মানে বড় বোনের ফোন দেখা, ওর ফোন বলতে রাখ, এখন আমি খুব বিজি আছি মাঝে মাঝেটা। তখন আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই ওর কোনো মানে বিয়ে হইতে যাচ্ছে। পরবর্তীতে সারাদিন তো আর কি কাজ করবো, আমার তো কাজে কোনো মানে এদিন সবচেয়ে অফিসে আমি লস করি বেশি, মানে আমাদের কম্পিউটার মেশিনগুলো কাজ করি, ওইগুলো নিডেল ভাঙ্গি অনেকগুলো, মানে আমি এই সময় আমি কি করতেছি আমি নিজে জানতেছি, উল্টাপাল্টা কাজ করা আরম্ভ করছি।
তারপর কি করলাম,
তারপর আমি ওই যে এইগুলা এই ওর সাথে ফোন দেওয়ার ওই ফোন দেওয়ার পরে বুঝতে পারলাম যে ও বিয়ে হয়ে যাচ্ছে আসলে মূলত। তারপর আমি এই ফোন দিতে থাকি একটা পর একটা, ফোন আর রিসিভ করে না, রাত্রে একটার দিকে আমার বোনের আমি পায়ে দিলাম যে তোর পায়ে পরে তুই একটা বার ওর কানে কাছে মোবাইলটাতে, বোন চেষ্টা করে আসলে পারে না ওর কাছে কথা বলার জন্য, ও বলে না ওর সাথে কি কথা বলবো, খুব ঝাড়ি টাড়ি মারে ওকে।
কি ঝাড়ি মেরেছে,
ওর সাথে কি কথা বলবো, ও দেখতেছে না বাড়িতে ভেজাল।
কে বলেছে, মানে
ও মনি,
মনি বলেছে,
ওর সাথে কি কথা বলবো, ও দেখতেছে না বাড়িতে ভেজাল, মানে এরকম কিছু, ও সারাদিন ফোন দেয় কেন, তো মানে এরকম একটা যায় যায় মানে। ওরা মেয়ে আমার বিয়ে হয় রাতে 12টার দিকে,
বিয়ে হয়ে যায়,
হ্যাঁ অনেক ওর বিয়ে হয়ে যায়, দেখতে এসে বিয়ে হয়ে যাও।
ছেলে কি করতো,
ছেলে মানে ওই সময় ছেলে নাকি ঢাকার নিজের দোকান ছিল, পরবর্তী ছেলে কিছুই করে না, মানে ভুয়া একটা মানে ইয়া বিয়ে হয় আর কি। ও ছেলে খুব খাটো, খুব দেখতে খুব খুশি, ও মনে কিন্তু ওই ছেলে দেখে না, কিন্তু ওর বাপ মারা যাওয়ার কারণে ওর ফ্যামিলির দুর্বল কারণে ওই ছেলের সাথে ওকে বিয়ে দেয়, এবং ওই ছেলের বয়স ওর থেকে কম,
মানে জোর করে বিয়ে দেয়, এটা কে দেয়,
বিয়ে দেয় ওর ফ্যামিলি, যে ওকে কি করবে, ওর ওর যে একটা সুন্দর মেয়ে, ওকে আসলে ভালো ছেলেরা আমি না ভালো ছেলেরা নিবে, কিন্তু জানি না কেন জানি ওর জীবনটা এরকম একটা নষ্ট করে দেয়, ওকে ওকে এরকম একটা ছেলে কাছে বিয়ে দেয়। তারপর আর কথা হয়নি ওর সাথে, আমি খালি শুনি আর কি ওই ভাগিনের কাছ থেকে শুনি সবকিছু, কতক্ষণ বিয়ে হচ্ছে, কে আসতেছে, স্বামী কেমন, মানে এগুলো শুনি আর কি। তারপর পরের দিন ও ফোন দিল আমাকে, বললো যে এরকম এরকম আমার তো অ্যাক্সিডেন্টের মধ্যে বিয়ে হয়ে গেছে। আমি বললাম যে সম্পর্কে হচ্ছে যে আসলে এই তুমি নিজের মতো নিজে ঘর, তুমি নিজে একটা মেয়ে দেখো, মানে তোমার জন্য আমি মেয়ে দেখে দিব, মানে খুব সান্ত্বনা দিচ্ছে আমাকে, বুঝতে চেষ্টা করতেছে যে যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন বাদ দাও, সামনের দিকে তুমি ভালো দেখেছো, আমি তুমি না আমাকে টাকা পাঠাইলা, তুমি না আমাকে বললা তুমি আমাকে বিয়ে করবো, তোমাকে নিয়ে আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে আমি নতুন করে স্বপ্ন দেখা আরম্ভ করলাম, তুমি আমার জীবনটা নষ্ট করে দিলাম। বলে আসলে এগুলো তো তোমার ভালোর জন্য করতেছিলাম, আমি তোমার ভালোর জন্য তোমার মাথায় রেখে, আমি তুই তো তুমি তো আমার মাথায় তোমার মাথায় হাত রেখে তুমি ভালো হওয়ার জন্য এসব করছিলাম, আর আমি তো এমনি তোমাকে বিয়ে করতাম না কোনোদিন।
কত সালে বিয়ে হয়েছে,
2012 সালে বিয়ে হয়।
2012 সালে কোন মাসে,
মানে 4 মাস যাওয়ার পরে আমি ঢাকা আসি, 5 মাস 6 মাসের মধ্যে বিয়ে,
জুনের মাসের
দিকে বিয়ে হয়।
এর পরের সময়টাতে আপনি কি করেছেন,
তারপর ও আমাকে বিয়ে হয়ে যাওয়ার পরে তারপর আমি তো আর ঢাকে আর ওর সাথে আসতাম, রিলেশন নাই, এমন এমনি হয় কথা হয়, হাই হ্যালো কেমন আছো।
আমি একটু জানতে চাই, প্রায় ওই সময়ের পর থেকে এখন পর্যন্ত প্রায় 1.5 বছর সময়, এই 1.5 বছরের মধ্যে আপনি কোনো অপরাধ করেননি, সংসার বলতে গিয়ে আপনি কি আপনার ফ্যামিলিতেই থাকেন,
ফ্যামিলিতে বলতে আমি তো এখানে ব্যাচেলার থাকি,
এখানে ব্যাচেলার থাকেন কিন্তু ফ্যামিলির সাথে আছেন কিনা,
জি ফ্যামিলি,
ফ্যামিলির সাথে আপনার যোগাযোগ আছে, আপনি প্রতি মাসে কি পরিমাণ টাকা রোজগার করেন,
প্রতি মাসে আমি 8,500 টাকার মতন, আমি একটা কাজ শিখতেছি বর্তমানে, এই অবস্থায়
যে টাকা রোজগার করেন তার থেকে কিছু অংশ কি পরিবারে দেয়,
পরিবারে দেয়,
আপনি এখন এখন আপনার ফিউচার নিয়ে কি চিন্তা করেন, ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন?
বলতে সত্যি আমি চিন্তা করছি যে আমি আর বিয়ে সাথে করবো না, আমি সামনের দিকে আমার ফ্যামিলিকে, আমি যে অপরাধগুলো করছি আমার ফ্যামিলির সাথে, যে আমি যদি আমার গায়ে মানে চামড়া দিয়ে আমার বাপের মানে স্যান্ডেল বানাই দিই, আসলে আমার মনে হয় ঋণ শোধ হবে না কোনোদিনও। বাপে এত কষ্ট করে জন্ম দিয়েছে আমাকে, বা আমার জন্য এত বড় একটা অপবাদ মানে পাইছে বাপ মা সবাই, আমাকে নিয়ে এত স্বপ্ন ছিল, আমি কিছুই করতে পারলাম না ওদের জন্য। হয়তো আমি বাকি জীবনটা মানে আমি চাচ্ছি যে তাদেরকে মানে এই
আপনার উদ্দেশ্য অনেক মহৎ, এবং এই উদ্দেশ্যের সাথে যদি আপনার কোন মানুষ আপনার জীবনে আসে, জীবন সঙ্গী যাকে বলছি, সবকিছু জেনে শুনে, তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে সামনের দিকে পথ হাঁটছেন সেটা হয়তো আরো বেশি সফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাদের অবশ্যই আপনার প্রতি দোয়া থাকবে। আপনি শুধু আমাদের একটু বলবেন যে আপনার জীবনটা তো অন্যরকম হতে পারতো, আপনি যে আজকে শিক্ষিত হয়ে আপনার বাবা যেটা চেয়েছিল শিক্ষিত হতে পারতেন, আলেম হতে পারতেন, একজন স্বাবলম্বী একটা মানুষ হতে পারতেন, ভালো একজন মানুষ হয়ে সমাজে অনেক কিছু করতে পারতেন, একজন গুণী মানুষ হতে পারতেন, যেই ছোটবেলায় যেই আরিফকে সবাই চিনত এত একটা ভালো ছেলে, সেরকম ভালো ছেলে হয়ে সবার মধ্যে থাকতে পারতেন। আপনার কি মনে হয় সবকিছু মিলিয়ে কোনটা আপনার সবচেয়ে বড় ভুল ছিল, বা আপনার ফ্যামিলির বড় ভুল ছিল, যে কারোর ভুল ছিল আপনার জীবনে যার কারণে আজকে আপনার জীবনটা এরকম হয়েছে?
আমার সবচেয়ে বড় ভুল ছিল মনি বলটা, যে ওকে গিফট করা বলটা, ওর সাথে জড়ানো বলটা ফার্স্ট ছিল আর কি।
ওর সাথে জড়ানোটাই কি ভুল হিসেবে মনে করবেন আপনি, নাকি ব্যাপারটা এরকম যে জড়িয়েছেন ঠিক আছে কিন্তু জড়ানো তো যে কেউই আসলে জড়াতে পারে ওই বয়সে?
না, আমি যে ওকে দেওয়ার জন্য তো আমি আসলে চুরি লেনে গেলাম, ওকে কোনো
জানতো যে আপনি এই জিনিসগুলো চুরি চুরি করে?
না না, ও জানতো না এগুলো।
ও যদি জানতো আপনার কি মনে হয় ওই জিনিসগুলো সাপোর্ট করতো?
না,
কোনোদিনও করতো না, কারণ চুরি করেছে সেটা জানার পরে আপনাকে গালে দুটো ছাপ্পড় মেরেছে, তার মানে ও জানলে কখনোই আপনাকে এটা সমর্থন করতো না। কিন্তু এই যে জিনিসগুলো আপনি করছেন এগুলো কি কেউ জানতো আপনার ফ্যামিলিতে?
ফ্যামিলিতে
চুরি করে যে জিনিসগুলো কি
কেউ জানতো? কেউ জানতো না।
তো আপনার কি মনে হয় না যে আপনার নিজেরই এটা সবচেয়ে বড় ভুল ছিল যে চুরি করে করে আপনি গেছিলেন?
এটা তো আমার ভুল ছিল, আমি তো বলতে চাই সবগুলোই আমার ভুল, আমার আসলে অনেক কেউরই দোষ নেই একরকম, মানে সবচেয়ে সব ভুল হয়েছে আমাকে।
আপনার কখনো মনে হয় না যেগুলো কাউকে জানানো উচিত, আপনি যেগুলো করছেন এইগুলো ভুল হচ্ছে একের পর এক, অন্যায় হচ্ছে, কাউকে জানানো উচিত?
কাউকে জানাবো? আমার তো সেরকম কেউ নাই যে জানাবো, আমার সেরকম একটা বন্ধু নাই,
সাপোর্টের জায়গাটা নাই, রাইট? ফ্যামিলিতে বললে অনেক সময় অত্যাচার হতে পারে, মারামারি হতে পারে, যে কারণে
ফ্যামিলিতে আমাকে নিয়ে ঘৃণা মানে এখন একটু ভালো, ফ্যামিলি তো ফুল আমাকে নিয়ে ঘৃণা সবাই।
দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল পার্ট প্রিয় শ্রোতা, যে ফ্যামিলিতে মানুষের জীবনে ভুল থাকতেই পারে, শুদ্ধ হবে কোথায়? ফ্যামিলি হচ্ছে গ্রেট ইনস্টিটিউশন, ওখানে গিয়ে যদি সে নিজেকে কমফোর্টের জায়গাটা না খুঁজে পায়, বাবা যদি মাথায় হাত দিয়ে যদি না বলে, মা যদি মাথায় হাত দিয়ে না বলে যে ঠিক আছে বাবা ভুল করেছো পরবর্তীতে করো না, এই যে কমফোর্টের জায়গাটা, তারা যদি বন্ধুর মতো আচরণ না করে, তাহলে সন্তান কিন্তু ভুল গোপন করে, অন্যায় গোপন করে, এবং গোপন করার পরে সেটা কিন্তু গোপন থাকে না, পরবর্তীতে আরো বেশি এক্সপ্লোর হয় এবং সেই অপরাধ আরো বেশি বেশি পরিমাণে বাড়তে থাকে, আমরা সেটাই দেখেছি। এবং আমরা যেটা বলতে চাই যে সন্তানকে ওইভাবে বন্ধুর মতো করে মানুষ করাটা খুবই জরুরি। আজকে আপনার মধ্যে যে প্ল্যানটা ছিল যে আপনি অনেক বড় টেরর হবেন, অনেক বড় সন্ত্রাসী হবেন, অনেক বড় অপরাধী হবেন, সেটা যে অনেক বড় একটা ভুল ছিল সেটা বুঝতে পেরেছেন?
বুঝতে পারছি এখন, বুঝতে পারতেছি, ওই সময় আমার ওই সময় ওই বুঝছিল না।
আপনি এখন বয়স কত আপনার সব মিলিয়ে?
সব মিলিয়ে এখন কত হবে আমার, 20 বছর এমন হয় নাই, 19 বছর রানিং চালু করেছি।
19 বছর, এই 19 বছরের জীবনে আপনার যে অভিজ্ঞতা সেটা অনেক সময় 69 বছরের জীবনের অভিজ্ঞতাকে হার মানে। এই 19 বছরের জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের যে বিএসবি যারা শ্রোতা তাদেরকে আপনি কি বলতে চান?
তাদেরকে বলতে চাই আসলে আমি যে অপরাধগুলো করছি এর এগুলো শুনে মানুষ যাতে এই জিনিসটাই করে যে আসলে কারোর সাথে এরকম অপরাধ না করে। আমি আসলে কারোর কাছে ক্ষমার যোগ্য না, আমি যেসব অপরাধ করেছি প্রথমত যে ওই মেয়ের কাছে আমি ক্ষমার যোগ্য না, যে মেয়ের সাথে আমি ছিলাম 10 দিন, যে মেয়ে আমাকে বাবা ডাকলো আর একটা মেয়ে, দ্বিতীয়ত হচ্ছে আমি শাসিদারদের কাছে আমি গ্রহণ ক্ষমার যোগ্য না, তৃতীয় হচ্ছে আমি যে এই স্টেশনে মানুষের জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তাদের কাছে ক্ষমার যোগ্য না, আরেকটা হচ্ছে আমার ফ্যামিলির কাছে আমি ক্ষমার যোগ্য না, আমার বাপের কাছে এলাকাতে আমি যে অপরাধগুলো করলাম এরকম অপরাধ যাতে কেউই না করে। আসলে আমি কিন্তু না আসলে পারতাম, আমি নিজের থেকে যে আমার দ্বারা যেতে হয়তো আরেকটা মানুষ আমার এই গল্পটা শুনে যেতে আরেকজন ভালো হয়, আরেকজন এই কাজটা না করে, আর আমার মতন যারা আছে মানে এই কাজে কোনো জড়িত আছে যারা, তারা যাতে হয়তো ভালো হয়ে যায়। আসলে আমি ওই সময় বুঝতাম না যে আমি বলতাম চাকরি বাকরি নেই, এখন তো বুঝে আসে কত সুন্দর সুন্দর চাকরি আছে, কত ধার্মিক লেভেল আছে, কত ভালো ভালো পজিশন আছে চাকরি, আসলে ওই সময় তো ওই চিন্তা করতো, এখন দেখি মানুষ খুঁজে না এগুলা, মানুষ খুঁজে সবকিছু সম্ভব মানুষের দ্বারা। আমি একদিনের ভিতরে গাঁজা খাওয়া মানে নেশা সব সম্পূর্ণ সারা একদিনের ভিতরে, ও যেদিন বললো মাথায় হাত দিয়ে সব কিছু ছাড়তে হবে, তুমি সিগারেট গাঁজা তো মানুষ সম্ভব না, মানুষ সবকিছু সম্ভব।
ও কিন্তু দারুণ একটা কথা বলেছে প্রিয় শ্রোতা, ও বিলিভ করতো যে কাজ নেই কিন্তু কাজ আছে, মানুষ খোঁজে না, এসব কাজ আছে প্রিয় শ্রোতা, কাজ খুঁজে নিতে হবে।
আমি একটু জানতে চাই, যেটা টোকায় আপনি বলছিলেন যে বোতলের সার পানিটা খেয়ে বোতলের কর্তা দেন, আপনার কালো ছাপ পড়ে গেছে, এই যে আচরণগুলো করে, আপনি কিছু মিশেছেন ওদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ঘটনা আছে আপনার মতো, তাদের সাথে আমরা যে আচরণ করি, আমরা সাধারণ মানুষরা যে আচরণ করি, আচরণটা করা কি ঠিক
না? ঠিক না, তারা এমনও আছে, আমি অনেকগুলো জানি, ওদের স্টেশনে জন্ম, ওর মা ওকে স্টেশন থেকে চলে যায়, ওর বাবা ওকে স্টেশন থেকে চলে যায়, ওর বাড়ি কেউ ঘর কেউ তা জানে না, অনেক আছে এরকম।
নিজস্বতে আমরা এরকম গল্প অনেক পেয়েছি, জীবনের গল্প, অর্থাৎ হ্যালো 8920 তে, যেটা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 এবং সেখানে থাকি আমি এবং আমার টিম। যাহা বলিব সত্য বলিব, তো আজকে এখানে আরিফ জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো উন্মোচিত করেছে। আমরা এ পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি পুরো অপ্রিয় সত্যগুলো শুনেছেন, প্রিয় শ্রোতা এক্সপার্ট প্যানেল থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। তার মুখোমুখি হব, তিনি কি বলতে চান করুন আমরা শুনি। অনুরাগ চাকমা, আপনি যে শুনলেন, তো আপনার কি বলার আছে?
বেসিক্যালি যে জিনিসটা আমি আজকে ফোকাস করতে চাই যে আরিফের যে ব্যবস্থা, এবং সে যখন বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হলো তখন কিন্তু তার ব্যবস্থা থেকে সত্য হবে। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে তার ক্রিমিনাল লাইফটা শুরু হয়েছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে সাফাতে ওনাকে যখন একটা নতুন জিপ দিতে গিয়ে সে সাইকেল শুরু করলো, এবং সেখান থেকে আমরা দেখি সামাজিক ক্ষেত্রে একটা বিচার হলো, বিচারে তাকে পানিশমেন্ট দেওয়া হলো, তার বাবাকে মানে পানিশমেন্ট দেওয়া হলো। তো এই যে জায়গাটা, এবং সেই কিন্তু এই সামাজিক যে পানিশমেন্ট এটার বইয়ে এবং পারিবারিক যে একটা বই সেটার বইয়ে কিন্তু সেই পরবর্তী লাইফে যে পালিয়ে গেল বাড়ি থেকে, এবং সেখান থেকে কিন্তু আমরা দেখি তার জীবনে একটা ধ্বংস শুরু হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে 13-14 বছরের যারা ছেলে মেয়ে আছে তাদের কিন্তু ইমোশনটা খুবই স্ট্রংলি কাজ করে। তো যেসব ছেলে মেয়েরা ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, দেখা যায় তারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পারফর্ম করে থাকে। তো সেজন্য হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে ওই যে আমি বারবার দিই জিনিসটার উপর জোর দিই যে আমাদের সোসাইটি মানে ক্রিমিনালদের জন্য তেমন ফ্রেন্ডলি না, যে আমরা কোন একটা মানুষ যখন ক্রাইম করে বা কোন একটা মানুষের ক্ষতি যখন আমরা দেখতে পাই তখন আমরা তাকে স্বাভাবিকভাবে মেরে নিই না, বরং তাকে বিভিন্ন ভাবে তাকে আমরা এক্সক্লুড করে দিই সমাজ থেকে। এবং এই কারণে কিন্তু ক্রিমিনালরা সমাজের কলঙ্কের বইয়ে বলেন বা সামাজিক যে পানিশমেন্ট সেটার বইয়ে কিন্তু সমাজে রিইন্টিগ্রেট করতে পারে না। এবং সেজন্য আমি বলবো আমাদের সমাজ যে ব্যবস্থা সেখানে অনেক ত্রুটি আছে, এগুলো আমাদের খুঁটিয়ে রেখার সমাজ হয়েছে। আমরা আদালতে দেখি যে একটা মানুষ যখন ক্রাইম করে তখন আদালতের চেষ্টা থাকে ওই মানুষটাকে পানিশমেন্ট দেওয়া, কিন্তু আমাদের ওই জায়গা থেকে সরে আসা আজকে সময়ের দাবি, কারণ আমরা আমাদের সর্বোচ্চ চিন্তা করা দরকার ওই মানুষটাকে পানিশমেন্ট না দিয়ে তাকে আমরা কতটুকু কারেকশনের জায়গা নিয়ে আসতে পারছি, কারণ পানিশমেন্ট দিয়ে আপনি কাউকে মানে তার চরিত্র সংশোধন করতে পারবেন না। আমাদের কারেকশন সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। দুই নম্বর যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে সে এত কিছু করার পরে তার যখন হয়েছে যে আমি একটা নর্মাল মানুষের মতো নর্মাল লাইফ নির্দিন করতে চাই, এবং সে যখন এখন জব করছে, আমি অ্যাপ্রিসিয়েট করি যে মানুষ আসলে জীবনের অনেক কিছু করতে থাকে, এবং মানুষের আমরা তো বলি যে মানুষের প্রত্যেক মানুষের জীবনে একটা উত্থান পতন থাকে, আপ অ্যান্ড ডাউন। তো সেই সমস্ত মানুষরা হচ্ছে নর্মাল লাইফে ব্যাক করতে পারে যারা আসলে হচ্ছে এত কিছু করার পরে একটা জীবনে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে। তো আমাদের এই জায়গাতে যে জিনিসটা তাদের জন্য করা দরকার সেটা হচ্ছে মোর অ্যান্ড মোর সোশ্যাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টটা প্রোভাইড করা, যাতে তারা রিইন্টিগ্রেশন করতে পারে, ব্যাক করতে পারে। তো আমাদের এই যে আজকে আজকে এই প্রোগ্রাম আমি দিয়েছি, আমার জিনিসটা বারবার বলার চেষ্টা করছি যে আমরা যদি কোনো একটা মানুষকে পানিশমেন্ট দিই, প্রথমত হচ্ছে সেটা মানে রাষ্ট্রের একটা এক্সপেন্সিভ কাজ বেড়ে যায়, যদি জেলখানে আমরা তাদেরকে পাঠাই, মানে জেলের যদি প্রিজনারদের নাম্বারটা ইনক্রিজ করে তখন কিন্তু আপনি দেখবেন মানে রাষ্ট্রের এক্সপেন্ডিচার বেড়ে যাবে। তো প্রথমত হচ্ছে রাষ্ট্রের এক্সপেন্ডিচার মানে আমরা কমাতে পারছি, দ্বিতীয়ত আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে ক্রিমিনাল ব্যবস্থা সেটাকে আমরা মানবিকীকরণ করতে পারি, মানে এই দুটো জিনিস দুটো উদ্দেশ্য একসাথে আমরা অর্জন করতে পারি। তো আমি আজকে সেজন্য বলবো যারা এখনো সমাজে পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছে তাদের উচিত হবে আমাদের দৃষ্টিভঙ্গিগত যে ভুলগুলো আছে ত্রুটিগুলো আছে এগুলো সংশোধন করা, কারণ আমরা আগের যে 50 বছর আগে যে দৃষ্টিভঙ্গি ওই দৃষ্টিভঙ্গি নিয়ে করে থাকতে পারবো না। একটা মানুষ যে বিভিন্ন কারণে সোশ্যাল কন্ডিশন হতে পারে, তারপরে তার সাইকোলজিক্যাল ডিসেপশন হতে পারে, বা বায়োলজিক্যাল বা কোনো জিনগত কোনো একটা কারণে ক্রাইম করতে পারে। তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে আমাদের দেখা উচিত যে তা কিছু নয়, তাকে ঘৃণা করা।
রাইট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনার যে মতামত আমরা বিশ্বাস করি আপনার মতামত জেনে অনেকেই পরিশুদ্ধ হবেন, এবং আজকে যে ঘটনাটা আমরা এখানে তুলে ধরেছি সেটা জানার পরে সেটার যে পরিণতি সেটা জেনেও অনেকে সচেতন হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।
শেষ হচ্ছে আরিফের জীবনের অপ্রিয় সত্য, তবে আরিফের জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে, বুক ভরা দোয়া নিয়ে। আরিফ অনেক ভালো থাকুক সামনের দিনগুলোতে, আরিফের জন্য আমরা সবাই মিলে দোয়া করবো, এবং আমাদের বিশ্বাস আরিফ অনেক ভালো থাকবে, এবং একই সাথে আমাদের বিশ্বাস আরিফের মতো করে অনেকের জীবন আরিফের মতো হতে পারত সেই জীবন অনেকেরই হবে না আজকের এই যাহা বলিব সত্য বলিব শোনার পরে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসবো। আপনারা চলে আসতে পারেন আরিফকে দেখার জন্য আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতির পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
এতক্ষণ যারা আরিফকে শুনলেন তারা বিভিন্ন রকমের কমেন্ট করেছেন আমাদের ফেসবুকে, এবং এসএমএস জানিয়ে প্রিয় শ্রোতা আমরা দু একটি কমেন্ট আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। শিমু লিখেছে, আরিফের শেষটা আরো করুণ হতে পারত কিন্তু তা হয়নি, আরিফ নিজেকে ভাগ্যবান মনে করতে পারে। অমি লিখেছে, আরিফের জীবনটা মনে হচ্ছে রোমাঞ্চকর একটা জার্নি, কিন্তু এটা কারোর জন্যই কাম্য নয়। তানজিল লিখেছে, আরিফের ফেলে আসা জীবনটা এখনো চোখের সামনে ভাসছে। রাশেদ লিখেছে, আরিফের জীবন নিয়ে একটা ছবি বানানো যেতে পারে। বাইজিদ লিখেছে, আমরা বিভিন্ন স্টেশনে যে টোকাইদের দেখতে পাই তাদেরও থাকতে পারে আরিফের মতো জীবন ইতিহাস। মেহতাবিন লিখেছে, এত ক্ষত আরিফের জীবনের কথাগুলো শুনে এক্সাইটেড হচ্ছিলাম, আবার হাসিও পাচ্ছিল এবং একই সাথে কষ্টও লাগছিল। নাদিরা লিখেছে, আরিফ যে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে এসছে তাতে ভালো লাগছে, নয়তো বা এই আরিফই হয়ে উঠত ভবিষ্যতের শীর্ষ কোনো সন্ত্রাসী কিংবা অপরাধী। কথা লিখেছে, আরিফের জন্য তার বাবা যে শাস্তি পেয়েছে তা খুবই দুঃখজনক। এবং প্রিয় শ্রোতা, অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে, সেই কমেন্টস গুলো যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন, একই সাথে আরিফকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা প্রতি পর্বেই বলে থাকি যে এখানে সত্যের আসনে এসে বসেন এরকম সুযোগ অনেকের নাও হতে পারে, কিন্তু ভুল এবং অপরাধ স্বীকার করার জন্য সবার জন্য দ্বার উন্মুক্ত রয়েছে। সেটা হতে পারে ইমেইলের মাধ্যমে, সেটা হতে পারে চিঠির মাধ্যমে। চিঠি যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে আমাদের চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে, প্রথমে আমাদের অনুষ্ঠানের নামটি লিখবেন, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। যদি আপনি আমাদেরকে মেইল করতে চান সেক্ষেত্রে মেইল অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলি, jbsb8920@gmail.com। এই সপ্তাহে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন ইমেইলের মাধ্যমে শাহাদত। আমরা শাহাদতের চিঠিটি বা অপরাধটি এই মুহূর্তে আরজে সুমনের কণ্ঠে শুনব, চলুন আমরা শুনে আসি।
যাহা বলিব সত্য বলিব।
আমি শাহাদাত, এখনো লেখাপড়া করছি। আমি যখন ক্লাস 8-9 পড়তাম তখন একটা অপরাধ করি। আমার মা ঘরে একটি জায়গাতে টাকা রাখত, কিন্তু মা টাকাগুলো গুনে রাখত না। সেই সুযোগে আমি মাঝে মাঝে সেখান থেকে টাকা চুরি করতাম। মা গুনে রাখত না বলে টেরও পেত না। তখন 500 টাকার একটা নোট নিজের কাছে রাখলে খুব ভালো লাগত, নিজেকে খুব বড় মনে হতো, তাই 500 টাকার নোটই বেশি চুরি করতাম। এভাবে অনেক টাকা চুরি করেছি। কখনো না জেনে মায়ের ঔষধের টাকাও চুরি করেছি। সেই ঔষধ না কিনতে পেরে মা অনেকদিন অসুস্থ ছিল। এখন সে কথাগুলো ভাবলে খুবই কষ্ট হয়। আমার মা আমাকে এত ভালোবাসত, আর আমি কি করলাম তার সাথে? ভেবেছিলাম মাকে কথাগুলো বলবো, কিন্তু সাহস হয়নি। তবে এখন আর আমি এ কাজ করি না, এমনকি আর কোনোদিন এমন কাজ করব না যে মায়ের মনে কোনো কষ্ট পায়। নিজের মধ্যে কষ্টটা চেপে না রাখতে পেরে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা শুনেছেন তারা আর কোনোদিন আমার মতো ভুল করবেন না। ধন্যবাদ যে বিএসপির সবাইকে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ শাহাদাত, আমরা বিলিভ করি আপনার মতো উপলব্ধি সমাজের আরো মানুষের হোক, তাহলে এই যে অপরাধটি, এই যে ভুলটি আপনি স্বীকার করেছেন, সেটি অনেকেরই হবে না। প্রিয় শ্রোতা, শেষ করতে চাই আজকের মতো যাহা বলিব সত্য বলিব। পর্দা নেমে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব মঞ্চের, এবং শেষ করার আগে আপনাদেরকে শুধু বলতে চাই একই কথা, ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ যারা অপরাধ করছেন তাদের জীবনে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, তারাও সমাজে অনেক অনেক ভালো কাজ করেন। ভুল এবং অপরাধকে আমরা যাহা বলিব সত্য বলিব এমন ভাবে তুলে ধরছি যাতে করে আপনি সেই ভুল এবং অপরাধের দিকে না যান, যাতে করে মানুষ জানতে পারে ভুল এবং অপরাধ কিসের সৃষ্টি হয় এবং সেই ভুল এবং অপরাধের পরিণতি আসলে কি। আমরা বিশ্বাস করি এ থেকে আপনি সচেতন হবেন। যদি একজন মানুষের অপরাধ করার প্রবণতাও যাহা বলিব সত্য বলিব শুনে কমে যায়, তাহলে সেটাকে আমরা মনে করব আমাদের অনুষ্ঠানের জন্য অনেক বড় একটি সাকসেস। শেষ করতে চাই আজকের মতো যাহা বলিব সত্য বলিব। আগামী পর্বে আরজে কিবিয়া, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে আরো একজন বন্ধু চলে আসবে সত্যের আসনে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন, এবিসি রেডিওর সাথে থাকুন, এবং স্পেশালি থ্যাঙ্কস টু হ্যালো 8920 টিম সার্বিক সহযোগিতার জন্য। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.